This track was downloaded from FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি অন্ধকারের গল্পে। যার কণ্ঠস্বর শুনছেন, আমার নাম হচ্ছে ইভান এবং অন্ধকারের গল্প মানে রোববার রাত 10:30 আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এই মাইক্রোফোনের সামনে আমরা হাজির হয়ে যাই। এবং রোববারের এই রাত্রি অনেক বেশি স্পেশাল অনেকের জন্যই। অন্ধকারের গল্পে প্রত্যেকটা পর্বে, প্রত্যেক রোববার রাতের এই সময়টাতে আমরা চেষ্টা করি আমাদের আশপাশে ঘটে যাওয়া নানান অন্ধকারগুলিতে যে সমস্ত গল্প ছড়িয়ে আছে সেই গল্পগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের উদ্দেশ্য একটাই থাকে, আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে খানিকটা হলেও সজাগ করা, সেই সব অন্ধকারের গলি থেকে বেরিয়ে আলোর দিকে আসা যায় কিনা। অন্ধকারের গল্পে একটি টিম কাজ করে, সেই টিমটি অক্লান্ত পরিশ্রম করে পুরো সপ্তাহ জুড়ে কিংবা প্রত্যেকটা সময় নানান ধরনের বাধা বিঘ্ন পেরিয়ে এইসব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়। গত পর্বে আমরা অনেক কথাই বলেছিলাম, এরকম করে প্রতি রোববার রাতেই এক একটি গল্প আপনাদের সামনে আমরা তুলে আনি। সেগুলো শুধুমাত্র গল্প না, সত্যিকারভাবে ঘটে যাওয়া ঘটনাগুলি একটা সময় গল্প আকারে প্রকাশ হয় এবং সে কথাগুলোর মাঝখান থেকে আপনাদের প্রতি আমাদের যে দায়িত্বের জায়গা থাকে, আপনাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতার জায়গা থাকে, সেই দায়বদ্ধতা এবং দায়িত্বের জায়গা থেকে এই গল্পগুলোকে তুলে আনা। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে যাচ্ছি, এমন একজন মানুষ আমাদের সামনে আজ মাইক্রোফোনের সামনে উপস্থিত হয়েছেন যাকে আপনারা অনেকেই চেনেন, অনেকে অনেক বেশি পছন্দও করেন। তিনি রূপালী জগতের মানুষ, সোনালী জগতের মানুষ, রূপালী পর্দার মানুষ অমৃতা খান, চিত্রনায়িকা, অভিনেত্রী, যাই বলি না কেন। তার সাথে আজ আমরা কথা বলবো এবং সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা যেটা অনেকেই জানেন, দেশের বাইরে দক্ষিণ আফ্রিকাতে একটি ছবির শুটিং করতে গিয়ে সেখানে এক বিব্রতকর পরিস্থিতি কিংবা একেবারেই বলা যায় অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মাঝখান দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের শিল্পীদের একটি বড় টিম। সেই গল্পের পেছনে কি রয়েছে, কি আছে সেই গল্পের আসলে অন্তরালে, সেই অন্তরালের কথাগুলি আজ আমরা বলতে চাই। আমরা অমৃতা খান, তার কাছ থেকে সেই সব কিছু শুনবো। তার আগে আপনাকে আমি বলতে চাই কিভাবে আপনি আমাদের এই অনুষ্ঠানে সরাসরি আমাদের সাথে যোগ দিতে পারবেন, আমাদেরকে জানাতে পারবেন আপনার কথাগুলো। খুবই সহজ, যারা আমাদেরকে নিয়মিত শোনেন তারা তো জানেনই, তারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে পারবেন, পাশাপাশি এসএমএস করতে পারবেন এবং খুব সহজেই আপনি কিন্তু এই দুটো কাজ করতে পারেন। অন্ধকারের গল্পের আজকের পর্বে গল্পটা শোনার সময় বা ঘটনাটা শোনার সময় আপনি চাইলেই আমাদেরকে এসএমএস করতে পারেন। এসএমএস করার নিয়মটি খুবই সহজ, আপনি আপনার মেসেজ অপশনে যাবেন, আপনার কথাগুলো লিখবেন, তার আগে অবশ্যই আপনার নাম স্পেস দিয়ে কোথা থেকে বলছেন মানে লোকেশনটি লিখবেন, আরেকটি স্পেস দিয়ে আপনার কমেন্টটি জানিয়ে দিবেন এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। পাশাপাশি আপনি ফেসবুকে আমাদের পোস্টটি এসে লাইক করে রাখতে পারেন এবং সেখানে কমেন্টের মাধ্যমে আপনার সুচিন্তিত মতামতটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যেভাবে আপনি আমাদের ফেসবুকের ফ্যান পেজে আসবেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের ফ্যান পেজটি পেয়ে যাবেন এবং সেখানে এসে একটি লাইক করে রাখলেই আপনার কথাগুলো আমরা পাবো এবং ডেফিনেটলি কমেন্টও আপনারা সেখানে করতে পারবেন, আপনাদের মতামতগুলো জানাতে পারবেন। ওকে, আর আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে একটু জানাতে চাই একেবারে যে দিনটির শেষ লগ্নে আমরা এসেছি দিনটির কথা। দিনটি রবিবার, 25 জানুয়ারি 2015, 12 মাঘ 1421, 4 রবিউল সানি 1434 হিজরি। আজ আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন, একটু আগেই বলছিলাম, চিত্রনায়িকা অমৃতা খান। এবং অমৃতা খানের সাথে আমরা আজ কথা বলতে চাই, আপনার কথাগুলো শুনতে চাই এবং আজ আমরা এই মুহূর্তে স্টুডিওতে পেয়েছি অমৃতা খানকে। তিনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং এখানে একটি ছবিও আমরা পোস্ট করে দিতে যাচ্ছি এখনই আমাদের ফেসবুকের ফ্যান পেজে, সেখানে আপনারা এসে সেই ছবিগুলো দেখতে পারেন। আর পাশাপাশি যখন আমরা আস্তে আস্তে ঘটনাগুলো জানতে শুরু করব সেখানেও আপনাদের কথাগুলো আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই এসএমএসটা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি, পাশাপাশি কমেন্ট, লাইক এমনকি শেয়ার করে আপনি সবাইকে জানাতে পারেন। অনেকেই হয়তো দেশের গণ্ডি পেরিয়ে বাইরে থেকে আমাদেরকে শুনছেন, তাদের জন্য বলছি আপনারা ফেসবুকে এসে অ্যাক্টিভ থাকতে পারেন, আমাদেরকে লাইভ অনলাইন স্ট্রিমিং এও শুনতে পারেন। আমি একটু ওয়েলকাম জানাতে চাই অমৃতা খানকে। হ্যালো অমৃতা।
হ্যালো,
কি খবর, কেমন আছেন?
এই তো ভালো।
আচ্ছা, আপনাকে আজকে শুরুতেই একদম অভিনন্দন জানাতে চাই, এত ব্যস্ততা বা সবকিছুর মাঝখান থেকেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আজ একেবারে রাত করে আমাদের স্টুডিওতে এসেছেন আপনার কথাগুলো বলতে। সেজন্য শুরুতে একেবারেই অভিনন্দন এবং শুভকামনা। সবকিছু মিলিয়ে কেমন চলছে সবকিছু?
সবকিছু ডেফিনেটলি অনেক ভালো চলছে, কাজকর্ম পড়াশোনা সবকিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে।
ওকে, আপনি বলছিলেন যে কাজকর্ম পড়াশোনা অনেক কিছুই। আমি শুরুতে অমৃতাকে যারা পছন্দ করেন আপনার সম্পর্কে অনেকের অনেক জানার আছে, অমৃতা আসলে সে কি করে চলচ্চিত্র অভিনয়ের বাইরেও, সে কিভাবে তার জীবনটা কাটায় বা তার ছোটবেলার ঘটনাগুলো কি ছিল, সে শুরু থেকে ভাবতো কিনা আমি চলচ্চিত্রের নায়িকা হব বা এরকম ব্যাপার স্যাপার, সেগুলো আমি একদম শুরুতে আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে, কি ছিল সেই সময়টা, সেগুলো একটু জানতে চাই।
ছোটবেলায় আমার মানে বেড়ে উঠাটা ছিল ধানমন্ডি এলাকায়, তো আমি ছোটবেলা থেকেই নাচ করতাম, যখন আমার বয়স 3 তখন আমি নাচ করতাম। তো নাচ করতে করতে হঠাৎ করে আমার মডেলিং অফার আসতো অনেক বেশি, তো মডেলিং অফার আসার পরে আমি তখন মানে 3 বছর বয়স থেকে টিভিসি করা স্টার্ট করি, তখন আমি কিডস মডেল ছিলাম, আই মিন বাচ্চাদের টিভিসি গুলো করতাম, তো ওইখান থেকে আমার শুরু হয় মানে মডেলিং জীবনটা আর কি। তো অনেক টিভিসি করতে করতে পরে আমি ফার্স্ট টিভিসি ছিল যেমন আফজাল হোসেনের, তার টিভিসি ছিল অ্যারোমি স্যান্ডেলের, দেন তিব্বতের বিজ্ঞাপন, অ্যাপোলো হসপিটাল, মানে বেশ কয়েকটা ভালো ভালো বিজ্ঞাপন করা হয়েছে। দেন ছোটবেলায় অনেক টিভি চ্যানেলে অনেক নাচ করা হতো, আমি বেসিক্যালি নৃত্যশিল্পী ফার্স্ট থেকে, তারপরে মডেল, দেন মাঝখানে একটু গ্যাপ ছিল যেহেতু আমার স্কুল ছিল, মানে পড়াশোনার চাপে আসলে সম্ভব হয়ে ওঠেনি এত কাজ করা। তো পরে আবার আমি 2012 সালে শুরু করি টিভিসি দিয়ে, তখন আদনান রাজীবের স্পেলিং বি, তারপরে অমিতাভ ফ্রেজার প্রাণ ম্যাঙ্গো জুস, বেশ কয়েকটা ভালো ভালো টিভিসি করা হয়েছে। আর মুভি স্টার্ট করা হয় 2013 সালে, তখন আর কি একটু গেম দিয়ে আমার মানে মুভি ক্যারিয়ার।
আচ্ছা, আমরা আপনার মডেলিং কিংবা নৃত্যকলা বা আপনার মুভি সেই সব বিষয়ে একেবারে একটু ইন ডিটেইলস এ পরে শুনতে চাই। এখন আমরা ভুলে যেতে চাই যে অমৃতা খান একজন নায়িকা কিংবা একজন নৃত্যশিল্পী, অবশ্য চাইলেই ভোলা সম্ভব না, কারণ 3 বছর বয়স থেকে যে মেয়েটা নাচে সে তার ছোটবেলাটা জুড়ে আসলে এই ব্যাপার স্যাপারই থাকবে। তার বাইরেও বা তখন কি মনে হতো, মানে পরিবারের কেউ কালচারালি রিলেটেড ছিল কিনা, বা তার বাইরে পড়াশোনায় একটা প্রেশার থাকে, ইচ্ছা থাকে আমি ডক্টর ইঞ্জিনিয়ার বা এরকম ব্যাপার স্যাপার থাকে যে আমি এটা হব, সেই সময়টা আসলে কেমন কাটতো? অনেক সময় হয় যে আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হয়তো আমাকে গান শিখতে হয়েছে কিংবা এরকম ব্যাপার স্যাপার কি ছিল, ছোটবেলার কথা জানতে চাই।
আমার অ্যাকচুয়ালি পাইলট হওয়ার ইচ্ছা ছিল, যার কারণে আমি সায়েন্স নিয়েছিলাম, পাইলট হব এরকম একটা প্ল্যানিং ছিল আমার। আর প্লেনে মানে ট্রাভেল আই মিন ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করতাম, যার কারণে পাইলট মানে ওইদিকে আমার ইন্টারেস্টটা বেশি ছিল। কিন্তু ছোটবেলা থেকে নাচ করার কারণে, টিভিসি করার কারণে কেন জানি আমার মানে মিডিয়ার দিকে আমি নিজেই ঢুকে গেলাম, আর রেসপন্স অনেক ভালো পেতাম, টিভিসিতে হোক বা যেখানেই হোক অনেক ভালো একটা রেসপন্স পেতাম। আর হ্যাঁ, এই তো মিডিয়াতে
মানে যেটা হতো যে সবাই
সেটা ভালো লাগতো। ইভেন আমি যখন স্কুলে পড়তাম মানে ব্রেকের সময় আমরা দৌড়াদৌড়ি করতাম, মাঝে মাঝে ড্রামা করতাম আমরা, শেক্সপিয়ার বলি বা শার্লক হোমস বলি, বেশ কয়েকটা নামি দামি অনেক রাইটারের ড্রামা প্লে করতাম। তখন থেকে আমি অ্যাক্টিং এ স্কুলে তখন হালকা পাতলাই হতো, তখন অত অ্যাক্টিং বুঝতাম না, যা বলতো টিচাররা তাই করতাম। তখন থেকে অনেকে বলে যে তুমি নায়িকা হতে পারবা বড় হয়ে, সে জিনিসটা তোমার মধ্যে আছে। তখন আমি আমার ই করতাম, নায়িকা আমি হবো, মানে এরকম করে একটা ই ছিল ব্যাপার কাজ করতাম আমার মধ্যে। তো যাই হোক, এখন মানে ক্যারিয়ারটা শুরু হয় আর কি। তো ছোটবেলার ইচ্ছাটা এটাই ছিল আর কি পাইলট হওয়া।
আচ্ছা, এবং আপনি বলছেন যে ধানমন্ডি দিয়ে আপনার বেড়ে ওঠা বা সবকিছুই, ঢাকার একটা যে পরিবেশ সেভাবে আপনার বেড়ে হওয়াটা, ঢাকাতে তখন যেটা হতো যে ন্যাচারালি যারা একটু গ্রামে কিংবা মফস্বলে বড় হয় তাদের একটা অন্যরকম আনন্দের ব্যাপার থাকে, খোলা মাঠ কিংবা নদী গাছপালা, সেই জিনিসগুলো কতখানি মিস করতেন?
এগুলো আমি অনেক বেশি মিস করতাম, কারণ আমি কোনো খোলা মাঠ পাইনি, সব জায়গায় খালি বিল্ডিং গড়ে উঠেছে, তো যার কারণে আমি ছাদে অনেক বেশি খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন বলি বা ক্রিকেট, না সরি ক্রিকেট না, ফুটবল খেলতাম।
ক্রিকেট কখনো খেলা হয়নি, ক্রিকেট
ট্রাই করছিলাম কিন্তু এটা পারতাম না, অনেক কঠিন, অনেক বেশি টাফ ছিল ক্রিকেটটা। তো এই তো আর কি, ছাদে খেলাধুলা হতো, স্কুলে হয়তো, আর হচ্ছে বাসার নিচে গ্যারেজে হতো, কিন্তু কখনো মাঠে খেলিনি।
আচ্ছা, এবং
আমার বড় ভাই অমিত ও আর আমি ছোট বোন
অমিত অমৃতা।
হ্যাঁ,
বড় ভাই কি করছেন এখন?
অমিত এখন বিবিএ করছে, বিবিএ পড়ছে স্ট্যানফোর্ডে।
আচ্ছা, এবং আপনার পরিবারে বাবা মা তারা তো আছেন, কি করছেন আঙ্কেল?
আমার আব্বু হচ্ছে ন্যাশনাল ফুড প্রোগ্রামে আছেন, আর আমার আম্মু হাজওয়াইফ।
ওকে, এবং আজ আপনার সাথে কিন্তু আপনার এসেছেন, তাকেও আমরা আসলে ধন্যবাদ জানাতে চাই। তিনিও এত রাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ সময় আমরা রাত জাগবো। আমাদের সাথে অনেকেই উপস্থিত আছেন আজকে, অনেকেই একেবারেই না ঘুমিয়ে জেগে থাকবেন অনেক রাত পর্যন্ত। আজ আমরা মূলত যে বিষয়টাতে কথা বলতে চাই সেটা হচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা, যেটার জন্য অমৃতা খান সহ বাংলাদেশের বেশ জনপ্রিয় কিছু শিল্পী ইমন, সিদ্দিক, চিত্রনায়ক রুবেল, তারা সবাই দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একটি বিব্রতকর সিচুয়েশনে তারা পড়েছিলেন। এবং সেখানে কথিত রয়েছে, অনেকেই বলেন যে সেখানে তাদেরকে হাজত বাস করতে হয়েছে, অনেকে বলেন না বিমানবন্দরে আটকে থাকতে হয়েছে। আসলে ঘটনাগুলো কি ছিল, সেখানে ঘটে যাওয়া এই অন্তরালের গল্পগুলো, অন্ধকারের এই গল্পগুলোই আজ আমরা অনেকটাই অমৃতা খানের মুখ থেকে শুনতে চাইব। পাশাপাশি এটাও বলতে চাই যে যারা শুনছেন আমাদেরকে, প্রিয় শ্রোতা, আপনাদের সুচিন্তিত এবং আপনাদের বিবেক দিয়ে দেয়া যে কোনো কমেন্ট এসএমএস আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করবে, অনুষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেটা চাইছি যে আপনি আমাকে লিখুন, মানে আমাকে এসএমএস করুন 16260 এই নাম্বারটিতে, নাম্বারটি আবারও বলছি 16260। এবং পাশাপাশি আপনি যে কাজটি করতে পারেন, ফেসবুকে একটি পোস্ট আমরা দিয়েছি আমাদের স্টুডিওতে বসে অমৃতা খান, তিনি একেবারে পুরোদস্ত রেডিও জকির ভূমিকা পালন করছেন, এরকম একটি ছবি আমরা আপলোড করে দিয়েছি। এর পাশাপাশি তার একটি ফটোসেশনের ছবি, একেবারে চিত্রনায়িকা দেখলেই মনে হয় যেটা, সেটা সেরকম একটি ছবি রয়েছে। আপনি সেই ছবিগুলোতে এসে আমাদের এই গল্প শুনতে শুনতে, আমাদের এই ঘটনাগুলো শুনতে শুনতে আপনার মূল্যায়ন, আপনার কথা, আপনার মতামত সবকিছু জানাতে পারেন। তবে ডেফিনেটলি আসতে হবে আপনাকে, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, সেখানে একটি লাইক করতে হবে। এবং আমাদের ফ্যান পেজটি কিন্তু ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, আপনি চাইলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন সবার কাছে, এবং অন্ধকারের গল্পের পেজও আপনি আপডেটটি পেতে থাকবেন। আর অন্ধকারের গল্পে পুরো একটি টিম কাজ করে সবসময় আপনারা জানেন, তারেক আহমেদ, প্রডিউসার সাদিক সামি, তাদেরকে ডেফিনেটলি আমরা ধন্যবাদ জানাতে চাই। আর আমি ইভান তো রয়েছি পুরো সপ্তাহ শেষে আবারও এই রোববার রাত্রিতে আপনার সাথে, আপনার কথাগুলো শুনতে চাই। কথা বলছিলাম অমৃতার সাথে, অমৃতার সাথে তার ছোটবেলার কথাগুলো হচ্ছিল, আমি একটু এটা জানাতে চাই, প্রথম যখন আপনি বললেন যে 3 বছর বয়সী নাচ করা, ধীরে ধীরে নৃত্যশিল্পী হওয়া, সেক্ষেত্রে নাচের পাশাপাশি আপনার কখনো যখন টিভিসির অফারটা এলো, প্রথম টিভিসি, একেবারে প্রথম দিনটা থেকে কোনোভাবে মনে আছে যে অফারটা পাওয়ার পর বা স্ক্রিন টেস্ট হয়, ক্যামেরার সামনে যাওয়াটা ব্যাপার থাকে, সেগুলো একটু যদি শেয়ার করেন আমাদের সাথে।
আচ্ছা, হ্যাঁ, আফজাল আঙ্কেলের স্টুডিওতে, সরি, এট ফার্মে তালকিজ, তো ওইখানে আমার স্ক্রিন টেস্ট নেওয়া হয়েছিল। আমাকে মানে বলতেছিল যে কিছু একটা বলো বা কিছু একটা করো। ফার্স্টের দিকে তো নার্ভাস ছিলাম যে কি করবো না করবো, কি বলবো না বলবো, পরে আমাকে বুঝিয়ে বললো যে এরকম এরকম বিষয়। তারপর আমি কি করলাম, গান গেলাম, নাচ করলাম একটু, তারপরে আমি এইতো এইভাবে করে বলতেছি আমার সম্পর্কে, আমি কি করি না করি বা কিসে পড়ি, কোন স্কুলে পড়ি, এইসব কথাবার্তা বলতেছি। তারপর স্ক্রিন টেস্টটা ওরা মানে যে ক্লায়েন্ট যারা তাদেরকে দেখালো, দেন ওইভাবে করে পছন্দ করে তারা, তো এইভাবে আমার আসলে স্টার্টিংটা ছিল।
ওকে, এবং তারপর যখন আপনি ফাইনালি সিলেক্ট হলেন, তখন বয়স কত?
বয়স মনে চার পাঁচ বছর।
আপনি আপনি তখন বুঝতে পারছিলেন যে আমি একটি বিজ্ঞাপনে?
আমাকে বলছিল বেলুন নিয়ে লাফাইতে হবে, তো পানি ছিল, এই ছিল চিমুচি সম্মেলনের সামনে, ওটা বেলুন নিয়ে লাফালাফি করতেছিলাম। তারপর আমাকে বললো, তুমি কি বুঝছো, এটা কিন্তু টিভিতে দেখাবে, আই মিন টিভিতে অন ইয়ার যাবে। আরে অন ইয়ার কে, এখন বুঝতেছি, তখন তো বুঝি
না।
তারপরে আমি টিভিসি করার পরে পরে বুঝতে পারলাম যে এটা আসলে বিজ্ঞাপন, যেটা দেখে আমি ভাত খাই আর কি, যেটা বিজ্ঞাপন, আমি বিজ্ঞাপন থেকে ভাত খেতে যাই হোক, তখন বুঝতে পারলাম ও মাই গড, আমি এটা করতে যাচ্ছি, ঠিক আছে তাহলে তো আমার সিরিয়াস হতে হবে।
মানে আপনি যখন প্রথম নিজের করা সেই লাফালাফির দৃশ্যগুলো টেলিভিশনে বিজ্ঞাপন আকারে দেখলেন এবং ভাত খাচ্ছিলেন, তখন অনুভূতিটা কেমন ছিল?
তখন তো কি বলবো, মানে আম্মু দেখা যেত, ওই রুমে থাকতাম, আম্মু আমাকে দেখাচ্ছে টিভিতে, তাতে দৌড়া দৌড়া আম্মু দৌড়া দৌড়া আসতো, এইরকম ছিল বিষয়টা। ইভেন স্কুলে সবাইকে বলতাম, টিচারকে বলতাম, মিস জানেন আমাকে টিভিতে দেখিয়েছে, মানে এই বিষয়গুলো খুব
স্কুলে বন্ধুরা
অনেক অ্যাপ্রিসিয়েট করতো,
আমাদের একটা ভাব তৈরি হয়েছে।
ইভেন দেখা যেত যে তখন আমার পত্রিকার ছবি আসতো আর কি, প্রথম আলোতে আসছিল, অ্যাপোলো হসপিটালে, তারপর আমার বিলবোর্ড হয়েছিল অ্যাপোলো হসপিটালে। তো স্কুলের ফ্রেন্ডরা দেখা যেত যে আমাকে দেখেছিস ওটা, এই দোষ তোর বিলবোর্ড দেখেছি, কি রে তুই তো দেখি এটা হচ্ছে সেটা হচ্ছে, মানে তখন ছোট ছিলাম, মানে যেটা বলা আর কি বলতো, তা টিচাররা অ্যাপ্রিসিয়েটও করতো, আবার বলতো পড়াশোনা দিকটা ঠিক আছে, যেহেতু টিচাররা তো ভালো চাই।
তো সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কখনো কোনো
যার কারণে ওখানে নাচের যত হিস্ট্রি ছিল বা নাচের যত মানে যে বিষয়গুলো ছিল ওগুলো নিয়ে পুরো স্টাডি করতে হয়েছে, তো যার কারণে আমার দুইটা একসাথে চালানো আসলে একটু কষ্ট হয়েছে, বাট তারপরও পড়াশোনা হ্যাম্পার তখন হয়নি, বাট এখন একটু হচ্ছে, যার কারণে আমার প্ল্যানিং আছে যে আমি মুভি থেকে একটু বিরতি নিয়ে মানে পড়াশোনাটা শেষ করে আবার আসবো, এরকম একটা প্ল্যানিং আছে আর কি।
ওকে, আর এই কাজগুলোর মাঝখানে পুরোপুরি কি পরিবারের তো নিশ্চয়ই একটা কঠিন সময়
ছিল? হ্যাঁ, প্রথম দিকে ছিল, যেমন যখন নাচ করতাম টিভিতে করতাম তখন আমার ফ্যামিলি থেকে অনেক বেশি সাপোর্টটা পেতাম আমি, আমার ফ্যামিলিতে আমার একটা বিষয় হচ্ছে আমার ফ্যামিলি হচ্ছে কালচারাল ফ্যামিলি, লাইক আমার বড় চাচা ছিলেন খালেদ খান
মঞ্চনাটকের,
হ্যাঁ অবশ্যই, আর আমার চাচি মিতা হক রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তো যার কারণে সবাই আর কি আমাকে তখন সাপোর্ট করতো, টিভিসি করতাম বা নাচ করতাম ওই জায়গা থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছিলাম, বাট মুভি করতে এসে আমি একটু বাধা পেয়েছিলাম, লাইক আমাকে ফার্স্ট দিকে মুভি করতে অ্যাপ্রিসিয়েট করেন আমার আব্বু, আমার আব্বু, কারণ বাংলা মুভির আসলে যে ধারণাটা ছিল আমাদের সবার, তো ওই ধারণা থেকে আসলে তখন আসলে কোনো মানে গার্জেনই বা ভালো কোনো ফ্যামিলি মেয়ে তখন এটা রাজি হবে না বা এরকম একটা বিষয় ছিল, তো তারপরে আমাকে গল্প যখন শোনানো হয়, যখন আমরা জানতে পারি যে না ইন্ডাস্ট্রি এখন ডিজিটাল মুভি আসছে বা এই বিষয়গুলো বা মুভি এখন অনেক ভালোর দিকে যাচ্ছে অনেক, তো তখন মোটামুটি রাজি করানো হয়, পরে আর কি এখন জিনিসটা অনেক নর্মাল ফ্যামিলি থেকে।
ওকে, আমি লিসনার যারা আছেন অলরেডি অনেকেই আমার সাথে জয়েন করে ফেলেছেন, অনেকেই আমাকে টেক্সট করছেন, আপনাদের টেক্সট গুলো ডেফিনেটলি সবকিছু আমি পড়বো। তার আগে অমৃতা খান যার সম্পর্কে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম তার মুখ থেকেই, তার সম্পর্কে আমরা এখন একটি প্রতিবেদন শুনবো, এই প্রতিবেদনটির পরপরই আবারও ফিরে আসছি অন্ধকারের গল্পে। টিউন ইন করে থাকুন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
সম্প্রতি মুক্তি পাওয়া গেম ছবির নায়িকা অমৃতা খান, রয়্যাল অনিক পরিচালিত এ ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন নীরব। গেম তার প্রথম ছবি হলেও লাইট ক্যামেরার সাথে তিনি অনেক আগে থেকে পরিচিত। মাত্র 3.5 বছর বয়স থেকে নাচ শিখতে শুরু করা নবাগত এই চিত্রনায়িকা বিভিন্ন টিভি বিজ্ঞাপনে মডেল হয়েছেন, ফলে অভিনয়ের ব্যাপারে আগে থেকেই একটা ধারণা ছিল। মুক্তিপ্রাপ্ত গেম ছবির ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই মুভিতে অভিনয় করে আমি খুশি। চলচ্চিত্রের সাথে যারা যুক্ত আছেন এমন অনেকেই, বিশেষত যারা নবাগত চিত্রনায়িকা অমৃতা খানকে কাছ থেকে দেখেছেন, তারা মনে করেন নায়িকা অমৃতা খান অন্য অনেকের তুলনায় অনেক মেধাবী। নতুন যারা বিভিন্ন ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের মধ্যে সম্ভাবনাময় নায়িকা অমৃতা খান। নতুন যারা বিভিন্ন ছবির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের সাথে যুক্ত হচ্ছেন তাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় নায়িকা অমৃতা খান। অমৃতা খান অভিনীত দ্বিতীয় ছবি পাগলা দিওয়ানা মুক্তি পাবে আগামী 3 এপ্রিল এবং 10 এপ্রিল মুক্তি পাবে তার তৃতীয় ছবি গুন্ডা দা টেরোরিস্ট। ওয়াজেদ আলী সুমন পরিচালিত পাগলা দিওয়ানা ছবিতে তার বিপরীতে নায়ক হচ্ছেন সবুজ খান এবং ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গুন্ডা দা টেরোরিস্ট ছবিতে তার বিপরীতে নায়ক হচ্ছেন বাপ্পি চৌধুরী এবং তানভীর তনু। এছাড়াও টার্গেট, অসম প্রেম, অন্তরে অন্তরে ছবিগুলোর কাজ করছেন বলে জানান নায়িকা অমৃতা খান। এর মধ্যে অন্তরে অন্তরে ছবিটি প্রয়াত নায়ক সালমান শাহ এবং নায়িকা মৌসুমীর অভিনীত অন্তরে অন্তরে ছবির রিমেক। সম্প্রতি মারুফ আহমেদ রিজভী পরিচালিত মিশন আফ্রিকা নামক একটি চলচ্চিত্রের শুটিং করার জন্য নবাগত চিত্রনায়িকা অমৃতা খান, চিত্রনায়ক রুবেল, ইমন এবং টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান সহ 29 জনের একটি ইউনিট আফ্রিকা যায়, কিন্তু সেখানে গিয়ে তারা মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার হন। মিশন আফ্রিকা ছবিতে নায়ক নীরবের অভিনয় করার কথা থাকলেও বিয়ে সংক্রান্ত জটিলতার কারণে তার জায়গায় নায়ক ইমনকে নেওয়া হয়। মিশন আফ্রিকা ছবিটি সম্পর্কে জানতে চাইলে নায়ক অমৃতা খান বলেন, ওটার কাজ তো বন্ধ। প্রয়াত বরেণ্য অভিনেতা খালেদ খানের ভাতিজি নায়িকা অমৃতা খানের পুরো নাম সামিহা তামজিৎ অমৃতা। যশোরে জন্ম হলেও ধানমন্ডিতে বড় হওয়া এই অভিনেত্রী বর্তমানে ওলেভেলে পড়ছেন। 2002 সালে আফজাল হোসেনের নির্দেশনায় একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে অভিষেক হলেও নবাগত এই নায়িকা দেশের চলচ্চিত্র অঙ্গনে নিজেকে এক নম্বর নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
শ্রোতা, শুনছিলাম অমৃতা খান সম্পর্কে এবং মোটামুটি একটি প্রতিবেদনে যে প্রতিবেদনটি তৈরি করেছেন তারেক আহমেদ, ধন্যবাদ তাকে। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের প্রডিউসার সাদিক সামিতাকে। আমি ইভান আছি আপনাদের সাথে, আপনি টিউনিং করে আছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4। অন্ধকারের গল্পের আজকের আয়োজনে কি থাকছে, কি উদ্দেশ্যে কথা বলছেন অমৃতা খান, সবাই সবকিছু জানেন যারা অনেক আগে টিউন ইন করে বসে আছেন ঢাকা এফএম 90.4। যারা খানিকটা পরে টিউন ইন করলেন তাদের জন্য বলতে চাই, সম্প্রতি আলোচিত একটি ঘটনা যেটা আমাদের রূপালী জগতে যারা কাজ করছেন, রূপালী পর্দায় যারা কাজ করছেন, সেই মানুষদের নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা। মিশন আফ্রিকা এবং প্রথম দেখা এই দুটি চলচ্চিত্রের নামে একটি দল বাংলাদেশ থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল গত 6 জানুয়ারি, এবং সেখানে গিয়ে আদম পাচারের অভিযোগে তাদের গ্রেপ্তার হতে হয়, এমনটাই জানা আমাদের। এবং সে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ, যারা কলা কৌশলী ছিলেন, অভিনেতা অভিনেত্রী ছিলেন, যাদেরকে আমরা অনেক বেশি পছন্দ করি, সাধারণ মানুষ অনেক বেশি পছন্দ করে, তাদের এক ধরনের বক্তব্য ছিল। পাশাপাশি যারা সেই সব ছবির পরিচালক কিংবা প্রযোজক রয়েছেন তাদেরও এক ধরনের পাল্টা অভিযোগ ছিল। সেই সব কিছুর মাঝখান দিয়েই সেই ঘটনার কতটা আমরা জানতে পেরেছি, কতখানি সত্যি কিংবা মিথ্যার কাছাকাছি আমরা পৌঁছতে পেরেছি, সেই উদ্দেশ্যে অন্ধকারের গল্পের এই টিম আপনাদের সামনে আজ অন্তত একজন মানুষকে, সেই পুরো ইউনিটের একজন মানুষকে, অমৃতা খান, তাকে আমাদের মাইক্রোফোনের সামনে আমরা আজ এনেছি এবং তাকে আমরা অবশ্যই সাধুবাদ এবং অভিনন্দন জানাতে চাই। তিনি নিজেই এসে সেই বিষয়গুলো কথা বলতে সম্মত হয়েছেন, কথা বলছেন আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর মাইক্রোফোনের সামনে। আমরা অমৃতার সাথে কথা বলছিলাম এবং তার বেশ কিছু চলচ্চিত্রের কথা আমরা জানলাম অলরেডি, ফিলিজ একটি চলচ্চিত্র, গেম, এবং সামনে আরো কয়েকটি আসছে, আরো অনেক কিছু, সেই সবকিছু নিয়ে আমরা জানব, সবকিছু নিয়ে কথাও বলব। পাশাপাশি আপনাদের যে আগ্রহের জায়গা আসলেই কি হয়েছিল, আপনারাও সেই আজ ইথারের মাধ্যমে পৌঁছে যেতে চান সেই সময়টাতে দক্ষিণ আফ্রিকার বিমানবন্দরে, কি হয়েছিল আপনাদের প্রিয় মানুষগুলো, তাদের কি আসলেই জেল হাজতে সময় কাটাতে হয়েছে নাকি অন্যরকম কোন একেবারে বিব্রতকর পরিস্থিতির মাঝখান থেকে পার হয়ে ফাইনালি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশে ফেরত আসতে হয়েছে, কতখানি মানসিকভাবে তারা বিপর্যস্ত নাকি আসলে তারাও কোনো না কোনোভাবে এই ঘটনাচক্রে জড়িয়ে গেছেন, এরকম কোন অংশে কি আছে, সেই সব কিছু আমরা জানতে চাইব। তবে খুব দায়িত্ব নিয়ে বলছি, অন্ধকারের গল্পের টিম কিংবা ঢাকা এফএম 90.4 শুধুমাত্র ঘটনার কাছাকাছি যাবার চেষ্টা করেছে, ঘটনাটিকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করেছে। যারা আমাদের মাইক্রোফোনের সামনে এসে কথা বলেন আমরা বিশ্বাস করি তারা তাদের ভেতরকার সততা, তাদের একেবারেই সৎ, যে একেবারেই সৎ ভাবমূর্তি, সেই সবকিছু নিয়েই তারা কথা বলেন। কারণ আমাদের এই অনুষ্ঠানটি হাজার হাজার, লক্ষ লক্ষ কিংবা দেশ ও দেশের বাইরের কোটি কোটি শ্রোতারা উপভোগ করছেন, এইসব মানুষগুলোর কাছে তারা অনেক বেশি কমিটেড, এবং তাদের সেই কথাগুলোর মাঝখান দিয়ে আপনাদের সুচিন্তিত, আপনাদের একেবারেই যথাযথ মূল্যায়নগুলোকে আমরা সম্মান জানাতে চাই। আপনাদের মূল্যায়নগুলো, আপনাদের কমেন্টগুলো, আপনাদের কথাগুলো আমাদেরকে পৌঁছতে পারেন, SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে, চাইলে ফেসবুকের ফ্যান পেজে এসে সেখানে কমেন্টও আমাদেরকে জানাতে পারেন। সেখানে অলরেডি অমৃতা খান, তিনি আমাদের স্টুডিওতে এসে একটি ছবি যেটা আমরা অলরেডি পোস্ট করে দিয়েছে, পাশাপাশি আরো একটি ছবি রয়েছে, দুটো ছবি পোস্ট করা হয়ে গেছে। আপনি আসতে ফেসবুকের ফ্যান পেজ আসতে facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করে দেখুন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড, সেখানে একটি লাইক করে রাখতে পারেন, শেয়ারও করতে পারেন। চলে যেতে চাই আবার অমৃতা খান তার কাছে, আপনার ছোটবেলা, আপনার নাচ, আপনার অনেক কিছু নিয়ে কথা শুনছিলাম, পাশাপাশি মুভির কথাও শুনছিলাম, এবং আমি প্রতিবেদনে যেটা যেমনটা আমরা জানতে পারলাম যে আপনার জন্ম হচ্ছে যশোরে, পরবর্তীকালে আপনার ধানমন্ডিতে বেড়ে ওঠা, যশোরে কি যাওয়া হয়?
যশোরে নানালা যাওয়া হয় না।
একে বাড়ি কখনোই যাওয়া হয়নি?
না, আমার জন্মের পরে আমি যাই।
ইচ্ছে করে না যেতে কখনো?
হ্যাঁ, ইচ্ছে তো করে যে কোথায় আমি জন্ম হয়েছি জায়গাটা দেখে আসি কেমন। আসলে হয় না, অনেক দূর তো, কোনো কাজও করে না ওখানে, কোনো শুটিংও করে না, কিছুই না।
আচ্ছা, এর বাইরে ঢাকাতে যারা গ্রামটাকে আপনার কথায় বোঝাই যাচ্ছে যে অনেক বেশি মিস করেন, এবং হুট করে তো অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়া, অনেক সময়টাকে হয়তো ভাগ করে নেয়া, এর মাঝখান থেকে নিজের জন্য খানিকটা সময় রাখা, এইসব কিছু নিয়ে চলছিল জীবন। তার মাঝখান থেকে অনেক ঘটনা, অনেক ঘটনা প্রবাহ, সেই সব কিছু মাঝখান থেকে আপনাকে যেতে হয়েছে। আমি একটু এটা জানতে চাই যে আপনি কমার্শিয়াল মানে টিভিসির পাশাপাশি কোন ধরনের টিভি নাটক কিংবা লাইক র‍্যাম্প মডেলিং কিংবা এরকম কোনো কিছু করেছিলেন কিনা?
আসলে সত্যি কথা, সবার দ্বারা সবকিছু হয় না, যেটা সবচেয়ে বড় কথা। তো আমি কিন্তু ছোটবেলা থেকে নাচও করেছি, গানও করেছি, আর্টও করেছি, মানে আমি কোনো কিছু বাদ দিইনি। ইভেন মঞ্চনাটকে একদিন কি দুদিন গিয়েছিলাম, যেটা দেখেছি যে আমার দ্বারা আসলে টিভিসিতে হয়েছিল। আর আমি আসলে নাটক না করি নাই, কিন্তু একটি নাটক করেছিলাম পার্থ সরকারের, আনিসুল হকের লেখা ছিল ওটা, 19 বছর পরে। তো ওইটাই ছিল আমার জীবনের প্রথম নাটক। তো এই একটি নাটকই আমি করেছিলাম। তো তারপরে আমি আসলে যখন টিভিসিতে কাজ করতাম, সবাই বলতো যে আসলে ক্যামেরাটা স্ক্রিমিক, মানে মুভির জন্য আর কি। তখন থেকে আমার অনেক বেশি মুভির অফার আসতো। তখন আসলে মুভি মানে মুভির ইন্ডাস্ট্রি অবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমি আসলে কাজ তখন শুরু করিনি। আর তাছাড়া আমি তখন অনেক বেশি ছোট ছিলাম।
এবং সব বিষয়ে তো আসলে পরিবারের সাথে আপনার কনসাল্ট হতো, সবার কাছে তাদের একটা সমর্থন কিংবা তাদের একটা এরকম ব্যাপার ছিল। কখনো কেমনটা এসেছিল যে কাজ করতে গিয়ে যেটা হয় যে একেবারেই একটা রেস্ট্রিকশন চলে আসে, না তুমি একেবারেই করো না এটা, বা অন্য প্রফেশনে যাও, এরকম কোন ধরনের সিচুয়েশন কখনো তৈরি হয়েছিল?
এরকম সিচুয়েশন মাঝে মাঝে তৈরি হয়, আসলে মুভিতে কাজ করতে গিয়ে হয়ে যায়। মাঝে মাঝে অনেক সময় প্রডিউসারের বিহেভিয়ার বা সবকিছু ডিরেক্টরের বিহেভিয়ার থেকে যখন একটু সমস্যা মনে হয়, তখন আসলে মাঝে মাঝে আমি একটু হতাশ হয়ে যাই যে আসলে এই প্রফেশনে কি কাজ করা আমার দ্বারা পসিবল, বা এখানে কি ভালো হয়ে কাজ করা পসিবল, মানে চেঞ্জ করবো কিনা প্রফেশন। কিন্তু পরে আবার মনে হয় যে না, সবাই যে খারাপ তা তো না, এখানে অবশ্যই মানে ভালো মানুষ আছেন, যারা আছেন তাদের সাথে কাজ করবো।
আচ্ছা, যেটা আপনার কথা থেকে বের হয়ে আসছিল, আসলে আপনার কথায় কিছুটা হলো আমরা জানতে চাইবো যে নানান ধরনের অভিযোগ, নানান ধরনের উৎকণ্ঠা, অনেক কিছুই আসলে মুখরোচক অনেক কাহিনীও আমাদের এই রূপালী জগৎকে কেন্দ্র করে হয়, এবং রূপালী জগতেরই একজন সমসাময়িক জনপ্রিয় অভিনেত্রী আপনি। আপনার কাছ থেকে আমরা খুব সততার সাথে অনেক বেশি উদার চিত্তে আমরা একেবারে খোলামেলা অনেক ঘটনা জানতে চাই। নিশ্চয়ই আপনি সেই সততা এবং সৎসাহস নিয়ে কথা বলবেন, সেটাও আমরা চাইছি। অনেকের SMS কমেন্ট চলে এসেছে, আমি কিছু কমেন্ট SMS পড়তে চাই। আমাকে বাপ্পি লিখেছেন, অমৃতা আপনাকে অনেক বেশি ধন্যবাদ এমন একটি সময়ে আমাদের কাছে এসে কথা বলার জন্য। আপনার কাছে আসলেই জানতে চাই সাউথ আফ্রিকার পুরো ঘটনাটা কি, পাল্টাপাল্টি অভিযোগ না সত্যি ঘটনাটাই বলবেন আশা করি। ওকে, মুসা মালিবাগ থেকে তিনি লিখেছেন, আচ্ছা, জীবনটা অনেক বেশি সুন্দর, জীবনটাকে অনেক বেশি সুন্দর করে দেখা যায়, আপনাদের কাছে জীবনটা কেমন, এরকম কিছু কথা তিনি লিখেছেন, আপনার পয়েন্টে আমরা অবশ্যই আসবো। রোজা লিখেছেন দাউদকান্দি কুমিল্লা থেকে, তিনি শুনছেন অন্ধকারের গল্প এবং এটা অনেক বেশি ভালো লাগে আপনার শুনে, খুব ভালো লাগছে। এবং ভালো লাগার থেকেও বড় কথা হচ্ছে, রোজা, আপনি কোনোভাবে এটা থেকে সচেতন হতে পারছেন কিনা, আপনার পাশের মানুষটাকে কিংবা আপনার পরিবারের যে মানুষজন আছে বা আপনার স্বজন যারা আছে তারা কোনোভাবে আসলে আমাদের কাছ থেকে বেনিফিটেড হচ্ছেন কিনা, সেই ব্যাপারে সজাগ থাকছেন কিনা, সেটা যদি হয় সেক্ষেত্রে আমাদের সার্থকতা আসবে। এবং লিখেছেন আমাকে ইকরাম খান ব্রাহ্মণবাড়িয়া থেকে, ভাইয়া আপু এখন কোন মুভিতে শুটিং করছেন বা এরকম আপনার আপডেট, একদম আপডেট জানতে চেয়েছেন। আমরা একটু জেনে আসি এখন কি কাজ করছেন।
এখন স্টাইফ চন্দনের টার্গেট মুভিতে কাজ করছি।
আচ্ছা, এটা কি বান শুটিং হয়ে গেছে?
না, এখনো চলছে, কাজ চলছে এখন।
ওকে, এনামুল হক জয়েন করেছেন মহাখালী থেকে, তিনি বলেছেন যে আপনাদের শো শেষ, আচ্ছা তিনি চাইছেন যে শোটা কখনো যেন শেষ না হয়, এটা আসলে পসিবল না, আমাদের একটা সময় গিয়ে শেষ করতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি আমরা শেষ করতে চাই না, মাত্রই শুরু করলাম আমরা ঘটনাগুলো শুনতে চাইছি। ওকে, অনেক জিজ্ঞাসা আছে অনেকের, আপনাকে প্রচুর মানুষ অভিনন্দন জানিয়েছেন এবং আপনার কথা শোনার জন্য অনেকে অপেক্ষায় আছেন, আমরা সেই কথাগুলো অবশ্যই শুনবো। কথার পাখি আমাকে গান শুনতে পারি?
হ্যাঁ, শিওর।
অমৃতা কি আমাদেরকে গান শোনাবে? মানে নাচ করেছেন, টিভিসি করেছেন, অনেক কিছু করেছেন, গানের ইচ্ছে কখনো
হয়নি? বলছিলাম না, ছোটবেলা আমাকে গান শিখিয়েছে, কিন্তু গানের গলা মানে গান হয় না আমার দ্বারা।
ও আচ্ছা, মানে গুনগুন করেও কখনো কি গান নেই? আচ্ছা, আপনার বোধহয় একটা খুব বেশি পছন্দের, অফিয়ার আমরা কথা বলছিলাম তখন যে খুব বেশি একটা পছন্দের গান আছে, আমরা কি সেটা একটু গুনগুন করে শুনতে পারি কিনা?
না না না, আমি গান গাইতে পারি না।
ওকে, আমরা তাহলে অরিজিৎ সিং এর আশি কিছু সেই মুভি থেকে জনপ্রিয় গান তুমি হো এই নাম্বারটি শুনে আবারও ফিরছি। স্টে টিউনড উইথ ঢাকা এফএম 90.4। আপনার প্রশ্ন, আপনার সবকিছু জানিয়ে দিন। আমাদের সাথে আছে আজ চলচ্চিত্র নায়িকা অমৃতা খান, তার সাথে কথা বলছি, এবং পাশাপাশি অন্ধকারের গল্প আপনি শুনছেন। অন্ধকারের গল্পে আমরা আবারও ফিরে আসছি অমৃতা খানকে নিয়ে একটি চমৎকার গানের পরে। আশা করছি আমাদের সাথেই থাকবেন, টিউন ইন করে থাকবেন ঢাকা এফএম 90.4।
हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाए तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो। कोई लम्हा मेरा ना हो तेरे बिना, हर सांस पे नाम तेरा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम ही हो, क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो चैन भी, मेरा दर्द।
চলছে অন্ধকারের গল্প। ইভানকে শুনছেন আপনি এবং অন্ধকারের গল্পের আজকের এই আয়োজনে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র নায়িকা অমৃতা খান। অমৃতা খানের সাথে আমরা কথা বলছি পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা আমরা সবাই জানি। গত 6 জানুয়ারি বাংলাদেশ থেকে একটি টিম যারা সাউথ আফ্রিকায় গিয়েছিল দুটি সিনেমার কাজ নিয়ে, যে সিনেমা দুটির নাম ছিল প্রথম দেখা এবং মিশন আফ্রিকা, দুটি সিনেমা নিয়ে তারা সেখানে যায়। প্রায় আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যেটা যে প্রায় 21 জনের একটি ইউনিট, এবং সেই সংখ্যাটা বেশি কম হতে পারে আমরা বিভিন্ন মিডিয়ার উদ্ধৃতি দিয়ে। এবং সেখানে সেই ইউনিটের সাথে ছিল জনপ্রিয় নায়ক রুবেল এবং ইমন ছিলেন, পাশাপাশি টেলিভিশন অভিনেতা সিদ্দিকুর রহমান ছিলেন, চিত্রনায়িকা অমৃতা খান ছিলেন, আর অনেকেই ছিলেন। এবং তারা সেখানে গিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন এরকম একটি অভিযোগে তারা বিমানবন্দরে ইমিগ্রেশনে তারা আটক হন। পরবর্তীকালে তারা আবার দেশেও ফিরে আসেন নিজ খরচে। কথিত রয়েছে সেখানে তাদের হাজত বাস করতে হয়েছে। আবার অনেকেই বলছেন যে তারা অনেকে দেশে এসে বলেছেন না, আসলে বিমানবন্দরই আটকে থাকতে হয়েছে, পরবর্তীকালে নিজেদের উদ্যোগী তারা একে একে বিভিন্ন সময়ে ফিরে আসেন। এবং দেশে এসে ইমন কিংবা অমৃতা খান তাদের এক ধরনের বক্তব্য ছিল, এবং সেই চলচ্চিত্রের সাথে যারা জড়িয়ে ছিলেন নির্মাতা মানে পরিচালক বলতে পারি আমরা, দুটি চলচ্চিত্র ছিল, দুজন পরিচালক ছিলেন, পাশাপাশি সেই দুজন পরিচালকের নাম যদি আমরা বলি, মিশন আফ্রিকা যে সিনেমাটির পরিচালক ছিলেন মারুফ আহমেদ রিজভি, এবং প্রথম দেখা যে সিনেমাটির পরিচালক ছিলেন আহমেদ আলী মন্ডল। এবং দুটি সিনেমারই কিন্তু প্রযোজক একজনই ছিলেন, মশিউর রহমান। এবং মূল অভিযোগের তীর কিন্তু এদের দিকে, বিশেষ করে মশিউর রহমানের দিকে। তিনি আদম পাচারের যে কাজটি করছিলেন সেরকম একটি অভিযোগে সেখানে এই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের জনপ্রিয় শিল্পীদের। আবার অনেকেই বলেন যে আমাদের জনপ্রিয় শিল্পীদের মাঝখানে অনেকে বিষয়টি জানতেন, তাদেরও খানিকটা জানাশোনা ছিল। এগুলো সব কথাগুলি আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে শুনতে পেয়েছি, সে কথাগুলো আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি, যেটা তুলে ধরছি অন্ধকারের গল্প এই অনুষ্ঠানটির মাধ্যমে। খুব সবিনয় আপনাদেরকে বলতে চাই যে আপনারা পুরো কথাগুলো অমৃতা খানের কাছ থেকে নিশ্চয়ই শুনবেন, এবং তার কাছ থেকে শুনে আপনাদের একেবারেই মূল্যবান মতামতগুলো আমাদেরকে দিবেন। তবে চাইছি একেবারে বিবেকবান হয়ে সেই মতামতগুলো আমাদেরকে শেয়ার করবেন। অন্ধকারের গল্পে আমাদের একটি টিম কাজ করে, যেটা আমি বারবারই বলছি যে টিমে রয়েছেন প্রডিউসার সাদিক সামি, স্পেশালি আমি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই সাদিক সামিকে, পাশাপাশি ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জান্নাতুল ফেরদৌস শিপন, মঈন, কালচারাল জার্নালিস্ট রয়েছেন বাবুল হৃদয়, এবং পাশাপাশি আজ অনুষ্ঠানে আমি উপস্থাপনা যদি বলি বা সঞ্চালকের ভূমিকা পালন করছি আমি ইভান। আর আমার সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন অমৃতা খান। অমৃতা খানের সাথে অনেক কথা বলছিলাম আমি, অমৃতা আপনার কাছে আবারও যাব, তার আগে একটু যারা এসএমএস কিংবা কমেন্টে আছেন তাদের এসএমএস বা কমেন্টগুলো একটু পড়ে নিতে চাই, দেখতে চাই কারা কারা আছেন এদিকে। জয়েন করেছেন আমাদের সাথে মাহাদি, ওকে, বন্যা আছেন, আমি জানতে চাই আপু আপনার আচ্ছা কেমন লাগে, ওকে ঠিক প্রশ্নটা বুঝবেন, অভিনয়ের কথা বলেছেন, নিশ্চয়ই ভালো লাগে যেহেতু অভিনয় তিনি করছেন, ওকে। গোলাম মামুন কুমিল্লা থেকে জয়েন করেছেন, তিনি অন্ধকারের গল্পটা অনেক বেশি পছন্দ করেন, অনুষ্ঠানে আপনিও আসতে চান আপনার কোন অন্ধকারের গল্প শোনাতে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আপনার গল্প বা আপনার কি ধরনের অন্ধকারের খপ্পরে আপনি পড়েছেন, কি ধরনের ঘটনা আপনার সাথে ঘটে গেছে সেগুলো আমরা জানার চেষ্টা করব পরবর্তীকালে। নিশাদ নাভিন অভিন হাইভান কেমন আছে, অনেক ভালো আছি, আমাকে খুঁজে পাবেন প্রতি রোববার রাত 10:30 এই অনুষ্ঠানটিতে। এবং আছেন আমাদের সাথে সোমা ক্যান্টনমেন্ট থেকে, রিয়েল ঘটনাটাই শুনতে চাই আমি, অনেক বেশি ইন্টারেস্টেড, ডেফিনেটলি আমরা রিয়েল ঘটনাটাই সোমা শুনব। তবে আবারও বলছি যে এই পুরো ঘটনাটার সাথে কিন্তু অনেকগুলো মানুষ জড়িত, তার মাঝখান থেকে একেবারেই একটা খণ্ড হয়ে অমৃতা তিনি মাইক্রোফোনের সামনে এসেছেন, তার কাছ থেকে আমরা ঘটনাটা শুনব। এবং আমরা বিশ্বাস করি সময়ের জনপ্রিয় নায়িকা অমৃতা খান, তিনি তার পছন্দের, তার একেবারে পছন্দের মানুষ যারা নিশ্চয়ই শ্রোতা কিংবা দর্শকদেরকে তিনি অনেক বেশি ভালোবাসেন, যাদের জন্য তার আজকের এই জায়গা নিঃসন্দেহে তিনিও স্বীকার করবেন, তাদের প্রতি তিনি প্রত্যেকটা তার বলা কথাগুলো সত্য বলবেন, তার সৎসাহসের সাথেও বলবেন। এবং পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন, আপনাদেরকে এতটুকুন কথা আমি দিতে পারি যে এই রূপালী জগতের নামে কিছু অসাধু মানুষ যারা নানান ধরনের নৈতিকতা বিবর্জিত কাজগুলো করেন, সেসব অন্ধকারের ঘটনাগুলো, সেসব কথাগুলো এবং এমন কিছু নাম যে নামগুলো শুনলে আপনাদের পিলে হয়তো চমকে যাবে, সেরকম কিছু নামও আপনাদের সামনে একেবারে সাহসিকতার সাথে তুলে ধরতে চাই। আমরা আপনাদের কথাগুলো শুনতে চাই। ইভা সাভার থেকে লিখেছেন, লাস্ট উইকে এপিসোডটা আমি শুনেছি, আজও শুনছি, অমৃতা খানের গল্প শুনছি, ভালো লাগছে এবং কন্টিনিউ করুন, থ্যাংকস মিস খান আপুকে, মিস খান। ফাহিম সাভার থেকে লিখছেন যে খুব ভালো লাগছে, অনেকেই আপনাকে তাদের অভিনন্দন, পাশাপাশি আসার জন্য তাদের একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়েছেন। জাকির হোসেন তিনি আপনার একজন ফ্যান, ওকে
থ্যাংক ইউ।
আমি তাদের আচ্ছা তাদের অমান্য করে চলি, 5 years গিয়েছে, এরকম কিছু কথা তিনি বলেছেন। তিনিও মেবি রূপালী জগতে কাজ করতে এসেছিলেন, সেখানে কোনো বিব্রত নামটি তিনি লেখেননি, এরকম কিছু টেক্সট পাঠিয়ে দিয়েছেন এবং নানান ধরনের বিব্রতকর সিচুয়েশনের শিকার হয়ে তিনি একেবারে ফিরে গেছেন এই জগৎ থেকে। অমৃতা, এই যে টেক্সটটা ধরে আমি একটু কথা বলতে চাই, আপনি নিজেও বলছিলেন যে এরকম ঘটনার প্রচুর মুখোমুখি হতে হয়, সেটা কতখানি আসলে হ্যাম্পার করে, বা আপনি যেমন একটা পরিবারের সমর্থন পেয়ে সামনের দিকে আগাচ্ছেন, যিনি নামটি লেখেননি তার প্রতি বিনয় রেখেই বলছি, হয়তো তিনি যে কোনো কারণেই নামটি লেখেননি, অনেকেই হয়তো এরকম যারা ভালো ভালো পরিবারের ছেলে মেয়ে তারা আসছেন, কাজ করতে পারছেন না, কিন্তু সবাই তো এই জায়গাটাতে যারা পরিচালক প্রযোজক বা বিভিন্ন মাধ্যমে আছেন সবাইকে এক পাল্লায় তো মাপাটা হয়তো ঠিক না, কিন্তু ঘটনা পরিবেশটা আসলে কতটা কঠিন, আপনি একেবারে সততার সাথে এবং সৎ সাহসের সাথে বলবেন চাইছি।
আচ্ছা, সত্যি কথা বলি, সেটা হচ্ছে পরিবেশটা আসলে অনেকের ক্ষেত্রে মানে অনেকের ক্ষেত্রে অনেক বেশি কঠিন, আবার অনেকের ক্ষেত্রে অনেক বেশি মানে কঠিন না আর কি। তো যেমন আসলে অনেকে অনেক আগ্রহ নিয়ে বা অনেক আশা নিয়ে মিডিয়াতে আসে, ভালো ফ্যামিলি বা ভালো মানে বংশের ছেলেমেয়েদের কথাই আমি বলছি, যারা আসেন তারা আসলে এখানে মানে যখন এই ধরনের মানে পরিস্থিতির শিকার হন তখন তারা আসলে অনেক নিরাশা হয়ে ফিরে যান, যেটা হয় আর
কি। ধরনের পরিস্থিতি
মানে এরকম দেখা যায় যে আসলে অনেক সময় পর্যটকরা
নানা ধরনের খারাপ ইঙ্গিত করেন,
এক্স্যাক্টলি মানে এরকম
খারাপ প্রস্তাব করেন, তাদের সাথে অবাধ মেলামেশা, সময় কাটানো,
আবার দেখা যায় অনেকেই না মানে কি বলে এটাকে ব্যবসার থেকে তাদের ওইটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, মুভি একটা বিজনেস করবে কিনা,
তাদের হয়তো টাকা আছে পাশাপাশি নারী সঙ্গের জন্য, কিংবা একেবারে তাদের নৈতিকতার বাজে জায়গা থেকে তারা সেই লালসাটা মেটাবার জন্য জায়গায় আসে।
তো এই ঘটনাগুলো আসলে মেয়েদেরকে অনেক বেশি মানে নিরাশা করে ফেলে, মানে আশা হারাই ফেলে অনেকে। তো এগুলো আসলে হয়, যেমন আমার ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে আমি খুব একটা ভীত না, কারণ যেহেতু আমার পারিবারিক সাপোর্ট তো আছে, ডেফিনেটলি পরিচয় আছে, রাইট। আর একটা বিষয় হচ্ছে আমার মানে বাবার পরিচয় আছে, আমার মানে ফ্যামিলি পরিচয় আছে, আর একটা বিষয় হচ্ছে আমার মানে এটা না করলেও চলবে, লাইক আমার এটা দিয়ে যে সংসার চলছে বা এরকম না বিষয়টা, তো যার কারণে এটা নিয়ে আমি খুব বেশি একটা মানে চিন্তিত না। বাট তারপরও এখানে অনেক ভালো মানুষও আছেন, তাদের সাথেই কাজ করছি আমি।
সেই ভালো মানুষের সংখ্যাটা কি খুব বেশি কম কিনা, দুষ্ট চক্রটাই বেশি কিনা?
দুষ্ট চক্র কি আসলে আমার ক্ষেত্রে যেটা দেখেছি আমি, ভালো মানুষ কম বলবো না, মানে সমান সমানই লাগছে, দেখা যাচ্ছে যে যারা এই ধরনের মানে প্রথম থেকে এরকম প্রবলেম দেখা যায় যে কথা বলছে, কথার ইঙ্গিতটা চেঞ্জ হচ্ছে বা অন্য দিকে যাচ্ছে, তখনই আমি সাথে সাথে ইগনোর করা শুরু করে দিই, বা সাথে সাথে আমি
কিরকম দু একটা উদাহরণ যারা আজকে আমাদের এত এত মানুষরা শুনছেন, বিশেষ করে তরুণ প্রজন্ম এই অনুষ্ঠানটা অনেক বেশি শোনেন, অনেকেই এখনো চোখে সেই রূপালী জগতের নায়ক নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে তারা হয়তো আজ রাতে ঘুমাননি অনুষ্ঠান শুনে, কিছুটা হলো তারা নিশ্চয়ই আপনাকে আমরা অনেক বেশি সাধুবাদ জানাতে চাই, সালাম জানাতে চাই, যে আপনার মাধ্যমে হয়তো আর দুটো মেয়ের জীবনে খুব ভালো ঘটনা ঘটতে পারে, তারা সজাগ হয়ে যেতে পারে, সেগুলো যদি আপনি একটু বলেন আমাদের।
আসলে অফারটা হচ্ছে, ফার্স্টে তো মুভির অফার নিয়ে আসে, ফেসবুকে দেখা যায় অনেকের ছবি দেখে পরিচালকরা মুভির অফার নিয়ে আসে, পরে দেখা যায় যে আসলে মানে কি বলবো, মুভির মানে শুটিং এর আগে বা সাইনিং এর আগে অনেক সময় যেটাকে বলে কুপ্রস্তাব, এই ধরনের প্রস্তাব পাওয়া যায়,
সরাসরি
বলে কি মানে ইনডাইরেক্টলি বলে, হ্যাঁ রাইট, মানে এরকম ইনডাইরেক্টলি বলা হয় আর কি। তো তখন আসলে যারা এখন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যেমন আমি ব্যক্তিগত ভাবে এগুলো কোনোভাবেই এভাবে করে আমি কাজ করি না,
আমরা বিশ্বাস করি এটা কেউই করেন না, 99% ছেলে বা মেয়ে কখনোই তারা এটা চাইবেন না যে আমি এটা করে আসলে,
না ডেফিনেটলি চাইবে না, সবাই চাইবে তার নিজস্ব কোয়ালিটি আমার এইভাবেই মিডিয়াতে মানে প্রতিষ্ঠিত হওয়া, কিন্তু ওই জায়গাটা আসলে মানে এইতো
এরকম ঘটনাগুলো
ঘটে।
এবং এই মানুষগুলো যারা আছেন তাদেরকে হয়তো আমরা সমাজে ঠিক ওই জায়গাটার পর এসে খুব মুখোশধারী ভদ্রলোক হিসেবে সবসময় জেনে যেতে পারি বা জানি, এরকম ঘটনাও তো নিশ্চয়ই ঘটে। সেক্ষেত্রে আপনারা যারা এই ধরনের বিব্রতকর সিচুয়েশন পড়ছেন, কাজ করছেন, তারা কোনো উদ্যোগ কেন নিচ্ছেন না, সামনে কেন আগে আসছেন না তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য?
আসলে আমি যেটা বলবো,
এখানে কোনো ধরনের ভয় কাজ করছে নাকি ক্যারিয়ার হুমকির মুখে পড়বে এরকম কোনো কিছু?
ক্যারিয়ার হুমকির মুখে পড়বে এরকম একটা বিষয় তো আছেই। আর একটা বিষয় হচ্ছে আসলে আমি আসলে ওই রকম ইতে না, আমি চিন্তা করছি আমি ভালো থেকে কাজ করব বাস আমি এটা, কিন্তু ওই রকম মুখোশ খুলে দেওয়া এই ঘটনাগুলো আসলে এটা করতে গিয়ে আসলে নিজেকে অনেক বেশি মধ্যে মানে অনেক বেশি মানে এটা আসলে এখনো ওই রকম টাইম আসে নাই আমার মনে হয়।
আচ্ছা, মানে এটা আসলে সময়ের উপরে মানে যদি অমৃতা নিশ্চয়ই কিছু মনে করবে না, আমরা যেটা চাইছি যে মানে অনেকটা হয় যে নিজে বিপদে পড়লে আসলে সিচুয়েশনটা হয়
আসলে এটা তখন হয় কি, আমি বলি এক সময় আমি বলি যেটা সবাই জানেন আপনারা যারা লিসেনাররা শুনছেন বা সবাইকে বলছি, পিএ কাজলের সাথে মানে এরকম একটা ঘটনা এর অনেক দুই বছর।
পিএ কাজল আমি একটু মাঝখানে বলতে চাই, পিএ কাজল নামটা আমাদের অনেক বেশি পরিচিত, তিনি একজন পরিচালক, তিনি প্রচুর বাংলা সিনেমা পরিচালনা করেছেন এরকমটা আমরা জানি, এবং প্রচুর পোস্টারে আপনারা দেখবেন পি এ কাজল নামটি। আবারও আমরা অমৃতের উদ্ধৃতিতেই বলছি, পি এ কাজল এই নামটি আমরা হয়তো অনেকেই জানি, অনেকে হয়তো তাকে প্রচন্ড সম্মান বা ভদ্রতার জায়গায় রাখেন। আমরা যদিও অমৃতার মুখে শুনছি, অমৃতের মুখে আমরা সে ঘটনাটা শুনতে চাই একটু, যেহেতু নামটা চলে এলো।
আসলে তখন আমার যেরকম মানে আমি যে ঝামেলায় পড়ে গিয়েছিলাম, দেখা গিয়েছে তখন আমার পাশে কেউ দাঁড়ায়নি, ইভেন আমার সাথে যারা কাজ করেছে।
কি হয়েছিল ঘটনাটা?
ঘটনাটা অ্যাকচুয়ালি ছিল যে
অনেকে জানে, তারপর আমরা আবার একটু জানতে চাই।
মানে বিষয়টা হচ্ছে কি, আসলে তখন আমি ইন্ডাস্ট্রিতে মাত্র মানে গেম মুভিটা করি, এরপরে আর কি তখন আমার মানে বেশ কয়েকটা মুভির অফার আসে, তখন তার একটা মুভির অফার আসে, মুভির নাম হলো চোখের দেখা। তো এই মুভিতে শুনেছিলাম বিপরীতে সাইমন কাজ করবে, তো ঠিক আছে সবকিছু ঠিকঠাক। আর তাছাড়া তার তখন অনেক জনপ্রিয় পুনঃসারি ওনার একটা অনেক জনপ্রিয় ছবি রিলিজ হয়, সেটা হচ্ছে ভালোবাসা আজকাল। তো মুভিতে মানে দেখা হয় নাই, বাট আমি যতটুকু জানি উনি অনেক ভালো একজন পরিচালক, এবং ওনাকে অনেক বেশি শ্রদ্ধার সাথে ওনার সাথে আমি কথা বলেছিলাম, আর ওনার সাথে আমার কাজ করারও আসলে বেসিক্যালি অনেক ইচ্ছা ছিল। তো সব জায়গা থেকে আসলে আমি মানে কাজটা করবো এরকম আর কি।
মানে ওনার সাথে কন্টাক্ট আপনার কিভাবে হয়েছিল, আপনি করেছিলেন না উনি কন্টাক্ট করেছিলেন?
আমি বলি ফেসবুকে আমার একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, যিনি আমাকে বলেছেন যে পিএ কাজল একটা মুভি,
তার নামটা কি বলা যাবে?
হ্যাঁ, জামাই বাবু আমাদের গেমের মেকআপ আর্টিস্ট ছিলেন। তো ওনার কি উনি আমাকে জাস্ট বললো আর কি, উনি একটা মুভি করছেন পিএ কাজল এরকম বিষয়টা ওরকম না। তো আমাকে তখন বললো যে ডিরেক্টর পিএ কাজল একটা মুভি করছে, তো তুমি এই মুভিতে কাজ করবা কিনা? তো আমি বলছি হ্যাঁ, ওনার নাম তো শুনেছি, উনি সিনিয়র একজন ডিরেক্টর, অনেক ভালো একজন ডিরেক্টর, তো কাজ করাই যায়। তারপরে আমি ওনাকে বললাম পুরো নাম কি, তখন বললো যে পিএ কাজল। তখন একদিন দেখলাম ফেসবুকে আমার একটা ফেক আইডির সাথে উনি আছেন, তখন আমার মনে হলো যে উনি মনে হয় ফেক আইডির সাথে আছে, বেটার আমার রিয়েল আইডির সাথে থাকুক। তো একজন ফেমাস বা একজন মানে কি বলবো একজন
সম্মানিত বা জনপ্রিয় মানুষ,
হ্যাঁ
পরীক্ষিত মানুষ, তিনি অনেক সিনেমা করে ফেলেছেন।
তো একটা মানুষকে অ্যাড দিতেই পারে, আর আমার তো ফেসবুকে অনেক ডিরেক্টর আছেন যার সাথে আমার অনেক কথা হয়। তো আমি তাকে অ্যাড পাঠালাম, আমি পাঠিয়েছি একটা। তো তারপরে সে আমাকে নিজে থেকে, পরে ফার্স্ট নক্তা সে আমাকে নিজে থেকেই করেছে যে এরকম এরকম অফার দিয়ে বসলো যে তার একটা মুভি হবে
প্রথম দেখাই মানে প্রথম চ্যাটিং এ
হ্যাঁ মুভির অফার। তখন আমি শুনছিলাম এরকম, তখন আমি বললাম আচ্ছা ভাই মুভির স্টোরিটা আমি একটু শুনবো, আমার কোয়ালিটিসকে আমি সবকিছু জেনে শুনে তারপরে আমি তো ডিসিশন নিবো। দেন সে আমাকে ফোন দেয় আমার মার মোবাইলে।
আচ্ছা, নাম্বারটা কিভাবে তার কাছে যায়?
ফেসবুকে।
আচ্ছা,
আর আমি ফার্স্টে আমার নিজের নাম্বার দিইনি, মার নাম্বার দিয়েছি। তো সে আমার মার নাম্বার একটা ফোন দেয়, তার একটা বাঙালি নাম্বার থেকে আর কি। তো তখন কল দিয়ে আমাকে বলছিল যে মুভিটা করবা কিনা, তো মুভির স্টোরিটা মানে বলে না ওইভাবে। তো ফার্স্টের দিকে সে আমাকে জিজ্ঞেস করে আমি কি কাজ করলাম, লাইক গেম করলাম বা কি কি মুভি করলাম। তারপর দেখি যে আমার মুভি নিয়ে সে ফার্স্টের দিকে নেগেটিভ কথাবার্তা শুরু করে দিচ্ছে, লাইক এই মুভি কোনো হল পাবে না, এই সেই। তারপরে
হল পাওয়ার আবার একটা বিষয় থাকে সিনেমা হলে।
হ্যাঁ, আমি তখন নতুন ছিলাম, অনেক নতুন ছিলাম, যার কারণে আমি নিজেই অনেক কিছু জানতাম না, যার কারণে আমি নিজেরও কিছুই ছিল। যাই হোক, তো আমাকে তখন উনি বলছিল যে মানে মুভি করবা ভালো কথা, কিন্তু তুমি যে মুভিগুলো করেছ ওগুলো হল পাবে না বা এসে ডিরেক্টর ভালো না, অনেক কথাই আমাকে বলেছে যেগুলোর কোনো ই নাই মুভি। হ্যাঁ হ্যাঁ এরকম কথা বলছে। তো একজন সিনিয়র ডিরেক্টর কথাটা আমি মেনে নিয়েছি, ঠিক আছে উনি যেহেতু বলছেন কথাগুলো ডেফিনেটলি মানে সত্যি বলছেন, কারণ উনি এত মুভি করেছেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তো এই কথাগুলো আমি মাথা পেতেই মেনে নিয়েছি যে ঠিক আছে আপনি যেটা বলেন ঠিক আছে আমি মানলাম, তাহলে আপনার একটা কাজ করি যেহেতু আপনি এত ভালো ডিরেক্টর। তখন উনি বলেছে যে আমার মুভি কমপক্ষে 80-টা থেকে 70-80টা থেকে আরো অনেক বেশি হলে মুক্তি পাবে এরকম বলা হয়েছে। তা পাওয়াটা স্বাভাবিক কারণ অনেক ভালো একজন ডিরেক্টর। কিন্তু তারপরে দেখা যায় যে উনি আমাকে রাতে অনেক রাতের দিকে ফোন দিত,
পার্সোনাল
নাম্বার না আমার মার নাম্বারে, আমার মা তো রাতে ফোন ধরে না। আর তখন আমি ওনাকে ফেসবুকে বললাম যে আপনি মানে কেন ফোন দিয়েছিলেন এরকম বিষয়টা। তারপর উনি আমাকে পর আমি কেমন জানি সুবিধার মনে হচ্ছিল না আমার সবকিছু,
কি কারণে কোন কারণগুলোতে সুবিধার মনে হচ্ছিল না,
এই যখন আর কি মানে নেগেটিভ কথাবার্তা আমার মানে মুভি নিয়ে বাই নিয়ে, মানে আমি আসলে যখন একটা মানুষ যখন দেখবো যে কাজ করবে তাকে তখন কাজের প্রসঙ্গ তো আসতেছে না খুব এরকম দেখা যাচ্ছিল। তারপরে উনি ফেসবুকে আমাকে নক করলো যে ঠিক আছে তাহলে কাজটা শুরু করা যাক। তখন আমি বললাম ভাই আবারও বলছে স্টোরিটা একটু বলেন বা এরকম কথা বলতেছিলাম। তারপরে কি জানি আচ্ছা হ্যাঁ উনি আমাকে এতো মুভির অফার দিল তো দিলই, তারপরে উনি বলতেছিল পেমেন্টের ব্যাপারে কথা আসলো। এমনই একটা মানে কথা লিখলো যে আমি কি মুভি করছি আমি পেমেন্ট মনে চাইতে পারবো না, বিষয়টা এরকম হয়ে গেছে। তখন আমার একটু মানে মনে তখন আমার নিজেরই আগ্রহ হারাই ফেলাম ওনার সাথে কাজ করার জন্য। হঠাৎ করে উনি আমাকে বলতেছে যে তুমি তো জানো ইন্ডাস্ট্রিতে মানে আমাদের অনেক সম্মানে অনেক নায়িকাদের নামও তিনি বলতেছেন যে তারা এভাবে এসেছে এভাবে বলেছেন আমাকে, এটা এখন যাই হোক সে বলছিল আমার কথা না। তারপরে তিনি বলেছিলেন যে এভাবেই আসতে হয় এরকম বলেছেন, তারপর আমাকে বলতেছে যে এভাবে করেই নাকি মুভি করে, তা আমাকে বলেছেন যে মানে যাই হোক ইনডাইরেক্টলি তিনি আমাকে বলেছেন। তখন আমি ওনাকে ডিরেক্ট না করে
ইনডাইরেক্টলি তিনি কি আপনাকে ফিজিক্যালি ইনভলভ হতে বলেছেন,
রাইট? তো আমি ওনাকে ইনডাইরেক্টলি না মানে সরি ডাইরেক্টলি না করে দিয়েছি যে
আপনার তো একটা
আমি ফার্স্টে কনফিউজ ছিলাম যে ওনার রিয়েল আইডি ছিল কিনা। হ্যাঁ তারপরে আমি আরো বেশি কনফিউজ ছিলাম ওটা ওনার নাম্বার ছিল কিনা, আমি আবার সেটা নিয়ে যাচাই করেছিলাম যে পরে দেখলাম না সবই তো ঠিক আছে
একদম কনফার্ম। আপনি আমরা এই জায়গাটাতে একটা কথা শুনে বলতে চাই, আমরা চাইছি যে একেবারে ব্যালেন্সটা থাকুক। আমরা অমৃতা খানের কাছ থেকে শুনছি এবং এরকম একটি বিষয়ে তিনি যার কথা বলছেন, তিনি প্রচুর অভিজ্ঞ একজন মানুষ, অনেকদিন ধরে তিনি কাজ করেছেন, তার প্রতি হয়তো বিনয়ের সাথে আমাদেরকে এটা বলতে হচ্ছে। আমরা একেবারেই অমৃতা খানের কাছ থেকে কথাগুলো শুনছি, আমরা কোন ধরনের কথা হয়তো পিয়া কাজলের কাছ থেকে শুনতে পাইনি বা শুনতে পারছি না। কাজী অমৃতা খান তিনি আমরা বিশ্বাস করি যে যা বলছেন সততার সাথেই বলছেন। তারপর
ফালতু কথা যেটা, তখন আমি সবচেয়ে আশ্চর্য হই যে আমি এটা ইনভলভ হবো না, এটা টোটালি আমার পার্সোনাল ব্যাপার বা আমি এটা মেয়ে না, উনি আমাকে কেন এরকম একটা বাজে কথা বলবে। তখন ওনাকে আমি মানে কি বলবো আর কিছু বুঝি না, তারপরে আমি মানে আর কোন অ্যান্সার দিই না ওনাকে বুঝতে। তারপরে এখানে ফাইজলামি শুরু করছে মানে বিষয়টা নিয়ে ইয়ার কি ফাইজলামি করতেছে, তো তখন আমি আর তাকে রিপ্লাই দিচ্ছি না। তখন এখন তাকে মানে কি করব কিছু করারও ছিল না।
আপনি পরবর্তীকালে আসলে কিভাবে একেবারে কনফার্ম হলেন যে সেটা তার আইডি ছিল কিংবা তার নাম্বার ছিল?
ফার্স্ট অফ অল তার কোনো ফেক আইডি ছিল না।
আচ্ছা
আর একটা বিষয় হচ্ছে তার ওখানে আরো আমাদের অনেক নাম কল ডিরেক্টর ছিলেন, তো এই জন্য আমি কনফার্ম ছিলাম। আর একটা বিষয় হচ্ছে তার কভার পিকচারের যে চোখের দেখার যে
মুভিটা
ছিল, তারপর নাম্বারটা তো আমি মানে মিলিয়ে নিয়েছিলাম একজনের সাথে, তখন দেখলাম না ঠিকই ছিল। তারপরে বিষয়টা হচ্ছে কি আমি আসলে মুভিটা করবো আমার সাইনিং হয় নাই, বাট কনফার্ম ছিলাম, তো যার কারণে আমি আবার তখন অনেক কিছুই না বুঝে আমি একটু পা ফেলতাম না বুঝে। তো
এরকম ঘটনাগুলো ঘটলো পরিবারের সাথে আপনার কথা বা কোনো কিছু হয়েছে?
আসলে মাঝখান দিয়ে আমি একটু যে বললাম তো মুভিতে আসার কারণে পরিবার একটু পছন্দ ছিল না, যার কারণে আমি এমনি পরিবারের সাথে আলাপ করেছিলাম যে বিয়ে কাজলের মুভিটা নিয়ে, তো আমার মা বলেছিলেন যে ঠিক আছে দেখো কথা বলে ভালো লাগলে করো, মানে অত কিছু আমার মা জানতেন না সত্যি কথা, যেটা আসলে জানতেন না। তো তারপরে দেখা যায় যে এতো যেটা বলেছিলাম ফেসবুকে ওনাকে আমি আর রিপ্লাই দিই না, তারপরে উনি আমাকে ফাইটলামি করতো এগুলা নিয়ে, তখন আমি ওনাকে রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছি। তারপরে মাঝখান দিয়ে আমার কিছু রিপোর্টারদের সাথে কথা হয়েছিল আমি আসলে মুভিটা করবো এরকম বিষয়ে, তো দেখা যাচ্ছে তখন না মাঝখান দিয়ে এরকম সিচুয়েশন আমাকে বারবার পড়তে হয়েছে, তখন আমি একটু হতাশ হয়ে গেছিলাম যে এই অবস্থা কেন ইন্ডাস্ট্রি, মানে এরকম কেন প্রস্তাব আসতেছে, মানে বিষয়গুলো আমার কাছে সত্যি নতুন ছিল। অনেকে হয়তো বলে যে জেনে শুনে না না ডেফিনেটলি আমি জানতাম না এইসব বিষয়গুলো, তো তারপরে আমি এতো ই করলাম মানে বিষয়গুলো অ্যাভয়েড করে যাচ্ছি। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয় পরে বললাম আসলে মুভিটা করছি না, রিজেন্ট কি, তখন আমি রিজেন্টটা আসলে মানে ওইভাবেই বলে দিয়েছি যে আসলে কি বলবো তিনি তখন পত্রিকাটা নিউজ এরভাবে আসছিল যে এরকম একটু ঝামেলায় অমৃতা বা এই ধরনের একটা নিউজ আসছিল যে আমি একটু ঝামেলায় ছিলাম, কিন্তু কোনো পরিচালক বা প্রযোজকের নাম তখন প্রকাশ হয়নি প্রযোজক। তারপরে দেখা যাচ্ছিল যে প্রিয়া কাজল দেখে আমাকে মানে উনি দেখে আমাকে আবার এসএমএস করেছেন যে সাংবাদিকদের কাছে বলে কিচ্ছু হবে না, তুমি আমার জীবনে ক্ষতি করতে পারো, হাসতেছে আরো বেশি উনি বলতেছে। তখন না আমার মধ্যে একটা জিদ কাজ করে গেছে যে উনি উল্টাপাল্টা প্রস্তাব দিবেন, আবার উনি করবেন, আবার দেখি উনি মানে এই ধরনের কথা বলবেন। তখন আমার পরে আমি বলতেছিলাম আপনি শিওর, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন আমাকে আপনি শিওর যে বিষয়টা আসলে মানে খুব ভালো কাজ করেন না, আপনি কিন্তু এমনিতে একটা বাজে প্রস্তাব দিয়ে বসেছেন তার মধ্যে আবার এটা নিয়ে হাসাহাসি করছেন। তখন আমি তারপরেও আবার কনফিউজ ছিলাম কি ব্যাপার, একটা ডিরেক্টর এরকম কেন আচরণ হবে, তার কথাবার্তা কোনো ই নাই, খুব বাজে বাজে ল্যাঙ্গুয়েজ। তারপরে আমি কি করলাম মানে ফার্স্ট একজন জার্নালিস্ট আমাকে বললেন, তখন তাকে আমি বলে দিলাম যে আসলে আমি বুঝতে পারতেছিলাম, আমি তাকে বরং জিজ্ঞেস করছিলাম যে এটা তার রিয়েলাইজ কিনা, তখন সে আমাকে বলতেছে যে তুমি যে আমাকে স্ক্রিনশট গুলো দেখাও দেন বেটার হয় জিনিসটা, তখন আমি স্ক্রিনশট গুলো দিয়ে পাঠালাম, কারণ আমি নিজেই বলতেছি আবারও বলতেছি আমি কনফিউজ ছিলাম এটা তার রিয়েলাইজ কিনা। তারপরে স্ক্রিনশট দেওয়ার পরে মানে তার মাঝখানে যাতে নিউজ হয়েছিল যে প্রিয়া কাজলের সাথে নাকি এর আগেও একটি মানে ফেক আইডি ছিল শুনলাম, ফেক আইডির সাথে এরকম ঘটনা ঘটেছিল শুনেছিলাম মানে আমার ঘটনার আগে, সেটা আমি আসলে জানতাম না, যখন মানে ফাঁস হয় তখন আমি জানি বিষয়টা, তো তারপরে দেখি ওটা অলরেডি ফাঁস হয়ে যায়। তো ফাঁস হওয়ার পরে আমি যেটা দেখেছি কেউ আমার পাশে ছিল না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাকে সাপোর্ট করছিল অডিয়েন্স, যারা আমাকে স্যালুট দিচ্ছিল, কিন্তু তারা আসলে বেসিক্যালি মানে মুভির কেউ না, বাট পুরো আমার বিপক্ষে সব ডিরেক্টর আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, ইভেন আমার ফ্যামিলি আমাকে মানে বুঝতে পারিনি তাদের, তারা খুব অবাক হয়ে গেছে। তখন আমার ভাইয়ের বিয়েও ছিল, যার কারণে সবাই ওইদিকে বিজি ছিল, আমার দিকে কেউ নজরও ছিল না, পত্রিকাও তারা মানে খুব একটা খেয়াল করেনি। ইভেন দেখা যাচ্ছিল আমাকে অনেক হুমকি মানে ফেক আইডি থেকে আমাকে অনেক এসএমএস করতো যে এরকম হুমকি দিত, অনেক বেশি ক্যারিয়ার ধ্বংস, মেরে ফেলা হুমকি, অনেক কিছু। তখন আমি ফেসবুক, আচ্ছা একটা বিষয় হচ্ছে আমার ফেসবুকও তখন হ্যাক হয়ে যায়। তো এত বড় একটা ঘটনার মধ্যে আমি যখন সম্মুখীন হই, আমি আসলে কি বলবো, তখন আমার মানে খুব ভয় কাজ করছিল, আর তখন আমি আরেকটু মানে একটু কমই বুঝতাম সব সাইডে, তখন আমি নিজে কনফিউজ আমি কি করলাম, এই কাজটাকে আমি ঠিক করলাম না ভুল করলাম, আমি এরকম একটা কাজ করে বসলাম। পরে আমার মনে হচ্ছিল না আমি তো সত্যি কথাগুলোই বলেছি, আমি তো এমন কিছু বলি না যেটা ওনার ক্ষতিও আমি করতে চাই না বা নিজের ক্ষতিও আমি নিজে করতে চাই না, বা এমনও না যে এটা নিয়ে আমাকে আলোচিত হতে হবে, এরকম কোনো বিষয় আমার মধ্যে নাই। তারপরে আর কি এরকম ঘটনা ঘটতেছে, তারপরে আমি অনেক বেশি ভয়ে ছিলাম তখন, কারণ কেউ আমার পাশে ছিল না, না না বন্ধুরা তো আসলে তারা তখন বলে না তুই যা করছিস তুই বুঝ কি হবে না হবে।
সেই সময় কি আপনার হাতে অন্য কোনো ছবি ছিল?
সেই সময় না না, তখন আমার তো কোনো মুভিও ছিল না, সবচেয়ে বড় বিষয় গেম শেষ করে ফেলেছি, অন্তর অন্তর সাইনিং করা ছিল, কিছু শুটিং হয়েছিল, বাট তখন আমি কোনো মুভি সাইন করিনি। এমনও হয়ে গেছিল আমাকে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে ওই ঘটনার পর আমাকে অনেক ডিরেক্টররা নিতে ভয় পাচ্ছিল, এরকম ঘটনা হয়েছিল।
ঠিক ঘটনাটা কেন তারা ভয় পাচ্ছিল,
হয়তো আমি এই যে এরকম একটা ঘটনা ফাঁস করে দিয়েছি প্রিয়া কাজলে, বা
তারা কি তারাও একইভাবে যে ফাঁস হয়ে যাবে কোনো কিছু এই ভয়,
না না তা না, হয়তো মানে এরকম একটা ইচ কাজ করছিল অনেকে, মানে আমি শুনছিলাম এটা, আমি শিওরলি বলতে পারবো না, আমাকে অনেকে বলছিল যে আসলে অনেক এরকম ঘটনার সাথে জড়ায় আমার ক্যারিয়ার করতে হবে এমন কোন নাই বিষয়টা।
আপনি এরকম একটি ঘটনা বললেন, এর পাশে মাঝে মাঝে দিয়ে সেটাকে আপনি নিশ্চয়ই ওভারকাম করেছেন, আশা করি যে এই মুহূর্তে আপনার সে ধরনের কোন ধরনের মানসিক চাপ বা কোনো কিছু?
হ্যাঁ আমি ওভারকাম করেছি, যেমন পরে আসলে দেখা যায় যে পত্রিকা নিউজ আসছে তো উনি আমাকে চিনেন না, এরকম একটা বিষয় বলেছেন। পরিচালক সমিতিতে আমার নামে অভিযোগ করা হয়েছিল যে আমাকে ব্যাংক করে দিবে, এই ধরনের ঘটনা আমি অনেক শুনেছি। তো তারপরে আমি কিছু সিনিয়র ডিরেক্টরদের সাথে কথা বললাম যে, এবং তারা আমাকে জিজ্ঞেস করতো, অমৃতা তুমি কি কনফার্ম কিনা যে আসলে এটা উনি ছিলেন? তখন আমি বলছি ভাই আমি 100% কনফার্ম, তারপর আপনারা জাজ করতে পারেন। হয়তো পরে জানা গেছে আর কি তারা অনেক বেশি মানে ফেসবুক ই করে বা অনেক কিছু ভাবে বের করেছে, পরে এখন আমি এই ঘটনা থেকে অনেকটা ই হয়ে আসছি বা আমি এখন সেফ হয়েছি আল্লাহর রহমতে, আমার দিক থেকে কোনো মিথ্যা বা কোনো অভিযোগ ছিল না।
আমরা সেই প্রসঙ্গ থেকে একটু এখন অন্যদিকে যেতে চাই এবং এই প্রসঙ্গে শেষে এটাও বলতে চাই যে আমরা কিন্তু পুরো ঘটনাটাই অন্ধকারের গল্পের এই টিম পুরো ঘটনাটাই শুধুমাত্র অমৃতার কাছ থেকে আমরা শুনলাম। নিশ্চয়ই এই নিয়ে অনেক কথা এর আগেও হয়েছে, আজ যেহেতু নতুন করে আবার কথাটি আমাদের সামনে এলো, আমরা পিএ কাজলের কোনো বক্তব্য পাইনি, কোনো বক্তব্য তার কাছ থেকে নেওয়া হয়নি, কাজী আমরা শুধুমাত্র যেহেতু একতরফাই বলবো বা এক কেন্দ্রিকই বলবো অমৃতার কাছ থেকেই শুনলাম। আমরা বিশ্বাস করি অমৃতার সততার সাথে সবকিছু বলেছেন, পাশাপাশি হতে পারে এই ঘটনাটা পুরোপুরি বিপরীত, তেমনটাও হতে পারে, সেটা হয়তো পিএ গাজেল নিজে যদি কখনো আমাদের সাথে বা সবার সাথে কথা বলার সেই সৎসাহস রাখেন কিংবা ফেস করতে চান একান্তই তার ব্যাপার। তবে অন্ধকারের গল্পের এই টিম যে কথাটা খুব বোল্ডলি সবার কাছে বলে, ঢাকা এফএম 90.4 বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন, যে স্টেশনের মাইক্রোফোনের মাধ্যমে প্রতি রোববার রাতে আপনাদেরকে আমরা অন্ধকার গলির বিভিন্ন গল্প শোনাই, যে ঘটনাগুলো সত্যিকার ভাবে ঘটে যায় আমাদের খুব চেনা পরিচিত ভালোবাসার কিছু মানুষদের সাথে, পাশাপাশি ঘটে যায় আমাদের একেবারে আশপাশে নিজেদের স্বজন হয়ে থাকা কিংবা সমাজের শোষিত বঞ্চিত শিশু বা বিভিন্ন বয়সের মানুষের সাথে, স্পেশালি নারী বৃদ্ধা শিশু, নানান ধরনের ঘটনার সেই অন্ধকারের গুলি থেকে সেই গল্পগুলো তুলে আনে একটা টিম, যে টিমটা কন্টিনিউয়াসলি কাজ করে অনেক ধরনের বাধা বিঘ্ন উপেক্ষা করে। ডেফিনেটলি সেই টিমটাকে আমি ধন্যবাদ দিতে চাই, শুরুতে ধন্যবাদ খুব বেশি পাবার যোগ্য এই অনুষ্ঠানটির প্রডিউসার সাদেক সামি, পাশাপাশি ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জান্নাতুল ফেরদৌস, শিপন মঈন এবং কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয়। আর অন্ধকারের গল্পে আপনাদের সাথে সঞ্চালক হিসেবে আমি ইভান থাকি প্রতি রোববার রাতে। আজ আমাদের সাথে অমৃতা খান আছেন। অমৃতা, আমরা একটু অন্য বিষয়ে কথা বলি। আপনার প্রথম মুভি গেম, মুভিটা কিন্তু মোটামুটি আলোচিত, কেমন রেজাল্ট পেয়েছেন, কেমন মনে হয়েছে
মুভিটা? আমি আমার দিক থেকে মাশাআল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি, আর ফেসবুকে বলি বা আমি যেদিন মধুমিতাতে মানে গিয়েছিলাম মুভিটা দেখতে, দেখছিলাম যে হলের অডিয়েন্স গুলো বের হচ্ছিল, তখন দেখা যাচ্ছে আমাকে দেখে অনেক খুশি তারা যে অনেক ভালো লেগেছে, আপনি অনেক ভালো পারফরমেন্স করেছেন এই ধরনের। ইভেন হলমার্ক ছিলেন, তিনি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে। আর তারপরে হ্যাঁ, ব্লকবাস্টার যখন মুভিটা দেখতে গিয়েছি তখন অবশ্য অনেক বেশি অডিয়েন্স ছিল, ওটা হাউসফুল ছিল প্রথম দিন আর কি, প্রথম দিন তো অনেক মুভি হাউসফুল, যা যাই হোক প্রথম দিন অনেক বেশি হাউসফুল ছিল। তো সবকিছু মিলিয়ে আমার গেম মুভি রেসপন্স মাশাআল্লাহ অনেক ভালো।
আচ্ছা, এবং গেম তো আপনার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, এবং যখন একেবারে প্রথম মুক্তির দিন যারাই এই মাধ্যমটাতে কাজ করেন তারা নানা ধরনের প্রথম মুক্তির দিন একটা নার্ভাসনেস, একটা টেনশন কিংবা এক্সাইটমেন্ট কাজ করে, আপনার ক্ষেত্রে সেই ঘটনাটা কি ছিল এবং প্রথম যখন নিজেই নিজেকে বড় পর্দায় দেখছিলেন সেই অনুভূতিগুলো একটু জানতে চাই?
আসলে এই গেম মুভিটা যখন রিলিজ দিতে যায় আর কি, তখন দেখা গিয়েছে আসলে কেমন জানি আমি একা হয়ে যাই, মানে দেখা গিয়েছে যে গেম মুভির হিরো ছিলেন নীরব, ও হঠাৎ করে চলে যায়, তো সরি উনি হঠাৎ করে চলে যায়, যার কারণে হয় কি মানে আমাকে আসলে পুরোটা একা ফেস করতে হয়েছে, নিউজ করা থেকে শুরু করে।
আচ্ছা, মানে প্রথম শোয়ের কথা বলছো?
তো ভালোই লাগছিল তখন আমার একা একা নিউজ করছিলাম, আর
সবার একটা লাইমলাইট আলো থাকা, নায়িকা নায়িকা ব্যাপার চলে আসা এবং মানুষের উপচে পড়া ছবি, সেরকম একটা ব্যাপার ছিল, রাইট?
হ্যাঁ ছিল, ডেফিনেটলি। তো তখন আসলে দেখা যাচ্ছে যে আমি একা একা সব করছিলাম, চ্যানেল সবাইকে বলছিলাম যে মুক্তি নামে ওখানে থাকবো বা সেখানে থাকবো, বা রাতে ফোন করে নিউজের আগে সরি রিলিজের আগের দিন রাতেবেলা ফোন করে আমাদের রিপোর্টার যারা ছিলেন সবাইকে বলছিলাম ফোন দিয়ে নিউজ করতে। তারপরে অভিমইনুদ্দিন ভাই ওনাকে বললাম যে ভাই আমার রিপোর্টটা একটু করে দেন, যেহেতু গেম মুভি রিলিজ পাচ্ছে পরের দিন, তো উনিও বেশ হেল্প করেছেন, রিপোর্টগুলো করে দিয়েছেন। তারপরে মুভি আসলে সবাইকে জানিয়ে দেওয়া, তারপরে ফেসবুকে যে গেম মুভি ফ্যান পেজ তো ছিল ওটা তখন আপডেট দেওয়া, আর একটু পর আমি আসলে আমার নিজের প্রচারটা অনেক বেশি করেছি, যেটা আমার ফেসবুকে মানে আমি একটু পরপরে আপডেট দিয়েছি যেটা অডিয়েন্স সবাই জানেন, আমি একটু পর পরে আপডেট দিয়েছি যে মুভিটা আসছে অমুক হলে বা আমি কোন দিন কোন হলে আসছি, মানে এই বিষয়গুলো আসলে তখন আমার অনেক বেশি প্রেশারও কাজ করছিল, আবার কি বলবো মানে প্রেশারও কাজ করছিল, আবার অনেক বেশি এক্সাইটমেন্টও কাজ করছিল, আবার তার রিলিজের মানে দুই দিন পরের দিনই আফ্রিকা যাবো, যার কারণে ব্যাগ গুছানো সবকিছু মিলে না আসলে অনেক চাপের মধ্যে ছিলাম। মানে মুভি রিলিজের আগের দিন আমি যে পরিমাণ প্রেশারে ছিলাম, আমার মনে হয় আমার লাইফে যদি আমার জীবন এত বড় না যাই হোক, আমি আমার লাইফে এত চাপে ছিলাম না কখনোই।
ওকে, এবং ফাইনালি কিন্তু গেম আমরা যতটুকু জানি যে
আমি গেম মুভি ফার্স্ট দিন যেদিন ফার্স্ট হলে রিলিজ পায় সেদিন আমি আর আমার আম্মু মিলে বোলকাপুরে আনন্দ হলে গিয়ে মুভি দেখে এসেছিলাম
মায়ের সাথে প্রথম প্রথম ছবি দেখা, সেটা নিশ্চয়ই বা সেক্ষেত্রে আন্টির রিয়াকশন কি ছিল?
আম্মুর রিয়াকশন ছিল আম্মু ধরে নিছে যে আমার মেয়ে যাতা অভিনয় করবে, কি না কি করবে, যাতা কি কি জানি মনে করছে, যাই হোক আমাকে খুব একটা পাত্তা দিচ্ছে
এখন পাত্তা বেড়ে গেছে মুভির পর পর।
পরে আম্মু যখন দেখতেছে যে আমি মানে যখন আমাকে ফার্স্ট স্ক্রিনে আসছে ভালো লাগলো, পরে আম্মু আমাকে গাড়িতে যখন যাচ্ছিলাম না আমি বোরখা পড়েছিলাম চিনে নাই, তো যাই হোক পরে আম্মু বললো যে না তুমি মনে হয় ফার্স্ট হিসেবে ভালোই করেছো, তারপরে মারাতে একটু উপদেশ দেয় বললো একটু ভালো করবো।
আচ্ছা ডেফিনেটলি সেটা অবশ্য থাকতেই হবে। তারপর আপনি দ্যাট মাচ লাকি যে মায়ের সাথে প্রথম শো আপনি দেখেছেন। আরেকটা বিষয় অমৃতা, যেহেতু অনুষ্ঠানটির নাম অন্ধকারের গল্প, অনেকেই জানতে চাচ্ছেন যারা অনেকে আমাদের সাথে আছেন, সেগুলো আমরা একটু জানতে চাই। একটা মানব জীবনে ভালো লাগা ভালোবাসা বা এই অনুভূতিগুলো থাকে, বিভিন্ন ভাবে কাজ করতে গিয়েও সেই অনুভূতিগুলো তৈরি হয়, যে ঘটনাটা মিডিয়ার কল্যাণেই হোক বা যেভাবেই হোক আমরা অনেকেই জানি। প্রথম ছবিতে আপনার সাথে একেবারে সহচরিত্র বা মূল চরিত্র নায়কের চরিত্র অভিনয় করেছিলেন নীরব, আমরা একটু নীরবের কথা আপনার কাছ থেকে শুনতে চাই। একটি সম্পর্কের রসায়নের কথা আপনাদের সম্পর্কে শোনা গিয়েছিল অনেকটা, আপনাদের বিভিন্ন কোনো কোনো পত্রিকায় এমনটা এসেছিল, আপনাদের একটা স্বীকারোক্তিও ছিল, পরবর্তীতে আবার কিছু জায়গায় এমন এসেছে না, এটা নানান ধরনের ঘটনা, আসল ঘটনাটা কি ছিল?
ওরকম সিরিয়াস কিছু না আসলে, নীরব বেসিক্যালি আমার কোয়ার্টিস্ট ছিলেন, আমাকে অনেক হেল্প করেছেন কাজের ক্ষেত্রে, যে ওর কারণে আমি যেটা স্বীকার করবো ওর কারণে আসলে আমার গেম মুভিটা করা। আর আমি আসলে নায়িকা হিসেবে মানে আমাকে সে মানে নিয়ে এসেছে বিধায় আজকে আমি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হতে মানে হতে পাইনি, যাই হোক মানে মানে মানুষ
কাজ করছি তার হাত ধরে শুরুটা হওয়া,
হ্যাঁ শুরুটা হয়তো আমার আগেও হতো পরেও হতো, বাট শুরুটা যেহেতু তার হাত ধরে হয়েছে, কিন্তু এই জায়গা থেকে আসলে আমার কৃতজ্ঞতা থাকবে।
এবং তার প্রতি একটা ভালো লাগা হয়তো আপনার কাজ করছিল,
ভালো লাগা ন্যাচুরালি কাজ করতে গিয়ে একটু হয় টুকটাক হিরো হিরোইনের দিক থেকে, ওরকম সিরিয়াস কিছু না।
আচ্ছা, এবং পরবর্তীকালে আমরা আরেকটি ধামাকার খবরের মতো জানি যে নীরব তিনি হুট করে বিয়েও করে ফেলেছেন, এবং সেই ঘটনার পর আপনার কাছ থেকে যেমন অনেকে জানতে চাইছেন যে তাদেরকে আপনি উইশ করবেন, তাদের জন্য দম্পতিদের জন্য কিছু বলার আছে?
ডেফিনেটলি আমি আসলে নীরবকে কনগ্রাচুলেশন দিতে পারিনি, কারণ একটু রাগ আমার ছিল যেহেতু সে মানে মুভির হঠাৎ করে মুভি রিলিজের সময় এত একটা ঝামেলায় ফেলে দিয়েছিল আমাকে, তো যার কারণে আমি হয়তো একটু ছিলাম, বাট এখনো বলছি নীরব ওয়াইফ ইদ্দি, তো দুজনকে আমি কনগ্রাচুলেশন এন্ড দুজনের জন্য অনেক শুভকামনা আমি মানে তোমাদের জন্য কি বলবো দোয়া করি, তোমরা যেন অনেক হ্যাপি থাকো অনেক সুখে থাকো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু তিনি আমার অনেক ভালো একজন বন্ধু ছিলেন, যার কারণে অবশ্যই আমি চাই ওরা অনেক হ্যাপি থাকুক।
আচ্ছা, বন্ধু ছিলেন, এখনো তো বন্ধুত্ব তো আসলে শেষ হয় না কখনো?
না আসলে ক্যারিয়ারের জায়গা থেকে যেহেতু অনেক হেল্প করেছে, আর যেহেতু ওর সাথে আমার যে টার্গেট মুভি শুটিংও আছে, তো সেই জায়গা থেকে আসলে বন্ধুত্ব হ্যাঁ আছে সেটাই।
ওকে, এবং এই মুহূর্তে যেটা হয় যে আপনাকে অনেকেই শুনছেন, অনেকে আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, যে অনেকে জানতে চাওয়া যে সম্প্রতি আপনার খুব রিসেন্ট কোন ধরনের মুভি আসছে কিনা, সেটা আমরা পাবো কিনা, পাশাপাশি এরকম আরো অনেক কিছু অনেকে জানতে চাইছেন, আপু আপনি আর কোন টিভিসি করছেন কিনা, ছোটবেলায় সেই টিভিসি গুলো আমরা আবার কোথাও খুঁজে পাবো কিনা, নানা ধরনের প্রশ্ন আছে, সেসব প্রশ্নে আমি যাবো। তার আগে আমি একটু সবাইকে এটা বলতে চাই যে অন্ধকারের গল্প আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এর এই মাইক্রোফোনের মাধ্যমে, বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশনে আপনারা শুনছেন আমাদেরকে। আমাদের অন্ধকারের গল্পের একটি টিম রয়েছে, যে টিমে রয়েছেন প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জানাতুল ফেরদৌস শিপন মইন এবং কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয়, আর আমি ইভান রয়েছে আপনাদের সাথে। পাশাপাশি আমাদের সাথে যারা আছেন তাদের কমেন্ট এসএমএস সবকিছু নিয়ে আমি ফিরবো। এই মুহূর্তে আমি একটা গানে চলে যেতে চাই এবং সেই গানটির পরপর আবারও ফিরে আসবো, তবে আপনাদের এসএমএস কমেন্টগুলো কিন্তু অবশ্যই পড়া হচ্ছে, এবং আমি যে প্রশ্নগুলো অমৃতার কাছে রাখছি হয়তো আপনার নাম বলা হচ্ছে না, সেই প্রশ্নগুলো কিন্তু একেবারেই 90% বেশি আপনাদের দেয়া কমেন্ট এবং আপনাদের দেয়া এসএমএস এর মাধ্যমে আসছি এবং আপনারা রাজ্যে আমাদেরকে শুনছেন, একেবারেই কতখানি ভালো লাগা জানানো উচিত তা আমি জানি না, তবে ততখানি ভালো লাগা জানাই, পাশাপাশি এটাও জানাই যে আপনার মতামতটি যেন অনেক বেশি আপনার সুচিন্তিত মতামত হয়, শুধুমাত্র বলার জন্য বলা, শুধুমাত্র নিন্দা করার জন্য করা, শুধুমাত্র আবেগপ্রবণ হয়ে ভালো বলার জন্য ভালো বলা, সেটা যেন না হয়। এবং আপনার সেই কমেন্টগুলো ধরেই আমরা অনুষ্ঠানটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, অনেকটা রাত পর্যন্ত আছি। হ্যাঁ, মূল যে জায়গাটা আফ্রিকায় গিয়ে কি ঘটেছিল, সেখানে কেমন ছিল সময়টা, অমৃতা তাকে পেয়েছি তার কাছ থেকে শুনবো, অন্যদের ক্ষেত্রে হয়তো আমরা কখনো পেলে তাদের কাছ থেকে সেই ঘটনাগুলো জানার চেষ্টা করব। এবং যে একটি প্রকট অভিযোগ, আদম পাচারের অভিযোগ রয়েছিল, সেই অভিযোগ সবকিছু সম্পর্কে জানবো, আপনার এসএমএস এর কথাগুলো শুনতে চাই, এসব কিছু নিয়ে ফিরবো। আমাদের সাথে আপনাকে থাকার অনুরোধটাও করবো, মানে টিউন ইন করে থাকবেন ঢাকা এফএম 90.4। এই মুহূর্তে একটা গানে যেতে চাই, গান মানে খানিকটা স্বস্তি, স্বস্তি মানে খানিকটা বিরতি, সেই বিরতিটা আমরা আসলে কোন ধরনের বিজ্ঞাপন বিরতি না, একটা দারুণ গান শুনতে শুনতে আবারও ফিরে আসবো। মাইক্রোফোনে থাকবো ইভান এবং আমার সাথে অবশ্যই অমৃতা খান। টিউন করে থাকুন ঢাকা এফএম 90.4। যে গানটি শুনবো লুৎফর হাসানের ঘুরি তুমি কারাকাশে ওরো, সোমেশ্বর অলির লেখা এবং অভিজিৎ জিতুর কম্পোজিশনে, দারুণ এই নম্বরটি।
ময়লা টি শার্ট ছেড়া জুতো কদিন আগে চিরমনেরই মতো, ময়লা টি শার্ট ছেড়া জুতো কদিন আগে চিরমনেরই মতো, দিনে বদলে টানা পড়ে শখের ঘুড়ি নাটাই সুতো, ঘুড়ি তুমি কার আকাশে
was downloaded from FusionBD.com.
রানীর গল্প।
চলছে অন্ধকারের গল্প, ইভান আছি আপনার সাথে এবং অন্ধকারের গল্প আপনি শুনছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4 এ। যারা খানিকটা ঘুমিয়ে পড়েছিলেন কিংবা ঘুম ভেঙে আবার উঠে টিউন ইন করলেন ঢাকা এফএম 90.4, যারা খানিকটা মাঝখানের অংশ আসলে মিস করে গেছেন, যারা ভাবছেন যে আজ অনুষ্ঠানটা শুরু করেছিলাম আমরা, আমাদের বাংলাদেশের একটি টিম আফ্রিকায় গিয়ে কি ধরনের সিচুয়েশনে পড়েছিল, সেখানে কি হয়েছিল, সেগুলো বলা শুরু হয়েছে কিনা, তাদের জন্য বলছি না এখনো বলা শুরু হয়নি, এখনই আমরা শুনবো যিনি বলবেন, যিনি বলবেন তিনি আমাদের অনেকেরই প্রিয় সমসাময়িক জনপ্রিয় নায়িকা অমৃতা খান। তিনি আজ ঢাকা এফএম 90.4 এর আমাদের অন্ধকারের গল্পের স্টুডিওতে এসেছেন এবং শুরুতেও বা সার্বক্ষণিকভাবেই তাকে ধন্যবাদটা আমরা জানাতে চাই যে এমন সময় একেবারেই রাতের বেলা এত ব্যস্ততার মাঝখানেও কিংবা যেভাবেই হোক না কেন তিনি সময় করে আমাদের মাঝে এসেছেন, নিঃসন্দেহে ধন্যবাদ তাকে, নিঃসন্দেহে তার এই ভূমিকার জন্য আমরা তাকে সাধুবাদ জানাতে চাই। এবং তিনি যে কথাগুলো বলছেন তাতে অনেকেরই চোখ খুলে যাচ্ছে, অনেকেরই হৃদয়ের ভেতরে জমে থাকা অনেক ঘটনাগুলো কিন্তু হালকা হয়ে যাচ্ছে, অনেকেই হয়তো সজাগ হয়ে যাচ্ছেন। যদি একটা মানুষ একটা মুহূর্তের জন্য নিজের ভিতরে সেই সাবধানতা বা সেই ভাবে সজাগ হতে পারেন, সেটাই আমাদের সার্থকতা, সেটাই অন্ধকারের গল্পের চাওয়া। তবে বারবারই এই কথাটা আপনাদেরকে আমরা বলি, আমরা ইনশিওর করি অন্ধকারের গল্প কখনোই কোনো ঘটনা একটি সলিউশনে কিংবা বিচারের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। ইনফ্যাক্ট আমি যে আপনাদের সাথে কথা বলছি, আমি এখানে কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা কোনো ধরনের বিদ্যাপীঠের একদম মহাজন হিসেবে কাজ করছি না, আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ, আমি আপনাদের মতোই ঘটনাগুলো শুনছি, আপনাদের একজন প্রতিনিধি হয়ে আমাদের অতিথি হয়ে যারা আসছেন তাদের সেই অন্ধকারের খপ্পরের পাল্লায় পড়ার গল্প গুলো আপনাদের মাঝখানে পৌঁছে দিচ্ছি। সেখানে হয়তো আমার অনেক ধরনের ভুল থাকবে, হয়তো আমার কথায় অনাকাঙ্ক্ষিতভাবে অনেকেই কষ্ট পেয়ে যাবেন, সেজন্য বিনয়ের সাথে আপনাদের কাছে দুঃখ প্রকাশ এবং আন্তরিকভাবে আসলে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, ক্ষমাও চেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, খুব স্ট্রংলি এটাও বলে নিচ্ছি, যারা সেই অন্যায়ের সাথে রিলেটেড মানুষগুলো আছেন, সে যেই হন যত বড় মহাজনই হন, তার বিরুদ্ধে আমাদের ধিক্কার, আমাদের ঘৃণা, আমাদের একেবারেই তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ থাকবে। তাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য আমরা আমাদের সাহসের সাথে বুক চিতিয়ে লড়ে যাব যতদিন সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনাদের চোখ কান সবকিছু খোলা রাখুন, আপনাদের আশপাশে ঘটে যাওয়া যে কোনো কিছু, যে কোনো অন্ধকারের গল্প, অন্যায়ের গল্প সাহসের সাথে আমাদেরকে জানান, কোন প্রসিডিওরে জানাবেন, কিভাবে জানাবেন সবকিছু জানিয়ে দেব। অনুষ্ঠানটা শুনতে থাকুন এবং টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4 এর সাথে। আমি এ পর্যায়ে একটু ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পে যে টিমটা কাজ করেন অক্লান্ত পরিশ্রম করে, এবং বুঝতেই পারছেন নানান ধরনের বাধা বিঘ্ন কিংবা একটা যুদ্ধ পার হয়ে আমাদের এখানে কথা বলতে হয়, কিংবা সেই আমি যে ম্যাটেরিয়ালসগুলো কথা বলার জন্য তারা হাজির করে দেন, তারা তৈরি করে দেন, সেই পেছনের মানুষগুলোর কথা শুধুমাত্র ধন্যবাদ জানিয়ে কতটা আসলে বলে বোঝানো যাবে কিংবা কতটা ধন্যবাদ জানিয়ে তার সদ্বোধ হবে সেটা আমি জানি না, তারপরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এরকম একটি অনুষ্ঠানের প্রযোজক সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জান্নাতুল ফেরদৌস শিপন, মইন এবং কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয়। ইভানকে শুনছেন আপনারা, এখন শুনবেন অমৃতা খানের কথা। অমৃতা, আমরা অনেকটা রাত হয়ে গেছে, 25 জানুয়ারির এই দিনটির একদম শেষ 4 মিনিটে আমরা আছি, এরপর নতুন আরেকটি দিন শুরু হবে, 26 জানুয়ারি শুরু হবে, আমরা নতুন একটি দিনে চলে যাব, এবং নতুন দিন মানে হচ্ছে নতুন করে আসলে সবকিছু স্বপ্নের শুরু বা নতুন নতুন আশার শুরু। এবং সেই সময়টা এমন কিছু কথা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, যেটা এর আগেও বলছি যে বিভিন্ন ঘটনা থেকে আপনার প্রতি আমাদের বিনম্র অভিনন্দন, শ্রদ্ধা অবশ্যই এটা আমি অনেকের তরফ থেকে হয়ে আপনাকে অনেক বেশি একেবারে উদার চিত্তে সালামও জানাতে চাই, যে কথাগুলো আপনি সাহস করে বলছেন নিশ্চয়ই আপনার কথাগুলো শুনে অনেকেই হয়তো তাদের সামনে আলোর দেখা পাবেন, সেখান থেকে ফিরে আসবেন কিংবা বুঝে শুনে পথ চলবেন। যে বিষয়টি না যে আমরা কথা বলা শুরু করেছিলাম যে যেটা আমরা জানবো মূলত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমানবন্দরে 15 ঘন্টা আটক থাকার একটি অভিজ্ঞতা আপনার এবং আপনার সাথে আমাদের অনেক জনপ্রিয় মানুষ যেমন চেতনায়ক রুবেল, ইমন, টিভি অভিনেতা সিদ্দিকুর রহমান, তারা তাদের সবারই হয়েছিল এবং অভিযুক্ত ছিল প্রচন্ড প্রকট যে আদম পাচারের সাথে বলা হয়েছিল যে আপনারা সবাই রিলেটেড, এরকম একটি ঘটনা ছিল। এবং পাশাপাশি বলতে চাই যে গত 6 জানুয়ারি বাংলাদেশ থেকে একটি টিম সাউথ আফ্রিকাতে যায়,
সেখানে মূলত দুটি সিনেমা শুটিং এর কথা বলা হয়েছে, যে সিনেমা দুটি সিনেমারই একজনই প্রযোজক ছিলেন। প্রযোজক লিসনার আপনাদের জন্য আর একটু খোলামেলা করে বলতে চাই, যিনি মূলত টাকাটা ইনভেস্ট করেন, যত খরচ হয় সেই ব্যবসার যে লগ্নিটা তিনি ঢালেন এবং সেখান থেকে ব্যবসা হলে সেটাকে উঠিয়ে নেন। তার নাম মশিউর রহমান, নামটি স্মরণ রাখুন, মশিউর রহমান। তিনি সিনেমা প্রডিউস করেন এমনটাই তিনি বলে থাকেন, এবং তার সেই প্রডিউস করা দুটি সিনেমা, একটি হচ্ছে মিশন আফ্রিকা, যে সিনেমাটার পরিচালনায় ছিলেন মারুফ আহমেদ রিজভি, তিনি সিনেমার পরিচালক, এবং আরো একটি সিনেমার কাজ সেখানে হওয়ার কথা ছিল, সেই সিনেমাটির নাম ছিল প্রথম দেখা, যে সিনেমাটার পরিচালক ছিলেন আহমেদ আলী মন্ডল। এই তারা পাশাপাশি যাদের নাম বলছিলাম, আমাদের জনপ্রিয় মানুষজন এবং পাশাপাশি আরো কিছু মানুষ, কোন কোন পত্রিকায় ২১, কোন কোন পত্রিকায় সংখ্যাটা ১৭, কোন কোন মিডিয়ায় সংখ্যাটা ২৯, এরকম একটি বড় ইউনিট তাদের সাথে কাজ করে গেছে এবং সেই পুরো ইউনিটের মাঝখানে বলা হয়েছিল জোহানেসবার্গ বিমানবন্দরে তাদেরকে অবৈধভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অভিযোগে জোহানেসবার্গ বিমানবন্দর ইমিগ্রেশন সেখানে তাদেরকে আটকে রাখা হয়। পরবর্তীকালে অমৃতা কিংবা ইমন আরো যারা আছেন তারা কিন্তু নিজ খরচই দেশে আসেন, তবে তীব্র এক ভোগান্তির মাঝখান থেকেই তাদেরকে যেতে হয়েছে। এবং আমি যদি এক কথায় বলি, সেই ভয়ঙ্কর ১৫ ঘন্টার কাহিনীগুলো কি ছিল সেই সব কিছু জানবো, তবে আপনাকে এটা জানাতে চাই যে আমাদের সাথে আপনি কিভাবে জয়েন করবেন। আপনি আমাদেরকে এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, আপনি ফেসবুকে আমাদের ফ্যান পেজে আসতে পারেন, সেখানে অমৃত রায়ের দুটি ছবি আপলোড করা হয়েছে, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। এছাড়া আপনি কিন্তু আমাদের অন্ধকারের গল্পের পেজে এসে লাইক দিয়ে আমাদের যতগুলি এপিসোড বা যা কিছু আছে সেই সব কিছুর আপডেটটা যে কোনো সময় পেতে পারেন। আপনি সিম্পলি ভিজিট করুন facebook.com/og90.4, আবারও বলছি facebook.com/og90.4, ওজি মিন্স অন্ধকারের গল্প। ওকে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। অনেকের এসএমএস কমেন্টগুলো আমার কাছে আসতে শুরু করেছে এবং সেগুলো ডিফিনেটলি আমি পড়ব, তবে এখন আমি একটু অমৃতা তার কাছে যেতে চাই এবং পুরো মাইক্রোফোনটা অমৃতাকে অনেকটা সময়ের জন্য একেবারে দিয়ে দিতে চাই। আমি শুধু না, এই মুহূর্তে অমৃতা আপনাকে একটু বলি যে দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ আমাদেরকে শুনছেন, অসংখ্য মানুষের জানতে চাওয়া আপনাদের দক্ষিণ আফ্রিকায় কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেখানে আসল ঘটনা কি ছিল, আপনার কাছ থেকে তারা শুনতে চান, যে মানুষগুলো ভয়ঙ্করভাবে অনেকে আপনাদের পাশে আছে, আপনার পাশে আছে, আপনাকে সাপোর্ট করে, সাপোর্ট ঠিক বলবো না, আমি যদি বলি যে হয়তো সত্যির পাশে সেই মানুষগুলো আছে, আপনার কথার প্রতি তাদের আস্থা বেড়েছে এবং তারা আপনার সাথে আছেন, সে মানুষগুলো এই রাত জেগে হয়তো অনেকেই কাল সকালে উঠে অফিসের দিকে দৌড়বেন, অনেকেরই সকাল থেকে হয়তো ডিউটি থাকবে, তারপর রাত জেগে সে কথাগুলো শুনছেন, আমরা একেবারেই খুঁটিনাটি বিষয়গুলো একদম ধীর স্থিরভাবে আপনার কাছ থেকে শুনতে চাই। সেই ছবিতে অফার পাওয়া, যাওয়া, ভিসা প্রসেসিং, আরো যে ব্যাপারগুলো ছিল সবকিছু একদম আপনার কাছ থেকে একটানা শুনবো। মাইক্রোফোন ইজ ইয়োরস অমৃতা, প্লিজ আমরা শুনতে চাই আপনার কাছ থেকে।
যেটা নিয়ে আসলে কথা হচ্ছে, সাউথ আফ্রিকার একটি মুভি, বেসিক্যালি আজকে থেকে বলবো জুন জুলাইর দিকে, সম্ভবত ৬ মাস আগে আমার পাসপোর্ট নেওয়া হয়েছিল, যে প্রডিউসার ছিলেন মশিউর রহমান, তিনি পাসপোর্টটা নিয়েছিলেন, যে মানে আমাকে বলা হয়েছিল এখানে দুইটা মুভি হচ্ছে, দুইটা মুভি কাজ হচ্ছে, কে কোন মুভিতে কাজ করছে এরকম কিছু বলা হয়নি। তো তারপরে আমি প্রথম দিকে আসলে আমরা যেটা বললাম প্রথমে শুরুতে, যে আসলে কুপ্রস্তাবে এই ভয়ে আসলে আমি ওই জায়গাটাই বেশি নজর দিয়েছিলাম, যে প্রডিউসারে ওরকম কোন ইয়াতে কিনা ডিমান্ড বা এরকম, তো আমি দেখছিলাম যে না আসলে উনি ওই দিক থেকে কোনো প্রবলেম আমি পাইনি, যার কারণে আমি মুভিতে যখন দেখলাম যে দেশের বাইরে শুটিং হচ্ছে। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আসলে দেশের বাইরে লোকেশনে গান দেখতে পছন্দ করেন বা দেশের বাইরে কাজ করলে মানে লোকেশনটা অনেক ভালো পাওয়া যায়, যার কারণে আমার ইচ্ছা ছিল প্রথম থেকেই তো দেশের বাইরে গিয়ে কাজ করা। তো সব মিলিয়ে আমি রাজি হয়ে যাই, তারপরে আমার পাসপোর্ট জমা নিয়েছে, ৬ মাস হয়ে যায়, তারপরে এতো স্ক্রিপ্ট লেখা হয়, স্ক্রিপ্ট রাইটার ছিলেন আমাদের জাকাইয়া শকিল, আমার গেম মুভি রাইটার উনি ছিলেন। তো সবকিছু দিক থেকে দেখতেছি যে একটা সিনেমারই পরিকল্পনা হচ্ছে এখানে, যার কারণে কোনো সমস্যা মনে করি নাই। তারপরে তো ৬ মাস ভিসা হচ্ছে না হচ্ছে এরকম হচ্ছিল, আর্টিস্ট বারবার চেঞ্জ হয় এরকম, তো এইভাবে করে আমার মানে আমি পাসপোর্ট জমা দিই, তারপরে এই তো ছয় মাস না এই তো পাঁচ মাস পরে শুনলাম যে আমার ভিসা হয়ে যায় সাউথ আফ্রিকার। তারপরে বারবার খালি যাওয়ার ডেট চেঞ্জ হয়, একবার হচ্ছিল ডিসেম্বরে 22 তারিখ, আরেকবার হচ্ছিল ডিসেম্বরে দেখা যায় 27 তারিখ, আবার হচ্ছিল জানুয়ারি 1-2 তারিখ। মানে কোনোভাবে ডেট কোনো ফিক্সড ওরাই দিতে পারছিল না। এমনও হয়েছে যেদিন ফ্লাইট আমরা জানিও না, দেখা যাচ্ছে ঠিক ওই দিনই ব্যাগ প্যাক করে চলে যেতে হচ্ছে এরকম। তো তারপরে এই তো মানে ভিসা হয়ে যাওয়ার পরে আমরা স্ক্রিপ্টটা নিয়ে ডিরেক্টর সাথে আমি বসেছিলাম, আমি রিহার্সালও করেছি ওদের অফিসে একদিন ডিরেক্টর সাথে, এবং ডিরেক্টর অনেক বেশি সিরিয়াস ছিল, আমিও অনেক বেশি সিরিয়াস ছিলাম। দেখা গিয়েছে যে মুভি মানে আফ্রিকা যাওয়ার আগে আমি 1 লাখ টাকা শপিংও করেছি মুভির মানে সিকোয়েন্সের সাথে ড্রেস মিলিয়ে, কি পরবো না পরবো পুরো একটা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে গিয়েছি যে ফার্স্ট টাইম দেশের বাইরে একটা মুভি করতে যাচ্ছি, এবং স্টোরিটাও অনেক ভালো ছিল মিশন আফ্রিকা যেটা। কিন্তু তারপরে দেখা যায় যে ওদিন আচ্ছা একটা বিষয় হচ্ছে বললাম যেহেতু আগে যে 2 তারিখে যেহেতু মুভি রিলিজ হয়েছিল জানুয়ারি 2 তারিখে, যার কারণে ওইটার ব্যস্ততা মুভি রিলিজের জন্য দৌড়াদৌড়ি করা, আবার আফ্রিকা যাচ্ছি সেখানে মানে একাও যাচ্ছি, তো সবকিছুতে রেসপন্সিবিলিটি খুব একটা প্রেশারের মধ্যে আমি ছিলাম। তো আমার আবার আফ্রিকাতে একটা কাজিন থাকে আমার ভাই শকুর ভাই থাকে, তো যার কারণে আমি যখন আসছিলাম তখন আমাকে বারবার একটু জিজ্ঞেস করেছিল যে তুমি কি ভিসা যাচ্ছ এখানে, কি ভিসা আসতেছো। কিন্তু পাসপোর্ট টিকিট সবকিছু আসলে আমাদের প্রডিউসারের কাছে ছিল, যার কারণে আসলে আমি মানে ওই দিকটা আসলে খেয়াল করতে পারি নাই। তো আমাদের ফ্লাইট ছিল 6 তারিখে, 6 তারিখে যখন আমি চলে যাচ্ছিলাম তখন দেখলাম আমার সাথে যাচ্ছেন ইমন, তারপরে রুবেল ভাই, সিদ্দিক ভাই, আমাদের ক্যামেরাম্যান ছিলেন হৃদয় সরকার, তো সবাই আমার পরিচিত লোকজন যাচ্ছেন। তো ওই সময় একটু মন খারাপ ছিল, কারণ আসলে আমি মানে মাছা যেহেতু ফার্স্ট টাইম দেশের বাইরে যাচ্ছিলাম। আর যাই হোক, আমি যখন মানে ওখান থেকে ফ্লাই করলাম তখন আমি স্ক্রিপ্ট পড়তে পড়তে যাচ্ছিলাম, মানে আমি একটা মুভি কাজ করবো এরকম একটা প্রিপারেশনই আমার মধ্যে ছিল এখনো, তখনও ছিল আর কি। তখন আমরা দুবাইতে ট্রানজিট হই, দুবাইতে ট্রানজিট হওয়ার টাইমে তখন এই তো দুবাই শপিং করছিলাম, এয়ারপোর্টে ঘোরাঘুরি করছিলাম, তখন থেকে তো কোনো ই কাজ করে নাই। যখন 6 ঘন্টা পরে আফ্রিকা জোহানেসবার্গে যাব, মানে তখন যখন ফ্লাই করবো আর কি আমরা, হ্যাঁ, তখন দেখছিলাম কিছু বাঙালি মানে কিছু বেঙ্গলি ছিলেন আমাদের সাথে, তা আমরা আমরা মনে করেছি বা আমি মনে করেছি যে হয়তো এই দুবাই থেকে ওনারা জোহানেসবার্গে যাচ্ছে, ওরকম কিছু মাথায় ধরনায়। আর সারা বিমানে আমি এই কটাই বাঙালি দেখেছি আর বাকি সব ফরেনার আর কি। তো তারপরে যখন জোহানেসবার্গে ল্যান্ড করে, তখন ওখান থেকে 12 ঘন্টার জার্নি ছিল, জোহানেসবার্গে ল্যান্ড করার পরে দেখতেছি আমাদের সাথে আসতেছেন, আমাদের সাথে কথাবার্তা বলতেছেন। তো তখন আমি বুঝি নাই, ফর্ম ফিল আপ দেখে যখন আমরা ফর্মটা ফিল আপ করছিলাম আমি, তখন দেখছি ওনারা আমাদের সাথে ফর্ম ফিল আপ করছিলেন। যখন ইমিগ্রেশন ক্রস করতে যাই তখন দেখলাম ইমিগ্রেশন মানে আটকা দেয় আর কি, মানে যেতে দিচ্ছে না। আমাকে নিয়ে একটু কনফিউশন ছিল, সবাইকে নিয়ে তো কনফিউশন ছিল, দেন আমি বলে দিলাম যে না অ্যাকচুয়ালি আমি কাজ করি, দেন আমি তাদেরকে বললাম যে আসলে আমার নামটা আপনি গুগলে সার্চ দিতে পারেন বা ইউটিউবে দিতে পারেন, আমার কাজও ভেরিফাই, আসলে আমি ওরকম কোনো প্রমাণ নিয়েও যাই নাই, আমার ওরকম কোনো মাথায় ছিল না যে আমি কোনো ঝামেলায় বা কোনো কিছুতে মানে জড়িয়ে যাবো, এ ধরনের কিছু আমার মাথায় কাজ করে নাই। তো ইমিগ্রেশন যখন ক্রস করতে পারি না বা এই ধরনের প্রবলেম দেখা যাচ্ছিল, তখন মানে বের হয়ে যাই আমরা, বের হয়ে গিয়ে পরে হঠাৎ করে দেখলাম পুলিশ আমাদেরকে আটকে দেয়, আটকে দেওয়ার পরে সবার পাসপোর্ট নিয়ে নিচ্ছে, সবাইকে জিজ্ঞেস করতেছে কে মুখ কে তোমুক, মানে আমাদের আবার আইডি কার্ড দেওয়া ছিল, আমার আইডি কার্ডের মধ্যে ছিল হিরোইন, আর সবার আইডি কার্ডে যার যারই দেওয়া ছিল। তো একজন ইমিগ্রেশন অফিসার তিনি আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে ডিউ নো হিম আর ডিউ নো হার, এরকম মানে জিজ্ঞেস করতেছিল যে তুমি চিনো কিনা ওদেরকে, ওরা কারা, ওরা মানে বলতেছিল যে হ্যাঁ মানে সরি, ওনারা বলতেছিল যে তোমার অ্যাসিস্ট্যান্ট কিনা, হ্যাঁ উনি মানে একজনকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়েছিল। তো আমি তখন অনেক বেশি অবাক হয়ে গেছি যে আমি তখন অ্যাসিস্ট্যান্ট আইনি, তখন ওকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করে যে ইজ ইউর অ্যাসিস্ট্যান্ট, আমি বলতেছি যে আমার তো কোনো অ্যাসিস্ট্যান্ট নাই সাথে আসলে। যাই হোক, পরে আমি একটু তো বুঝতেছি বিষয়টা আসলে কি হচ্ছে, তারপরে দেখতেছি যে অনেকক্ষণ আটকে রাখা হয় ইমিগ্রেশন যে অফিসার তাদের মানে আন্ডারগ্রাউন্ডে আমি এরপর থেকে তো নিচে গিয়ে একটা অফিস ছিল ওখানে গিয়ে সবাই কথা বলতেছে অনেকে আমাদের আর্টিস্ট যারা ছিলেন সিনিয়র আর্টিস্ট তারাই কথা বলছিলেন তারাই পুরো বিষয়টা হ্যান্ডেল করছিলেন আর আসলে সবাই আমরা তখন আমার মধ্যে তখনও কোনো ই কাজ করছিল না যে আমি মানে কোনো একটা বিপদে পড়তে যাচ্ছি বা কোনো একটা ঘটনা ঘটতে যাচ্ছে আমি মনে করেছি যে হ্যাঁ ঠিক আছে আমি আফ্রিকা যাব বা জোহানেসবার্গ মানে আফ্রিকাতে যাবো শুটিং এ তখন আমার শুটিং এর প্রিপারেশন চলছে আমার মধ্যে দিয়ে তারপরে যখন দেখছি ইমিগ্রেশন অফিসার অনেক ধরনের কোয়েশ্চেন করতেছে লাইক ভিসাটা করা হয়েছিল কলম্বিয়া আই মিন শ্রীলঙ্কা থেকে তো ওইখানকার টাইম কত টাইমটা কি এখন তার টাইম কি বাংলাদেশে মানে নানান রকম কোয়েশ্চেন করা হয়েছে তারপরে যখন ওদের কাছে তখন একটু মনে হচ্ছিল আমার কাছে আমি যেটা আমি মানে সবাইকে বলি আমার যেটা মনে হয়েছে আমি যেটা দেখেছি আমি সেটাই বলছি তখন ওদের কাছে মনে হচ্ছে একটু সন্দেহ করছিল আমাদেরকে নিয়ে ইভেন আমাকে নিয়ে সন্দেহ হচ্ছিল তারপর আমি মানে বিষয়টা ওদেরকে বললাম যে আসলে আমি কিছুই জানি না আমি এখানে কাজ করতে এসেছি আমি জানি যে এখানে দুইটা মুভি শুটিং হবে তাদেরকে বললাম তারা তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিলিভ করলাম যে তুমি হিরোইন বাট বাকিরা কারা এরকম একটা কোয়েশ্চেন আমি বলতে পারবো না ঠিক কয়জন ছিল বাট অনেকজনই দেখেছি বাঙালি আমরা তারপরে এয়ারপোর্টে এইভাবে করে আলাপ আলোচনা করতে করতে অলরেডি তো 15 ঘন্টা বা এক্সাক্ট টাইম আমি বলতে পারবো না কারণ আমরা এয়ারপোর্টে ভিতরে ছিলাম দিন রাত কিছুই দেখিনি আমাদের কাছে কোনো ঘড়িও ছিল না যার কারণে আমরা টাইমটা এক্সাক্ট জানি না বাট আমার যতটুকু ধারণা মতে মানে আমি যতটুকু ধারণা করতে পারি যে হয়তো বা 15-16 ঘন্টা এরকম হবে তো তখন আমরা এয়ারপোর্ট থেকে বের হব তখন দেখতেছি যে একজনকে আমরা দেখলাম তার নামটা সম্ভবত জালাল ভাই তো তখন আমি জানতে পারি যে এই টিমটা অলরেডি ফেসে গিয়েছে আই মিন টিমটা অলরেডি ফেসে যায় এরকম আদমের যে ব্যাপারটা আসলো আসলে এই বিষয়টা আমার এত জানা ছিল না এই জিনিসটা মানে আফসারি আই মিন আদম কিভাবে কি করে বা প্রচার করে এগুলো মাথায় আমার আসে নাই তারপরে জানতে পারি যে আদম প্রচারের অভিযোগ করা হচ্ছে অলরেডি ওখানে তারপরে তখন আমাদের বলছিল ইমিগ্রেশন অফিসার যে তোমরা বাংলাদেশে ব্যাক করো কারণ এখানে মানে বের হওয়াটা সম্ভব না বা অনেক সমস্যা হবে এ ধরনের কথা বলছিল আসলে তখন আমরা এত বেশি টায়ার্ড ছিলাম যার কারণে বাংলাদেশে ব্যাক করার মতো মানে কি বলবো অবস্থাও ছিল না তখন আমাদেরকে বলছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে এয়ারপোর্টে আমরা তখন ওয়েট করছিলাম ইভেন আমাদেরকে পিক করার জন্য আমাদের প্রডিউসার বলেছিলেন যে চয়ন নামে একজন থাকবেন আর কি আর আফ্রিকাতে গিয়ে আমি ওরকম কাউকে পাইনি ইভেন একটা হোটেল বুকিং দেওয়া ছিল যেটা আর কি ইমিগ্রেশন অফিসার মানে যে ছিলেন তিনি মানে যখন চেক করেন আসলে দেখে যে ওখানে কোনো হোটেলও বুকিং হয়নি যে হোটেলের নামটা আর কি দেওয়া হয়েছে কোনো হোটেলও বুকিং করা হয়নি সব দিক থেকে আসলে ব্যাপারগুলো তখন থেকে আমার একটু প্রবলেম মনে হচ্ছিল ইভেন আমরা যে এত জার্নি করে এত ঘন্টা এয়ারপোর্টে ছিলাম সেখানে আমরা কোনো মানে এত বেশি ক্ষুধার্ত ছিলাম আমরা খাবারও পাচ্ছিলাম না দেখা যাচ্ছে যে আমি আমার ডলার ভেঙে খাচ্ছি আমাদের সাথে যে ছিল ইমন তারপর রুবেল ভাই দেখা যাচ্ছে তারা নিজের ই দিয়ে মানে নিজের খরচে খাচ্ছেন এমন অবস্থা তারপরে আমি পরে জানতে পারলাম যে আসলে একজনের সাথে সম্ভবত প্রডিউসারের একটু শত্রুতা ছিল যার কারণে তিনি চাচ্ছিলেন না যে উনি মানে এই আদম ব্যবসাতে এটাকে বলে আর কি আদম ব্যবসাটা করুক পরে দেখা যায় যে তাকে এই জন্য নাকি আমাদেরকে ফাঁসি মানে ফেঁসে দাও মানে কি বলে এটা ফাঁসিয়ে দিয়েছে আর কি তো তখন আসলে আমি অনেক বেশি আপসেট হয়ে গেছি যে এটা কি ঘটতেছে এবং এরকম কেন হচ্ছে আমি তো মানে লাইফে ফার্স্ট টাইম দেশের বাইরে শুটিং করতে যাচ্ছি এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স কেন হচ্ছে আমি তখন আমার মাকে ফোন দিয়ে জানাবো আমার অনেক বেশি টেনশন হচ্ছিল কারণ আমার আম্মু অনেক বেশি টেনশন করাটাই স্বাভাবিক আর এত মানে কি বলে একটা বাজে ল্যান্ড করেছি আমরা এত ঘন্টা হয়ে গেছে এখন আমি বাংলাদেশে কোনো খবর দিতে পারছি না যে আমি পৌঁছাচ্ছি বা আমি ভালো আছি কোনো খবর আমি দিতে পারছি না তারপরে আমি মানে আফ্রিকাতে দেখতেছি যে পাবলিক ফোন খুঁজতেছিলাম যে আমি কল দিব তখন আমি আবার ডলার ভেঙে যে আফ্রিকান র্যাঙ্ক একটু কয়েন নিলাম আর কি কয়েন নিয়ে ফোন দিলাম তো বাংলাদেশে ফোন আমি কোনোভাবে দিতে পারতেছিলাম না তখন আমি মানে অলরেডি এয়ারপোর্টে কান্নাকাটি শুরু করে দিয়েছি যে আমার মাকে তোমার জানাতে হবে যে আমি পৌঁছাইছি বা এরকম বিষয়টা তারপরে আমি সিদ্দিক ভাইকে বললাম ভাই আমি কল দিব আমার খুব জরুরি দরকার এখন তখন আসলে ওনাদের এমন একটা পরিস্থিতি ছিল যে তারা মানে অনেক ই ছিল আবার আমি তাদের মধ্যে মানে এইগুলো বলার মতো ইয়েও ছিল না তারপরে আমি এই তো সিদ্দিক ভাই পরে কল মানে দেওয়ার ট্রাই করছি কিন্তু কল যাচ্ছিল না তারপরে আমার কাজিন ছিল যে শকুর ভাই শকুন ভাইকে আমি কল দিলাম, ও তো আফ্রিকাতেই থাকে, বাট ও থাকে হলো ইয়াতে এলিজাবেথ, পোর্ট এলিজাবেথ আর কি। তো ওইখানে আমি কল দিচ্ছিলাম, তারপর কলটা গিয়েছে, তারপর আমি তাকে জানাই দিলাম যে আমি আসলে এমন প্রবলেমে পড়ে গিয়েছি, আমি তো মানে এয়ারপোর্ট থেকে বেরই হতে পারছি না, বা বের হবো বা কি করে, আমাদের কোনো গাড়িও নাই, কিছুই নাই, এখন কেমন একটা অবস্থা। তখন সে তখন মনে হয় আমার মাকে জানিয়ে দেয়, যাই হোক আমি জানি না পরে কি হয়েছে। তারপর আমি এয়ারপোর্ট থেকে আচ্ছা, তারপর ওরা $1,000 সম্ভবত, হ্যাঁ $1,000 মানে দেওয়া হয় এয়ারপোর্ট পুলিশকে, সে তখন আমাদেরকে আবার ছেড়েও দেয়, কিন্তু ছেড়ে দিল আলটিমেটলি যে আর কি আদর ব্যবসা করতে দিবে না, সেটা তখন আবার আটকাল দেয়। তো এমন একটা অবস্থা, তখন আমাদেরকে বলা হয়েছে যে মানে শুটিং তো পারমিশন নাই, আর তখন বলা হয়েছে বাংলাদেশে ব্যাক করার কথা। তো পরে আর কি ওই দিন আমাদের রাতে একটা একটা হোটেলে নেওয়া হয়, হোটেলের সামনে। তো মানে কি বলবো, বাংলাদেশে যেমন কিছু মানে পচা জায়গা আছে, আমি পচা লোকেশনও তো আসছে, সব জায়গা তো ভালো না, আফ্রিকাতে তো ওরকম আছে, যার কারণে আফ্রিকাতে এমন একটা হোটেলের সামনে আমাদেরকে নেওয়া হয়েছে যে হোটেলটা দেখে আমার কোনোভাবে রুচিও লাগে না, ওখানে আমি থাকবো বলে এরকম। পরে আমার সিদ্দিক ভাই, আমি, ইমন, সবাই মিলে আমরা বলতেছিলাম যে না, এখানে থাকা কোনোভাবেই পসিবল না আমাদের পক্ষে, আর একটু ভালো জায়গায় থাকবো বা এরকম। এতো পরে আমাদের নিয়ে একটা অ্যাপার্টমেন্টে রাখি, অ্যাপার্টমেন্টটা ভালোই ছিল, ওই অ্যাপার্টমেন্টে আমরা সবাই একটা রাত থেকে ছিলাম। পাসপোর্ট কিন্তু আমাদের কাছে ছিল না, পাসপোর্ট পুলিশ মানে পুলিশের কাছে ছিল, পুলিশ আমাদের পাসপোর্ট আটকে রাখে। তারপরে যেদিন মানে ওই দিন আর কি সকাল হয়, তারপরে সকাল হওয়ার সময় দেখতেছি সকালে কোনো ব্রেকফাস্ট পাচ্ছি না, কোনোই পাচ্ছি না, ইভেন মানে আফ্রিকার তো মানে কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, ইভেন সিকিউরিটিও নাই, যার কারণে পুলিশের সিকিউরিটিতে ছিলাম আমরা, আর পাসপোর্ট পুলিশের কাছেই ছিল। তো সবকিছু মিলে আসলে হ্যাঁ, ওই দিনও শুনছিলাম যে আমরা বাংলাদেশে ব্যাক করবো। তারপর আমি এয়ারপোর্টেও যাই, এয়ারপোর্টে যাওয়ার পরে ওই দিন আমি কমপক্ষে 6 ঘন্টা বসেছিলাম, যে ওই দিন আমরা এয়ারপোর্টে মানে ছিলাম সকাল থেকে যে বাংলাদেশে ব্যাক করব। পরে ওইখান থেকে আবার এয়ারপোর্টে পুলিশ অফিসার, যারা ইমিগ্রেশন অফিসার যা ছিলেন নাকি, তারা বলতেছিল যে আজকে তো সম্ভব না, কারণ এমিরেটে আসলে কোনো সিট খালি নাই, কোনো মিস আছে, তো যেতে হলে 4 দিন এয়ারপোর্টে থেকে প্রতিদিন 2 জন 2 জন করে যাবে এরকম বলছিল। তো এটা তো কোনোভাবেই পসিবল না যে এয়ারপোর্টে 4 দিন থাকা। তারপরে ওখানে আমরা তখন একটা ডিসিশন আসতেছিলাম যে কি করা যেতে পারে বা কি করব আমরা এখন। তো আসলে এখানে কোনো মানে মেয়েরাও কোনো মেয়ে মানুষও যায়নি বা কার সাথে আমি শেয়ার করবো বা আমার প্রবলেম হচ্ছে। আমি শুধু একটু পরপর আমার মাকে ফোন দিচ্ছিলাম আর মাকে জানাচ্ছিলাম যে আম্মু এরম এরম হচ্ছে, কি করবো না করবো, এখন আমার আম্মু বাড়িতে দূর থেকে কি বলবে, কিছু বলারও না, এখানে খালি মানে আল্লাহ 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 কাছে দোয়া করছিল যেন চলে আসে, তাড়াতাড়ি চলে আসে যেভাবেই হোক। আমার আব্বুকে আমি জানালাম যে আব্বু এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছে, এখন আমাকে যেভাবেই হোক এখান থেকে তুই করো। আমার আব্বু তখন ওখান থেকেও চেষ্টা করছিল, তখন আমাকে কেউ কিছু বলছে না বাসা থেকে, কারণ দেখছে যে আমি আসলে এত বাজারটা মানে পরিস্থিতিতে পড়ে গিয়েছি, আসলে কিছু বললে হয়তো আমার আরো মানে ই হতো। যাই হোক, তারপরে আমি 6 ঘন্টা সম্ভবত আমরা, হ্যাঁ 6 ঘন্টা রাইট, 6 ঘন্টা আমরা এয়ারপোর্টেই ছিলাম। ওইখান থেকে সিদ্দিক ভাই পরে বললো যে 4 দিন তো সম্ভব না, তখন সিদ্দিক ভাই ইয়াকে ফোন দিল, আমাদের যে ইয়ে ছিলেন আফ্রিকার অ্যাম্বাসেডর যে খোকন ভাই, আমাদের এলাকায় টাঙ্গাইলের মানুষ। তো ওনাকে সিদ্দিক ভাই ফোন দেওয়ার পরে সিদ্দিক ভাই পরে বললো যে ভাই আমাদের রেসপন্সিবিলিটি তাহলে আপনি নেন। তখন খোকন ভাইকে আমরা পাই ঠিক এই তো 1 ঘন্টা পরে, তিনি চলে আসেন ওখানে জোহানেসবার্গ এয়ারপোর্টে। চলে আসার পরে তারপরে এতো তখন উনি কথা বলে ইমিগ্রেশন অফিসারের সাথে, উনি বলে যে উনি আমাদেরকে চিনেন বা এরকম কিছু বলে। তারপরে ওই দিন হঠাৎ করে মানে উনি কথা বলছিলেন ই করছিলেন, হঠাৎ করে দেখা যাচ্ছে ইয়ার ফ্লাইট কনফার্ম হয়ে যায়, রুবেল ভাই, ইমল আর হচ্ছে তানভীর ফাইন্যান্স ছিল, হ্যাঁ ওদের 3 জনের ফ্লাইট কনফার্ম হয়ে যায়। আর তখন এমন একটা অবস্থা যে আমাকে আফ্রিকাতে 1 রাত স্টে করতে হবে। এখন বিষয়টা আসলে মানে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে আমি কিভাবে থাকবো, আর্টিস্টরা যদি চলে যায় তা আমাকে 1 রাত আফ্রিকাতে থাকতে হবে। তো আমি তখন অনেক ভয় ছিলাম যে ক্যাশ জোড়া চলে যাচ্ছে, তাহলে আমি কি করব না করবো। আর সবাই আসলে সত্যি কথা না, ওরা অনেক বেশি হেল্প করেছে, ওনারা যেটা সত্যি কথা ওনারা হেল্প করেছে, বিধে আসলে আমি মানে আমি সবার আগে ফিরে আসতে পেরেছি বাংলাদেশে। বাট তারপরেও সবার তো নিজের জীবন বাঁচানো এটা তো একটা বিষয় যে যাই হোক। তারপরে দেখলাম যে ওনারা চলে যাচ্ছিলেন, তখন আম্মুকে আমি বললাম যে আম্মু ওনারা তো চলে যাচ্ছে। আম্মু তখন আরো বেশি টেনশনে পড়ে গিয়েছে যে তাহলে তুমি কিভাবে থাকবে এখানে একা, কি করে সম্ভব। তারপরে এই তো পরে আচ্ছা হ্যাঁ, হঠাৎ করে ইমনের লাগেজের ওয়েট অনেক বেশি হয়ে গেছে, যার কারণে ওরা যেতে পারেনি। তো লাকিলি ওরা ফিরে আসে, তখন আমি অনেকটা টেনশন ফ্রি হয়ে যায় যে যাক তাহলে আমার মানে আলটির যারা তারা আমার পাশে আছেন বা এখনো আমি সেফ, কারণ তাদের সাথে আমি কাজ করেছি, রুবেল ভাইয়ের সাথে, ইমনের সাথে একটা মুভি করেছি অসম প্রেম, যার কারণে আমি তাদেরকে বিশ্বাস করতে পারি সে জায়গা থেকে। তো তখন আমি ওদিন মানে রাতে তখন অনেক কথাবার্তা বলে খোকন ভাই সারা দিন মিটিং করে, আমি সেটা জানি না কি হচ্ছিল কথাবার্তা, আমি তখন হোটেলে রুমে গিয়ে বসেছিলাম। ও হ্যাঁ, মানে যখন আরেকটা কথা বলি, এয়ারপোর্ট থেকে আমাদেরকে চার দিন তো থাকা সম্ভব না, যার কারণে এয়ারপোর্টের ভেতরে একটা হোটেল ছিল, অনেক ভালো একটা হোটেল, সেখানে আমাদেরকে রাখা হয়েছিল। তারপরে দেখা গেছে যেদিন সকাল হয় ওইদিন আমরা আচ্ছা না সরি, যেদিন আমরা এয়ারপোর্টে মানে বাংলাদেশে ব্যাক করার ই হয় তো ওই দিনই আমরা পাসপোর্ট পেয়ে যাই, তখন শুধুমাত্র আর্টিস্ট যারা তারা পাসপোর্ট পেয়েছিল। খোকন ভাই তখন সবার সাথে কথাবার্তা বলে কনফার্ম করলো যে এরাই আর্টিস্ট এবং এরা বাংলাদেশে ব্যাক করবে, এটা একটা গ্যারান্টি দিল। তখন আমি ওই দিন আমার পাসপোর্ট পেয়ে যাই, সবাই আর্টিস্ট আর কি পাসপোর্ট পেয়ে গিয়েছিল। তখন আমি মানে তখন আবার একটা বিষয় কি, কোনো কিছু একটা সুবিধা লাগছিল না, লাইক ওখানে কিছু আমি জানি না, আমি শুনেছিলাম ওখানে থাকা অবস্থায় শুনতেছিলাম কিছু মাফিয়া চক্রান্ত বা কিছু মানুষ ছিল যেটা আর কি অনেক ঝামেলা ছিল, আর আফ্রিকানরাও খুব একটা সুবিধা না যেটা আর কি। আর তাছাড়া যেহেতু আমি একা মেয়ে গিয়েছি ওখানে, সব দিক থেকে একটু প্রবলেম মনে হচ্ছিল, বিধায় আমাকে মানে তাড়াতাড়ি দেশে পাঠিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল। যা তখন থেকে আমি আব্বু আম্মুর সাথে কথা বলেই যাচ্ছি কি করবো না করবো, তখন আমার আব্বুকে দিয়ে আমি অ্যাম্বাসেডর যে খোকন ভাই সেটা কথা বলে দিলাম, আমার আব্বু তা পরিচয় দিল। তো তারপরে খোকন ভাই যেভাবে পাঠাচ্ছিল আমারটা আর কি মানে আমার টিকিটটা ম্যানেজ করা বা আমারটা যেভাবেই হোক মানে আমাকে পাঠা দেওয়া ব্যবস্থা। তারপরে এই তো পরে পাসপোর্ট যেদিন পেয়ে যায় ঠিক তার পরের দিনও সেম অবস্থা, সকাল হয়ে গেছে ব্রেকফাস্ট আসতেছে না, এমন বাজে একটা পজিশন। তারপরে যাই হোক আমরা ওই যে আবারও নিজেদের দরবার ভেঙে আবার বাইরে গিয়ে খেয়ে আসলাম আমি। তারপরে দেখা যাচ্ছে যে ওরা মানে বাংলাদেশে ব্যাক করবে, তখন এয়ারপোর্টে গিয়েছি, টিকিট কাউন্টারে যাচ্ছি আমরা। তো তারপরে এই তো আব্বুকে আবারও বললাম যে এরকম হচ্ছে, এখন কি করব, বাংলাদেশে যাব পাই। তখন আবার আব্বু বললো যে দরকার হয় তুমি আমি করছি বা তুমি বিজনেস ক্লাসে হলেও তুমি চলে আসো, তোমার চলে আসাটা অনেক ইম্পর্টেন্ট, এখন চলে আসাটা এখানে কোনোভাবে স্টে করার চিন্তা ভাবনা করো না। তারপরে আমি মানে যেদিন আমার ফ্লাইট ওই দিন খোকন ভাই মানে যেদিন ফ্লাইট ছিল ওই দিন আমি নিজেও জানতাম না, ইভেন আমি এয়ারপোর্টে যখন কি করব তখন এত ঘন্টা তো আর একটা টেনশনের মধ্যে থাকা যায়, একটু ঘুরছিলাম। তো তখন আসলে খোকন ভাই তারপরে তানভীর ফাইন্যান্স যে ও আসলে অনেক বেশি হেল্প করেছে, সত্যি সবচেয়ে বড় কথা ও খোকন ভাইকে অনেক বেশি বলেছে, এবং ও যে টিকিট কাউন্টারে ওখানে গিয়েও সে কথা বলেছে, অনেক মানে বিষয়গুলো হ্যান্ডেল করেছে। তো পরে দেখি হঠাৎ করে আমার ফ্লাইটটা কনফার্ম হয় এবং আমি যে ছিলাম তার আমি যে এয়ারপোর্টে ছিলাম তার এক ঘন্টা পরে শুনলাম আমার ফ্লাইট। আর এই তো তখন আমার সাথে আমার ফ্লাইট কনফার্ম হয়, তারপরে আমি তারপরও কনফার্ম ছিলাম না যতক্ষণ না বোর্ডিং পাসটা হাতে পাচ্ছিলাম না। ইভেন আমার যে ফ্লাইট কনফার্ম হয়েছে এটা আমি কাউকে জানাই নাই, কারণ অনেকেই চাচ্ছিল আমি থাকি বা এরকম কারো, আমার মনে হয় কোনো একটা বিষয় চাচ্ছিল যে আমি এখানে থেকে যাই বা এরকম কারো কোনো বাজে পরিকল্পনা ছিল। তো তারপরে আমার ফ্লাইট হঠাৎ করে কনফার্ম হওয়ার পরে আমি আসলে কি বলবো মানে একবার আমরা ব্যাগ গুছাচ্ছিলাম চলে যাব, আবার ব্যাগ আবার জিনিসগুলো করছিলাম, আবার দেখতেছি ফ্লাইট মানে তাড়াহুড়া করে ব্যাগ ট্যাগ গুছাই আবার কোন রকম করে যাচ্ছি, মানে একবার মানে ব্যাগ গুছাই বাংলাদেশে যাওয়ার জন্য আবার ব্যাগ এক জিনিসপত্র নামাচ্ছি যে এখানে থাকবো এরকম চিন্তা করে। তো সবকিছু মিলে পরে হঠাৎ করে আমার ফ্লাইট কনফার্ম হতে বললাম আমি এক ঘন্টা পরে, তখন তাড়াহুড়ো করে আমি যেভাবে পাচ্ছি জিনিসপত্র গুছিয়ে তারপরে আমি মানে চলে যাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার আমার তো আবার তিনটা লাগেজ নিয়েছি, জাস্ট বিকজ আমি যেহেতু শুটিং করবো তো শুটিং আমাদের অনেক জিনিস লাগে, যার কারণে তিনটা লাগেজ, তো তিনটা লাগেজের ওয়েট আবার দেখতেছি অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটা দেখা যাচ্ছে জরিমানা করতে গেলে বাংলাদেশের টাকা 1.5 লাখ টাকা আসতেছে, আর আমি আসলে ডলার তো মানে এইভাবে নিই নাই, কারণ ওরা বলেছিল যে আমাকে আফ্রিকা গিয়ে পেমেন্ট করা হবে, তখন আমি হাতে কোনো ডলারও নিয়ে যাইনি, সরি আমি ডলার নিয়ে গিয়েছি কিন্তু মানে ওই রকম ডলার আমি নিই নাই যেটা বাংলাদেশের টাকা এত। তারপরে আমি তখন কি করব বুঝতে পারছি না, আমি তখন একটা লাগেজ ফেলে চলে আসছি যে আমার তো জীবন আগে সবকিছুর আগে, তো আমি লাগেজটা ফেলে আমি চলে আসি, দুইটা লাগেজ নিয়ে আমি চলে আসি, আমি ব্যাক করার সময় আবার দেখতেছি যে ওই দেশের যে ইমিগ্রেশন তখন আবার আমাকে আটকায়, সে আমাকে আবার আটকায় যে ভিসাটাই কিনা বাংলাদেশে ব্যাক করতে পারবো না, অনেক নানান কথাবার্তা বলে, তখন দেখা যায় আবার আমাকে সেই আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় যেখানে আর কি ওদের মানে অফিস, তো ওখানে নিয়ে আমাকে বলা হয় যে কতদিন ছিল বা কতদিন স্টে করেছো, তোমরা কোথায় ছিল, কেন এসেছিল, তোমার সাথে কে কে এসেছে, অনেক কোয়েশ্চেন, নানা রকম কোয়েশ্চেন আমি সম্মুখীন হই, তখন আমি অনেস্টলি অ্যান্সার করি, তারা তখন বুঝতে পারে যে আসলে যেটা মানে তারা তখন তারা তো অলরেডি জানতো বিষয়টা যেভাবে এই দিনটা ধরা খেয়েছে, তখন আমি বললাম যে আর যাই হোক আমাকে বাংলাদেশে যেতে, আমি বাংলাদেশে যেতে চাই, তখন দেখা যাচ্ছে আবার তারাও খুব একটা সুবিধা ছিল না, তারা দেখা যাচ্ছে ঘুষ নেওয়ার চিন্তা ভাবনা বা ঘুষ খাওয়ার চিন্তা ভাবনা করতেছিল, যে তারা চাচ্ছিল যে আমার কাছে কিছু ডলার নিতে বা কিছু নিয়ে আমাকে ছেড়ে দিবে, এই ধরনের প্ল্যানিং, আর ওই দেশে আবার যে পুলিশ অফিসার ছিল রোবেন, তার সাথে আমার ওই কদিনে বেশ ভালো একটা পরিচয় হয়েছে, তাকে তখন আমি সে আমাকে কল দেয়, মানে আমি তখন এই মন বা তানভীরকে জানাই দিই যে আমাকে তো আবার আটকে দিচ্ছে আমি কি করবো, তখন ওরা আবার রোবেনকে জানা, রোবেন তখন আমাকে কল দেয় পুলিশ অফিসার যে সে কল দিয়ে আমাকে তখন বলে যে আপনি মানে যার সাথে কথা বলছেন যে প্রবলেম করেছে তাকে ফোনটা দেন, তখন সে ইমিগ্রেশন অফিসার কথাবার্তা বলে পরে দেখে আমাকে আবার ছেড়েও দেয়, তখন আমি আবার টেনশন ফিল হয়ে যায়, কারণ যখন আটকে দিয়েছে তখন আমি আবার টেনশনে পড়ে গিয়েছি যে কি ব্যাপার মানে যাচ্ছি তো নাকি যাচ্ছি না, এরকম একটা বিষয় কাজ করছিল। তারপরে যখন প্লেনটা ই করে মানে ফ্লাই করে দুবাইয়ের দিকে, তখন আমি একদম নিশ্চিন্ত থাকি, তখন একদম নিশ্চিন্ত হয়ে গেছি যে যাক যা হয়েছে হয়েছে, বিপদ পেরিয়ে এখন হয়তো দেশে ফিরে যাব, এই তো এটা আমার ঘটনা।
আমরা অমৃতের কাছ থেকে একটা নাশি কথাগুলো শুনলাম, অনেকের অনেক এসএমএস অনেক কমেন্ট আমার কাছে আছে এবং ডেফিনেটলি আমি সেগুলো আসলে পড়তেও চাই জানাতেও চাই, অনেকেই নেগেটিভ পজিটিভ অনেকটা ঘটনার শোনার পরে তাদের যে প্রতিক্রিয়া সেগুলো আমাদেরকে জানিয়েছেন, যারা আমাদেরকে শুনছেন তাদের জন্য বলতে চাই অন্ধকারের গল্প চলছে আপনাদের সাথে, আপনি টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, আমি ইভান আছি আপনাদের সাথে এবং অন্ধকারের গল্পের একটি টিম কাজ করছে, তাদেরকে আমি একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই, প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জানাতুল শিপন মইন এবং কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয়, আর ইভান আমি আপনাদের সাথে আছি বললাম, অমৃতা খান তিনি আছেন আমাদের সাথে, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে খানিকটা বিরতির মতো করে নিতে চাই, আমরা একটা গানের পরে বেশ কিছু প্রশ্ন আপনাদের আছে সেই প্রশ্নগুলো নিয়ে নিশ্চয়ই ফিরব, চাইছি যে পুরো সময়টা আসলে আপনারা আমাদের সাথেই থাকবেন, একটা কিংবা দুটো গানের পরেই ফিরছি, খুব দ্রুতই ফিরছি, আপনাদের এসএমএস কমেন্টগুলো চাইছি, লিখুন 16260 এই নাম্বারটিতে, ফেসবুকে আসেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, আপনাদের প্রশ্নগুলোই থাকবে অমৃতার কাছে এবং পাশাপাশি সেগুলো আমি তুলে ধরব, সো টিউন ইন ঢাকা এফএম 90.4, ফিরছি খুব দ্রুতই এবং খুব তাড়াতাড়ি আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4।
যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় খুঁজে নিয়ে মন্দির জনকন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার কানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি খুঁজে নিয়ে মন কোন ইয়ার করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন প্রশ্নের ঝড় ভেঙে যায় যুক্তির খেলা ঘর যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরণ যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত ক্ষরণ খুঁজে নিয়ে মন্দির জনকন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু হাত বাড়ায় নিয়ে মন্দির জনগণ কি আর করে তখন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে মন স্বপ্ন 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 দেখে
This track was downloaded from FusionBD.com.
শুনছেন অন্ধকারের গল্প এবং টিউন ইন করে আছেন বাংলাদেশের প্রথম ফুল এইচডি এফএম রেডিও স্টেশন ঢাকা এফএম 90.4 ইভানকে শুনছেন আপনি এবং অন্ধকারের গল্প সেই রাত প্রায় 10:30 কিছুটা সময় পরে শুরু করেছিলাম। ঠিক এই সময়টায় নতুন একটি দিনের একেবারে প্রথম প্রহর, কিন্তু যদি রাতের কথা বলি মধ্যরাত 12:30 যারা এখনো জেগে আছেন, যারা আমাদেরকে শুনছেন মানে টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, এতক্ষণ ধরে যারা অমৃতা খানের কাছ থেকে সেই সাউথ আফ্রিকার কথাগুলো শুনলেন, সেই আদম পাচারের যে বিষয়গুলো ছিল যেগুলো নিয়ে আসলে তাদের বিব্রতকর সিচুয়েশনের মাঝখান থেকে, শুধুমাত্র বিব্রতকর সিচুয়েশন না, যারা অমৃতার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন তারা নিশ্চয়ই হয়তো একেবারে কোন একটা কল্পনার চিত্রপটে সেই সিচুয়েশনেই পৌঁছে গিয়েছিলেন এবং সেখান থেকে সেই ঘটনাগুলো হয়তো আপনারা নিজেরাও টের পেতে শুরু করেছেন যে কতখানি ইনসিকিউরিটি, কতখানি একটা রুদ্ধশ্বাস অবস্থার মাঝখান থেকে সেই দিনগুলো পার করেছিলেন। আমরা অনেকের এসএমএস কমেন্ট পেয়েছি এই মুহূর্তে। আমার যেটা কাজ, যেটা করাই আমার উচিত, সেটা হচ্ছে আপনাদের এই মূল্যবান মতামতগুলো, আপনাদের জিজ্ঞাসাগুলো, আপনাদের সহানুভূতিগুলো, আপনাদের পাশে দাঁড়ানোগুলো বা আপনাদের একেবারেই জানতে চাওয়াগুলো যে ঘটনা আসলে এরকম কিনা বা অন্য কোনো ঘটনাও আছে কিনা, সেই সব কিছু ধীরে ধীরে অমৃতের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এবং অবশ্যই এটাও আমরা বলতে চাই যে এখনো যারা চাইছেন যে লিখবেন, আমাদেরকে লিখতে পারেন 16260 এই নাম্বারে, মানে মেসেজ করতে পারেন এবং ফেসবুকের ফ্যান পেজে গিয়ে আপনি আমাদের এই পোস্টটি দেখতে পারেন যেখানে অমৃতা আমাদের স্টুডিওতে বসেই একটি ছবি আমরা তুলেছিলাম এবং সেই ছবিটি পোস্ট করে দিয়েছি। পাশাপাশি আরও একটি ছবি তার রয়েছে এবং সেটা দেখার জন্য আপনি আসতে পারেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করে দেখবেন। ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড আমাদের ফ্যান পেজটি আপনি পাবেন। এছাড়াও অন্ধকার গল্পের যে ফেসবুক ফ্যান পেজ রয়েছে, ফেসবুকের যে অফিসিয়াল পেজটি রয়েছে সেখানেও আপনি একটি লাইক করে অন্ধকারের গল্পের সমস্ত আপডেটগুলো পেতে পারেন। যেভাবে খুঁজে পাবেন facebook.com/OG90.4, আবারও বলছি facebook.com/OG90.4, এই পেজটিতে গিয়ে লাইক করে রাখলেও আপনি আমাদের সবগুলো এপিসোডের আপডেটগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পেতে থাকবেন। ওকে, পাশাপাশি আমি একটু ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদেক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জান্নাতুল ফেরদৌস শিপন, মইন এবং কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয়কে, যারা অন্ধকারের গল্পের এই টিমে কাজ করেন। আমি ইভান আছি আপনাদের সাথে কথা বলছি এবং ইভানকে আরো বেশ খানিকটা সময় শুনবেন, অমৃতা খানকে আপনারা শুনবেন। অমৃতা, কি খবর, এখন কেমন আছেন? এখন কেমন আছেন, কেমন লাগছে? আপনি কোন একটা জায়গায় মনে হয় হারিয়ে গিয়েছিলেন, মানে কনসেন্ট্রেশন?
হাসি
আমরা দেখতে পেয়েছি বলার সাথে সাথে, কখনো এরকম ইচ্ছা ছিল?
আমি আসলে রেডিওতে, সরি, রেডিও শুনতাম, কিন্তু আর্যে হওয়ার ইচ্ছা ওইরকম ছিল না, বাট এটা ছিল যে আর্যের গেস্ট হয়ে আসা বা এরকম একটা ইচ্ছা আমার ছিল, যেটা হয়েছি এর আগে সিটি এফএম এ হয়েছি দুবার, এবার তো ঢাকা এফএম এ আসলাম। তো ভালোই লাগে রেডিও শো করতে, যে সবাই সরাসরি শুনে কথাবার্তা, সরাসরি রেসপন্সটা আমি পাই, এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে।
সেই ইচ্ছাটা আপনার পূরণ হলো এবং আমরাও আসলে আরো একবার আপনাকে অভিনন্দন জানাতে চাই যে আপনি এসেছেন এবং এমন একটি ইস্যু নিয়ে কথা বলতে এসেছেন যেটা আমাদের অনেক বেশি হয়তো দরকার ছিল, অনেকেই সেগুলো সম্পর্কে জানতে চাইছেন এবং সেগুলো সম্পর্কে বুঝতেও পারবেন। আমি একটু অনেকের এসএমএস কমেন্ট ধরে আসছে, প্রথমত এটা জানতে চাই যে আমাকে একজন টেক্সট করেছেন, তার নাম হচ্ছে ফেরদৌস আরা মুন্নি, তিনি অনেকদিন ধরে বেশ গুরুত্বপূর্ণ একটি কাজে জড়িত আছেন এবং তিনি বলছেন যে আমার খুব জানতে মন চাইছে যে সাউথ আফ্রিকার ভিসা প্রসিডিউরটা অনেক বেশি কঠিন হয় এবং সেখানকার বিজনেস পারপাসই হোক কিংবা যে কোনো পারপাসই হোক, সেখানকার পারমিশন পাওয়া বা সেখানে যাওয়া সবকিছুতে অনেক বেশি ভেরিফাইড অনেক ব্যাপারগুলো থাকে, সেটা আপনার মতো ম্যাচিউর একজন মানুষ সেটা কতটা যাচাই করেছে?
গিয়েছিলেন?
আসলে এই বিষয়টা বলতে আমি তো বললামই আপনাদেরকে ফার্স্ট ডে যে আমি আসলে প্রোডিউসার ওই জায়গা থেকে বেশি যাচাই করতেছিলাম। আমি আসলে কারণ আমি দেখতেছি ওরা এর আগেও কিন্তু শুটিং করে এসেছে, যার কারণে আমার এখানে কোন কাজ করেনি। ইভেন অনেক নামি দামি আর্টিস্ট এখানে জড়িত ছিল, তো যার কারণে এখানে আমার কোন প্রথম প্রথম দেখা না, প্রবাসী প্রেম নামে একটি মুভি শুটিং করেছি।
মুক্তি পেয়েছে?
না না না, আমি জানি না, বাট মুক্তি পাইনি আমি যতটুকু জানি। এনিওয়ে তো কাজ করে এসেছে, যার কারণে আমি মানে এটা নিয়ে যাচাই করা বাই করা অত চিন্তা মনে করি নাই। আরেকটা বিষয় হচ্ছে আমি দেখছিলাম যে ওখানে স্ক্রিপ্ট হচ্ছে, যে জায়গায় মানে গান হচ্ছে, আরো ভালো ভালো আর্টিস্টদের গান করানো হচ্ছে, তো সব জায়গা থেকে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছিল যে একটা পারফেক্ট শুটিং মানে ইউনিট যাচ্ছে ওখানে।
আচ্ছা, সেক্ষেত্রে যে আপনার কথা থেকে বেরিয়ে এসেছে যে প্রথমবারের মতো আপনি দেশের বাইরে যাচ্ছেন,
একটা প্রথমবারের মতো না মানে শুটিং এ প্রথমবারের
মতো, হ্যাঁ শুটিং এ প্রথমবারের মতো যাচ্ছেন এবং পরিবারকে ছাড়া একেবারে সহকর্মীদের সাথে একা একা প্রথম বাইরে ট্যুর, মেবি আমি যদি ভুল না করি, একটা ডেফিনেটলি একটা ভালো লাগা, এক্সাইটমেন্ট বা যে সিচুয়েশনটা আমরা আপনার মাধ্যমে বুঝতে পারছি সেখানে আসলে কোনো ধরনের সন্দেহের অবকাশ থাকে না যে আমি একটা আসলে সিনেমারই শুটিং করতে যাচ্ছি, কারণ আশপাশে যে নামগুলো জড়িয়ে আছে সেগুলো সেই প্রমাণটাই দেয়। ইনফ্যাক্ট দুবাই পর্যন্ত হয়তো সেরকম কোনো কিছু মনেও হচ্ছিল না ঘটনার তো তাই। তারপরও যেটা থাকে যে ভিসা প্রসিডিউর যখন হচ্ছে সেখানে কাগজপত্রের একটা বিষয় থাকে, সেগুলো নিয়ে আপনার নিশ্চয়ই পরিবারের সাথে কনসাল্ট হয়েছে বা খুব দায়িত্বশীল কারোকে সাথে আপনি এই পুরো বিষয়টা দেখভাল করেছিলেন কিনা, বা সেখানে কখনো আপনার কনফিউশন মনে হয়েছে কিনা?
আসলে আমি আসলে একটু যেটা সত্যি কথা, আমি একটু অবাধ্য হয়ে গেছিলাম মাঝখান দিয়ে। আমি একটু পরিবারে দেখা গিয়েছে যে আমার আম্মুর সাথে একটু ঝগড়া হতো, আমার আম্মু তো কখনোই রাজি ছিল না আমাকে আসলে আফ্রিকা পাঠানোর বিষয়ে। আর তারপরে ওখানে আমার কাজিন ছিল, যেহেতু আমার মানে আমার খালাতো ভাই ছিল, আপন খালাতো ভাই, যার কারণে একটু সাহস পেয়েছে যে ও তো আছেই, যদি কোনো প্রবলেম হয় ও দেখবে, ও তো যেহেতু আমাদেরই লোক। তো এই কারণে আম্মু বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু আম্মুকে আমি বললাম আম্মু আমার খুব যাওয়ার ইচ্ছা, আমি দেশের বাইরে কাজ করবো। আরেকটা বিষয় ছিল যে আমার কোয়ার্টিস্ট ছিল যে নীরব, ও আসলে ওর তো যাওয়ার ও ছিল দেখে আমি আরো বেশি জায়গা থেকে অনেক কিছু,
হ্যাঁ
যে ও তো আমার কোয়ার্টিস্ট, ওর সাথে আমি মুভি করেছি, তার সাথে কাজ করা হয়েছে, তো সেই জায়গা থেকে একটু আস্থা পেয়েছিলাম আর কি। তো ওইরকম যেহেতু এর আগে কাজ করেই আসছে, তার জন্য আমার আসলে কোন রকম কনফিউশন কাজ করে না এটা নিয়ে। আর তাছাড়া ভিসা তো বাংলাদেশে তো আফ্রিকান এম্বাসির নাই যতটুকু জানি, তো এতো সরি শ্রীলঙ্কা থেকে করা হয়েছে ভিসাটা। তো আসলে কাগজপত্র ওরকম কিছু না, মানে আমি জাস্ট পাসপোর্ট জমা দিই, ফার্স্ট এটা পাসপোর্টের ফটোকপি, তারপরে হচ্ছে পাসপোর্টটা জমা দেওয়া হয়। তো এইভাবে আসলে ভিসা হয় যাওয়া হয়, এরকম কিছু আমি করি
না। আপনাদের যে মুভিটা মিশন আফ্রিকা, যেটার জন্য আপনার যাওয়া, যেদিন আপনারা এখান থেকে গেছিলেন সেটাতে সাথে কি আপনাদের পরিচালক যিনি ছিলেন বা প্রযোজক আপনাদের, বা আমরা বলতে পারি যে মূল অভিযোগের তৃপ্ত প্রযোজক কিংবা
প্রযোজক আমি বলবো না, আমার প্রযোজক বলতে গেলে আমি ঠিক জানি না যাই,
তাদের দিকেই তো। সেক্ষেত্রে তারা একই সাথে তাদের সফর সঙ্গী ছিলেন কিনা?
না না, যখন আমরা যাচ্ছিলাম ইয়াতে দুবাইতে সরি আফ্রিকা যখন যাচ্ছিলাম আর কি, তখন আমাদের সাথে কোন পরিচালক বা মানে ডিরেক্টর বা প্রডিউসার যায়নি, আমাদের সাথে গিয়েছিল একজন দায়িত্বে ছিলেন মনি ভাই, তিনি গিয়েছিল আমাদের সাথে আর কি, মানে দায়িত্বে ছিলেন আর কি উনি।
আচ্ছা, মানে প্রডিউসার কিংবা পরিচালক কেউই আসলে আপনাদের সাথে ভ্রমণ করেননি, তারা কি বলেছিলেন? তারা
বলেছিলেন যে দুদিন পরে আসবে, দুদিন পরে আসবে এরকম জানা গিয়েছে। আমি ডিরেক্টরকে বলছিলাম যে আমি তো যাচ্ছি, আপনি যাচ্ছেন না মানে কেন, ডিরেক্টর ছাড়া আমি ওখানে যে কি করবো, কাজটা ওখানে হবে। ইভেন আমি যখন এয়ারপোর্টে ইয়ে করছিলাম মানে ফ্লাই করবো, তখন আমার মাথার মধ্যে একটা কোয়েশ্চেন কাজ করছে, আচ্ছা এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যাচ্ছে না, মেকআপ আর্টিস্টকে আমি দেখছি না, বা এক্স্যাক্টলি আমি যাদেরকে চিনি তারা যাচ্ছে না, সো ওখানে গিয়ে কি শুটিং হবে নাকি হবে না? তখন আমাকে বললো যে প্রথম কয়েকদিন শুটিং হবে না, পরে যখন সবাই যাবে তখন শুটিং শুরু হবে। তো আমি তখন আসলে চিন্তা করে আমার লাভ নেই, কারণ ব্যাগ টেগুচ্ছে অলরেডি রিপোর্টিং হয়ে যায় যখন আমি চলে যাবো। তো যাই হোক মানে জানি না, চলে যাই তখন তো একটু প্রবলেমে পড়ে যায় আর কি।
আচ্ছা, আপনার পুরো যাওয়া প্রক্রিয়াটা যেটা আপনি বলছিলেন যে পরিবারের সাথে অনেক ধরনের নেগোসিয়েশন আপনার হয়েছে, ফাইনালি যাবার ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন ছিল কিনা?
সমর্থন কি আসলে, এই তো নীরব যেহেতু ছিলেন কোয়ার্টিস হিসেবে, তো
ও ছিল দেখো, তো আমি একটু বললাম তারটা পাই। তো তারপরে আমি আম্মুর সাথে কথা বলেছি, আমার আম্মু তো বলল যে ওখানে যেহেতু আমার কাজিন আছে তার সাথে কথা বলা হয়েছে, তো যাচ্ছে এবং আমি যতটুকু জানি তারা তথ্য মন্ত্রণালয়ের পারমিশন পর্যন্ত পেয়েছে, FDC পারমিশন পেয়েছে শুনলাম, আমি শোনা কথা এগুলো আর কি, আমি কোনো কিছুরই সাক্ষী না। তো সবকিছু মিলে আমার মনে হচ্ছিল যে তাহলে তো শুটিং হচ্ছে এখানে, আমার কোনো ঝামেলা মনে হয় নাই।
প্রযোজক তার সাথে কথা হচ্ছিল, পরিচালক কথা হচ্ছিল, যেটা আমরা জানি যে ছবিটা সাইন করার সাথে সাথে একটা অনারিয়াম শিল্পীরা পেয়ে থাকে, সেই প্রসিডিউর গুলো সবকিছু ঠিকঠাক ছিল কিনা, একটা সাইনিং মানি পেয়ে থাকে কিংবা তারপর স্ক্রিপ্টটা ফাইনালি পেয়ে থাকা, সেটার উপরে আপনি বলছেন কস্টিউমের কথা যে নিজেই একটা খরচ করে আপনি কস্টিউমের ব্যাপারে।
বেসিক্যালি মুভিটা স্টোরি তো অনেক বেশি মানে অনেক ভালো একটা স্টোরি ছিল, গান সবকিছু মিলে ওরা যে ফার্স্টে যে কস্টিউমটা দিয়েছিল ওগুলো আসলে মানে ভালো লাগছিল না, যাই হোক ওগুলা কোনো পরামতো কোনো কস্টিউমই ছিল না, তো এই জন্য আমি পরে নিজেই কস্টিউম কিনে নিয়েছি। আর সাইনিং মানি যেটা বলবো, আমাকে সম্মানীয় সাইনিং মানি দেওয়া হয়েছিল,
মানে
প্রযোজক
যে এটা তো সম্ভব না, এই টাকাতে আমাদের কোনো কস্টিউম হবে না, আমি কস্টিউমের জন্য কোনো ই নিব না, তখন বলো যেহেতু কেটেই যখন ফেলেছি তাহলে আপনি এটা নিয়ে নেন ওনার সাইনিং মানি হিসাবে।
আচ্ছা ঠিক আছে,
15। আর যেদিন চলে যাবে তার আগের দিন বললো যে কিছু শপিং এর জন্য আপনি টুকটাকের জন্য আর 15 উনি 30,000 টাকা দিল, বললো যে যাওয়ার পরে আমি দিব। আমি এটা বললাম যে ওখানে যাও কি করবে, আমার দরকার এখন, বললো আপা আমার ওখানে আমার হাতে টাকা না, ওখানে যে পাবো
আপনাদের বিরুদ্ধে অনেকের কমপ্লেইন আছে, সে বিষয়গুলো আমাদের একটু নেওয়া উচিত। মোহাম্মদ মামুন তিনি, আচ্ছা সুজন খান, তিনি বলেছেন যে আমার মনে হচ্ছে অমৃতাও কিছু ব্যাপার লুকাচ্ছে, মনে হয় তারাও আগে থেকে সবকিছু জানতো, প্রডিউসার তারা যে আদম পাচারকারী ছিলেন এবং তারা এই বিষয়টা একেবারেই না জানলে কিভাবে এরকম একটি সফর হওয়া সম্ভব। নিশ্চয় আপনি
আপনাকে আমি বলছি সুজন খান, আচ্ছা সুজন ভাই আপনাকে
শুধু সুজন খান না, এরকম প্রশ্ন আসলে অনেকের আছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাইকে বলতেছি, আমরা জানতাম যে আপনারা যে অভিযোগটা করছেন, বেসিক্যালি আমি সত্যি কথা বলি আমি এখন ও লেভেল পড়ছি আর যার কারণে আমি খুব একটা যতটা ম্যাচিউর ভাবছেন বা যতটা ই তা না, আসলে আমি ইন্ডাস্ট্রিতে আসছি খুব একটা বেশি দিনও হয় নাই আমার, অনলি 2 বছর, আর 2 বছরও না 1 বছর, যাই হোক এখন বিষয়টা হচ্ছে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার মতো কোন পরিবেশ আমিও পাই নাই। আর আদম যে ব্যাপারটা এটা আমরা বুঝতাম, আমি বুঝতাম না, আমরা বলবো না আমি বুঝতাম না। আর সত্যি কথা হচ্ছে আমি আরেকটা কথা বলে দিই, আমার লুকানোর কিছু নাই কারণ আমি জানি আমি কি। আর আরেকটা কথা হচ্ছে আমাকে কিছু মানে যখন যাওয়ার আগে আমাকে অনেক নামী দামি পরিচালক একটু সতর্ক করে দিয়েছিলেন, আমাকে একটু ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আমার মাথায় তাও ধরে নাই যে এখানে কোনো আদম বা কি যাচ্ছে, এই বিষয়গুলো আমি বুঝতাম না আর কি। তো আসলে আমি জানতাম না, কিছুই জানতাম না, ওইখানে যাওয়ার পরে আমি পুরো বিষয়টা কনফার্ম হয়ে আদম ব্যবসা কি এবং কেন করে, এবং আমার কথা হচ্ছে এখানে ওদের দেশে মানে আমার যতটুকু কথা হয়েছে ওদের তো দরকার নাই, মানে বাংলাদেশের মানুষ তো কেন যাচ্ছে বা কি, এখন আমি যখন যাই তখন আমি কনফার্ম হই, বিষয়গুলো বুঝতে পারি কেন যায় বা কি, এগুলো আমি বুঝতাম না আগে, আসলে বুঝতাম না।
আচ্ছা, এবং অনেকে আচ্ছা এটা রাকিব হাসান তিনি নোয়াখালী থেকে জয়েন করেছেন, আমরা আসলে অনুষ্ঠানের মাধ্যমে কাউকে ফোন করি না, আপনার কথাটা আপনি আমাদেরকে লিখতে পারেন। সুমন উত্তরা থেকে লিখেছেন, হ্যাঁ অমৃতা আপু, আচ্ছা আপনি আপনাকে অনেক বেশি সমর্থনের জায়গা বলেছেন এবং শুভকামনা জানিয়েছেন যে আপনি ফাইনালি ওভারকাম করে ফিরে আসতে পেরেছেন। অনেকের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন যে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, যারা আমাদেরকে শুনছেন অনুষ্ঠান থেকে আপনাদেরকে কোন ধরনের ফোন আমরা করব না, অন্ধকারের গল্প আপনি শুনছেন, আপনার মতামতটা আপনি ফেসবুকে কিংবা এস এম এস করে পাঠাতে পারেন, এস এম এস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, পাশাপাশি আপনি চাইলে কিন্তু খুব সহজে ফেসবুকের ফ্যান পেজে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনি অবশ্যই আমাদেরকে অন্ধকারের গল্পের পেজটিতেও আপনি লাইক দিয়ে আপডেট থাকতে পারেন facebook.com/og90.4। সিনেমার অফারটা যখন পেয়েছিলেন তখন কোন ধরনের খটকা লেগেছিল কিনা মুনতাজউদ্দিন আহমেদ তিনি এই প্রশ্নটা করেছেন।
সিনেমার অফার যখন পেয়েছি তখন
আমি একটু জানতে চাইবেন আসলে কিভাবে অফারটা পেলেন।
অফারটা হচ্ছে এই তো ফার্স্টের দিকে আমি যখন শুনেছিলাম যে নীরব একটা মুভি করেছে তো প্রবাসী প্রেম, তো ওখানে কাজ করে আসলো ওরা, তো জানতে পারি যে আফ্রিকাতে অনেকদিন শুটিং করেছে, ওখানে অনেকদিন শুটিং হয়েছে, এতটুকু আমি শুনেছি। তারপরে ঢাকায় আসার পরে আমার যখন গেম মুভির কাজ শেষ হয়ে অলরেডি বেশ কয়েকটা মুভির কাজ তখন আমার চলতেছে, তখন ও আমাকে বললো যে একটা মুভি হবে সাউথ আফ্রিকাতে শুটিং করতে যাবো এরকম এরকম, তো এত ডিটেলস বলে নাই আমাকে। যাই হোক আমি পরে যাই, আর পরে ও তো আর নেওয়ার কেউ না, যাই হোক আমাকে নিয়েছেন প্রডিউসার এবং পরিচালক, সবচেয়ে বড় কথা হলো এটা। তো পরিচালক আমাকে দেখে পছন্দ করলো, তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে নেওয়া যায় সেই। পরে ওই দিন যাই, পরের দিন আমার পেমেন্ট টেমেন্ট সব কনফার্ম হয়, তো মানে তখন কিছুই দেখি না আর কোনো প্রবলেমই মনে হয়নি।
আচ্ছা, প্রডিউসারের সাথে একটা কন্টিনিউয়াসলি কমিউনিকেশনে থাকার কথা, যখন আপনি যাচ্ছেন একজন প্রডিউসার তিনি সবকিছু মেইনটেইন করেন, বা মনির নামে আপনি বলছিলেন তিনি পুরো প্রজেক্টটা দুটি মুভির পুরো প্রজেক্টটা কন্ডাক্ট করছিলেন, তাদের সাথে আপনাদের যখন যাওয়া প্রসিডিউর বা একেবারে দুবাই পর্যন্ত যাওয়া সেই জায়গাগুলোতে আপনি শুধু না, আপনার সাথে অনেক সিনিয়র আর্টিস্টরা ছিলেন, আমরা রুবেল ভাইয়ের কথা বলতে পারি, ইমন তিনি ছিলেন, জিভি ভেটা সিদ্দিকুর রহমান তিনিও ছিলেন, আরো অনেকেই ছিলেন, কারো তরফ থেকে আপনাদের যাদেরকে মানুষ অনেক বেশি চেনেন, যাদেরকে মানুষ একেবারে ভালোবাসার জায়গায় রেখেছেন, কারো তরফ থেকে কোন ধরনের একটু সন্দেহ বা কি হচ্ছে বা এরকম কোনো কিছু পেয়েছিলেন কিনা, কেউ কোনো ধরনের ইঙ্গিত বুঝতে পেরেছিলেন কিনা? আমরা আপনার কথা থেকে একটু সেটা জানতে চাই যে হয় না যে আমি কোনো ধরনের তাদের ভিতরে এই জিনিসটা কাজ করছিল কিনা।
না না, আসলে ওরকম কিছু দেখি না, যতটুকু দেখেছি যে মানে সবাই আসলে যখন প্রবলেম পড়ে যায় বাংলাদেশে ব্যাক করা নিয়ে সবাই অনেক বেশি ছিল, কিন্তু ওইরকম কিছু
যাওয়ার সময় আসলে যাওয়ার সময় আসলে কোন ধরনের এরকম
যাওয়ার সময় না 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 ওরকম কিছুই দেখিনি আমি।
ওকে,
খালি একটা আমার একটু ছিল, সেটা হচ্ছে পরিচালক এবং মানে প্রডিউসার এবং ডিরেক্টর কেন যাচ্ছে না, এটা নিয়ে খালি কোয়েশ্চেন আমার মাথার মধ্যে তখন থেকেই কাজ করছে।
এই কোয়েশ্চেনটাকে আপনি কারোর কাছে অ্যাপ্লাই করেছেন বা প্রেজেন্ট করেছেন?
আমি ডিরেক্টরকে এবং প্রডিউসারকে ডিরেক্ট জিজ্ঞেস করেছি যে আপনারা যাচ্ছেন না কেন, প্রডিউসার বলেছে তার এখানে কিছু কাজ আছে মানে পরে যাবে, আর ডিরেক্টর বলছিল যে আমার টিকিট হয় না এরকম আর কি, যার জন্য সে যেতে পারে নাই।
আচ্ছা, বাংলাদেশ থেকে আপনারা মোটামুটি সঠিক সংখ্যা না হলেও বাংলাদেশ এয়ারপোর্ট থেকে কতজন গিয়েছিলেন, একটা টিম মেম্বার এক্সাক্ট সংখ্যা না হলেও চলবে মানে ধারণা?
আমি আগেই বলছি আমি আসলে ওগুলা চিন্তা করি না, এত ওইভাবে করে কাউন্ট করি না কয়জন ছিল, আমার চোখে দেখা আমি ধারণা করতে পারি যতটুকু সম্ভবত 18 জন হবে সম্ভবত, আমি কনফার্ম না।
আচ্ছা, সংখ্যাটা আসলে বিভিন্ন ভাবে এসেছে এবং খুব স্বাভাবিক অমৃতা জায়গা থেকে,
হয়তো আমি আবার বলতেছি আমি সত্যিটা জানি না।
হ্যাঁ, মানে সংখ্যাটা আসলে গুণে রাখার কোনো মানে হয় না যে কতজন আছেন, এবং যখন সেখানে গেলেন একটা ওয়েল প্রসিডিউর আপনাদেরকে একজন রিসিভ করার কথা, হোটেলে নিয়ে যাওয়ার কথা, যখন সেই ঘটনাগুলো বুঝতে পারছিলেন তখন কি কোনোভাবে আপনার প্রডিউসার কিংবা পরিচালক তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন?
আমি প্রডিউসারের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছিলাম যে এখানে এসে সে যেটা বলেছিলেন উনি যে এখানে মানে প্যাডো গাড়ি পাবে, এই পাবে সেই পাবে, রিসিভ করার জন্য একজন থাকবে, সেরকম কোন ফ্যাসিলিটি তখন দেখছি না, দেখে আমার মাথার মধ্যে তখনই কোয়েশ্চেন কাজ করতেছে যে আমি এত দূর থেকে এখানে এসে কাজ করতে আসছি, এখন আমি এয়ারপোর্টেই বসে আছি, আমাকে কেউ পিক করছে না বা কেউ আমাকে নিতেও আসছে না, তখন মানে কি বলবো মানে ভয়ও পাচ্ছিলাম, আবার একটা অন্য দেশ, এখানে তো কি বলবো কিছু মানে করে বসা বা হুট করে আমি চলে যাবো একা, এটাও তো পসিবল না। তখন আমি যতটুকু জানতে পারি যে প্রডিউসার সাথে কন্ট্যাক্ট ওরাই করার ট্রাই করছে,
মানে
রাইট, তারপরে মনি ভাই যিনি গিয়েছিলেন উনি, তো আমি আসলে ওখানে গিয়ে সিনিয়রদের উপরই বিষয়টা ছেড়ে দিয়েছি, কারণ তারা এখন যেটা ভালো মনে করেন, আমার জায়গা থেকে যেটা ছিল আমার মানে আমার নিজের গার্জিয়ান বা আমার প্যারেন্টসের কাছে আমার খবরটা পৌঁছানো, তো সেটা আমি করে পরে আমি আর কিছু করিনি, চুপচাপ বসেই ছিলাম আর যেটা আসলে টলারেট করতেছিলাম বিষয়গুলো।
এবং যেটা একটা দুর্বিষহ সময় পার করেছেন সেখানে, যখন এয়ারপোর্টে পৌঁছলেন সবার কাছ থেকে এরকম একটা একেবারেই এটার জন্য তৈরি না, ইমিগ্রেশন অফিসার থেকে শুরু করে বা তাদের বিহেভিয়ার্স এর কথা আপনারা বলছিলেন, এবং আমরা ওই সময়টা আরেকটা ব্যাপার জানি যে ইবোলা নামে একটি ভাইরাসের একটা আতঙ্ক চারপাশে ছিল, সেটা নিয়েও একটা ধরনের অনেক ধরনের কনফিউশন কারণ অনেকে
আমি ফার্স্টে যেতে চাইনি ইবোলা ভাইরাসের জন্য আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, আমি প্রডিউসারকে না করে দিয়েছিলাম, কিন্তু তিনি মানে এমন ই করলো যে না গেলে না জানি কত প্রবলেম। আমি আসলে আবার সত্যি কথা মানুষকে ফাঁসাতে পারি না বা মানুষকে মানে বিপদে ফেলে দেয় জিনিসটা আমি একদমই পারি না, যার কারণে আমি চিন্তা করবো আচ্ছা ঠিক আছে যাই হোক হয়তো উনার অনেক বেশি টাকা ইনভেস্ট হয়ে গেছে এখানে, উনি আমাকে যেটা বললো তো আমি ঠিক আছে আমি যাই। পরে আমি তারপর ওখানে খবরও নিয়েছি, ম্যাপে দেখেছি মানে ইবোলাটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে বা কি। আমি যতটুকু খবর নিয়েছি এটা ওয়েস্ট আফ্রিকা আফ্রিকাতে আছে, এটা সাউথ আফ্রিকাতে খুব একটা নাই আর কি।
আচ্ছা, এবং এয়ারপোর্টে যখন গেলেন এরকম একটি বিব্রতকর পরিস্থিতির মাঝখানে আপনি একেবারে একা একটা মেয়ে হিসেবে একা গিয়ে এরকম একটা চক্করের মাঝখানে পড়লেন, ঠিক সেই জায়গাটায় নিশ্চয়ই একটা প্রথমে সামলে ওঠার একটা ব্যাপার থাকে, প্রথম যে একটা ধাক্কার ব্যাপার থাকে, একটা হতাশ হয়ে যাওয়ার ব্যাপার থাকে, যখন পরিবারের সাথেও শুরুতে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারছিলেন না, তখন কি মনে হচ্ছিল?
তখন আমি আসলে অনেক কান্না করতেছিলাম এয়ারপোর্টে বসে। মানে
আন্টি এখন আপনার পাশে আছে, কিন্তু সেই সময় যদি সেই সময়টা একটু ফিরে যান সেই সময়টা কেমন লাগছিল? আন্টির কথা নিশ্চয়ই বাবার কথা তো অবশ্যই আন্টির কথা মনে করে বা কি হতে পারত, কি মনের ভিতরে কাজ করছিল?
অনেক ভয় লাগতেছিল যে আমার আম্মু না জানি কত টেনশন করতেছে, আমার আম্মু কখনোই আমাকে একা ছাড়ে না, জাস্ট এখানে আমার কাজিন ছিল দেখে আমাকে ছেড়েছে, আর তাছাড়া আমার আমি আসলে মানে আমার বাবার একমাত্র মেয়ে, যার কারণে আসলে এরকম পরিস্থিতি ফেস করা আসলে কোনোভাবেই মানে মানা যায় না, যেটা আসলে আমি এর আগে দেশের বাইরে গিয়েছি অনেক ভালোভাবে থেকে চলে এসেছি, তো আমি তো ইচ্ছা করলে শুটিং কেন, শুটিং ছাড়া অনেক ভালোভাবে যেতে পারি, যেহেতু শুটিং এর সাথে গিয়েছি এই জিনিসগুলো আসলে অনেক কষ্টকর ছিল। আর আসলে মানে আমি অনেকবার ট্রাই করছিলাম যে আমার সাথে কন্ট্যাক্ট করবো, যে আমি বলবো যে আমি এখানে আছি বা কি করবো বলতে পারছিলাম না, মানে সবকিছু মিলে আসলে দিশাহারা হয়ে যাচ্ছিলাম, আর আসলে তারাও অনেক বেশি টেনশনের মধ্যে ছিল যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন, তো এই জন্য আমি সিনিয়র আর্টিস্টদেরকে খুব একটা পেন দিচ্ছিলাম না, যেহেতু তাদেরও একটা টেনশনের ব্যাপার, তাদেরও মানে বাংলাদেশের বউ বাচ্চা ছিলেন, তো আমি নিজেটা নিজেই ফেস করছিলাম। আর খারাপ লাগতেছিল, ইভেন আমি দুবাই এয়ারপোর্টে নেমে আমার মন খারাপ ছিল, আমার কেন জানি, আর যখন আমি যাচ্ছিলাম আম্মু আর আমি অনেক মানে আম্মু অনেক কান্নাকাটি করছিল, মানে তখন মন টানতে ছিল না যে আমি যাবো ওখানে এরকম একটা বিষয়।
যখন মায়ের সাথে কথা হলো সেই সময়টা নিশ্চয়ই অনেক কাঙ্ক্ষিত ছিল,
আমি তখন
একটা উত্তেজনা একটা
আম্মু অলরেডি খবর পেয়ে গিয়েছিল আমার কাজিনের মাধ্যমে যে এরকম হয়েছে, আমার
কনভারসেশন ফোন কনভারসেশন আন্টির সাথে কি ছিল ওখানে?
আমি তখন হঠাৎ করে আম্মুকে ফোন দিয়ে ফার্স্টে জানাই আম্মু আমি ভালো আছি আমি পৌঁছাইতে, ফার্স্টে ওরকম কিছু আমি বলি নাই, তারপর আস্তে ধীরে আমি শুরু করতে যাই যে আমি কি বলবো বা বলবো কিনা একটু কনফিউশন ছিলাম, মানে কনফিউশনটা আমার মধ্যে কাজ করতেছিল। তারপরে আমি জানি যে আমার কাজিন অলরেডি বলে দিয়েছে আম্মুকে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন আমার আম্মু আবার এই জিনিসগুলো খুব মানে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, যার কারণে আম্মু আর আমার থেকে কিছু শুনতে চায় নাই, এখন বলতেছে যেভাবে হোক তুমি স্টেট থেকে এখান থেকে চলে আসার চেষ্টা করো, তোমার
কেমন আছে
কিছুটা পরবর্তীকালে আপনার তাদের সাথে কন্ট্যাক্ট হয় এবং ধীরে ধীরে আপনি হয়তো খানিকটা হলো স্বাভাবিক হতে শুরু করেন? আপনি আপনার একজন কাজিনের কথা বলছিলেন, তারও নিশ্চয়ই সেখানে এটার কারণে কিছুটা হলো আপনি রিল্যাক্স হয়তো ছিলেন যে অ্যাটলিস্ট আমার একজন মানুষ এখানে আছে এবং একটি দুর্বিষহ সময় সে সময় ছিল। কিন্তু আমার একটু জানতে ইচ্ছে করছে যে এর পরবর্তীকালে আপনারা যখন এরকম একটি সিচুয়েশনের মাঝখানে পড়ে গেলেন, তারপর থেকে প্রডিউসার কিংবা পরিচালক কিংবা এক্সপিরিয়েন্স যারা না ওখানে যখন আপনারা সিচুয়েশনটা ফেস করতে শুরু করলেন, বা শুধু প্রডিউসার পরিচালকই না এটার সাথে রিলেটেড ঊর্ধ্বতন যারা আছেন তাদের তরফ থেকে কোন ধরনের অ্যাক্টিভিটিস ছিল কিনা, তাদের তরফ থেকে কোন ধরনের কমিউনিকেশনের চেষ্টা, তাদের তরফ থেকে আপনাদের সাথে কোন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা বা এইরকম একটা সিচুয়েশন হয়েছে তাদের ভিতর থেকে অ্যাপ্লাইজ কোন ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা ছিল কিনা?
আমি যতটুকু দেখেছি প্রডিউসার আসলে আর্টিস্ট থেকে মানে যারা উচিত ছেলেগুলোকে নিয়ে আসছিল, আদম যেটাকে বলে মানে আদমগুলো আর কি, ওইটা নিয়ে বেশি ছিল এবং তারা ঠিকমতো মানে তাদের জায়গাটা ছিল এখানে যে তারা ঠিকমতো ওদেশে পৌঁছাতে পারবে কিনা বা ওদেশে করে। এখন তারা আমি যতটুকু শুনেছি যে একের জন্য নাকি অনেক মানে 10 লাখ টাকা এরকম টাকা দিয়ে নাকি ওখানে যাচ্ছে যতটুকু জানতে, তো ওইটা নিয়ে তারা বেশি ইয়েতে ছিল। তারপরে তারা হ্যাঁ কন্ট্যাক্ট করে আমি দেখছি ট্রাই করতেছে। অলরেডি প্রডিউসার যখন আমি জানতে পারি যে প্রডিউসার অলরেডি খবরটা চলে যায় তার কাছে, তখন এতো মানে ওইটা নিয়ে তারা বেশি ই ছিল যে তাদেরকে পৌঁছায় দেওয়া, বা তখন আমি একটু বুঝতে পারলাম যে শুটিংটা কেমন জানি মেইন মানে মনে হচ্ছে না, মেইন জিনিসটা মনে হচ্ছে ওইটাই, তখন বুঝতে পুরো বিষয়টা।
আদু আসলে কি সেখানে শুটিং এর কি মনে হচ্ছে এখন, আদু শুটিং এর কোন পারপাস বা কোনো কিছু কি ছিল?
আসলে গতবার যখন গিয়েছিল যে
আমরা সেটা ভুলে যাই, আমরা এটা বলি কি মনে হচ্ছে বা আপনাদের আপনারা যারা আরো আর্টিস্টরা ছিলেন তাদের সাথে নিশ্চয় আপনাদের কমিউনিকেশন অনেক কথা হয়েছে।
শুটিং এর কথাই বলেছিল এবং ইমন সাথে আমার কথা হয়েছিল, ও বলছিল যে কি ড্রেস কিনবে না কিনবে এগুলো নিয়ে সেই ইয়েতে ছিল, তো সবারই শুটিং এর তো খুব ভালো একটা প্রিপারেশন ছিল, তো এই জন্য ওইভাবে
আপনাদের ছিল
আমাদের ছিল আর্টিস্টদের রাইট, এবং ডিরেক্টর প্রডিউসার ডিরেক্টর কিন্তু অনেক সিরিয়াস ছিলেন আমাদের ডিরেক্টর,
কিন্তু তিনি গেলেন না কেন,
তিনি গেলেন না এটা
তার জায়গা থেকে, তিনিও তো যদি আমি ধরেই নেই আমি খুবই বিনয়ের সাথে বলছি প্রশ্নগুলো শুধু আমার না মানুষ জানতে চাইছেন, পরিচালকও তো আমি ধরতে পারি তিনি একজন পেইড মানুষ, তিনিও একজন আর্টিস্ট, তিনিও ডেফিনেটলি একজন মেকার, তিনি সবার আগে সিনেমাটা দেখেন তার চোখ দিয়ে আমরা দেখি, তিনিও তো সমান ইনসিকিউরিটিতে ভুগবেন, তিনিও তো আসলে সমানভাবে কেন আমি যাচ্ছি না এই প্রশ্নগুলো তার আসবে, আমার আর্টিস্টরা যাচ্ছে আমি তো ডিরেকশন দিব আমি কেন নাই, আমি কেন সেখানে ইনভলভ হতে পারছি না, সেই উৎকণ্ঠাটা তো তার ভিতরেও থাকবে।
এটা আসলে মানে পরিচালক নিজেই বলতে পারবে না, আমি আসলে তার ভিতরে কি থাকবে আমি তো এটা বলতে পারবো না, তার ভিতরে কিটা আমি জানবো কিভাবে।
এক্স্যাক্টলি। এবং আরেকটা বিষয় একটু জানতে চাই, যখন আপনারা সেখানে এই সিচুয়েশন গুলো ফেস করছিলেন সেখানে আরো অনেকে যারা ছিলেন, যখন আপনারা মোটামুটি কনফার্ম হয়ে গেলেন যেখানে আসলে শুটিং বা এটা হচ্ছে না এরকম কোনো কিছু হচ্ছে না,
শুটিং আমি যতটুকু জানি যে শুটিং হতো বাট যেহেতু ধরা খেয়ে গেছে তখন জানলাম যে আর শুটিং হচ্ছে না,
মানে ওটা যদি কোনোভাবে পার হওয়া যেত তাহলে হয়তো শুটিং হতো এরকম কথাই আপনি বলছেন,
এরকমই আমি জানি।
সেক্ষেত্রে যে হোটেলে আপনাদের রাখার কথা ছিল সে হোটেলটি কেন ক্যান্সেল হয়ে গেল, কেন পরবর্তীকালে গিয়ে আরেকটি অ্যাপার্টমেন্ট বা এরকম
হয়েছে? পুলিশ অফিসার খবর নিয়েছে যে ওখানে আসলে কোনো হোটেল বুকিং করা হয়নি যে হোটেলের নাম দেওয়া হয়েছে,
তো এটাও তো এক ধরনের প্রতারণা ডেফিনেটলি, কারণ আপনারা তো অবশ্যই আমাদের দেশের সব মানুষ আপনাদের যে ভালোবাসার জায়গায় বসেছে সেই জায়গা থেকে ডেফিনেটলি আপনাদেরকে সবাই যারা আপনাদের খোঁজ খবর রাখতে চান আপনাদের ভালো চান আপনাদের দিকে তাকিয়ে থাকেন তারা তো সেই অনারটা আপনারা ডিজার্ভ করেন, তো ডেফিনেটলি সেটা তো আপনারা পেলেন না, এটাও তো একটা বড় ধরনের প্রতারণা। তখন তো
প্রতারণা কি আসলে এটা অনেক বেশি সাল্টিং ছিল আমাদের আর্টিস্টদের জন্য যে যারা এখান থেকে যাচ্ছেন, আমার কথা বাদ দিলে আমি অনেক জুনিয়র বাট আরো যারা সিনিয়র আর্টিস্টরা ছিলেন তারা যেভাবেই করে এয়ারপোর্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, মানে কি বলবো আমার নিজে তাদের দেখেই খারাপ লাগতেছিল যে এই মানুষগুলো বাংলাদেশে কত মানে সম্মান পাচ্ছে তারা এখানে এসে কেন এইভাবে করে আসছে। আমি যখন জিজ্ঞাসা করলাম বলতে ভাই আপনি এত কষ্ট করতে পরে বললো যে তুমি বুঝতে হবে এটা তো দেশের বাইরে, এখানে ইচ্ছা করলে চলে যাওয়া যাবে না, তো আসলে মানে সাল্টিং হচ্ছিল। ইভেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে পত্রিকাতে যে নিউজ গুলো যেভাবে করে হয়েছে যে আদম প্রচারে অভিযোগে মানে ইমন অমৃতা সিদ্দিক ভাই এরকম এই জিনিসগুলো আসলে আমাকে অনেক বেশি মানে অনেক খারাপ লাগে যে আসলে তারা নিউজ মানে সঠিক ছিল বাট তারপরও যেভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে যে আমি কিছুই জানতাম না সে জায়গায় আমাকে অভিযোগ করতেছে এবং আমি নাকি এটার সাথে জড়িত, মানে এই বিষয়গুলো আসলে আমি কোনোভাবে মানতে পারি না তখন দেশে এসে,
আচ্ছা, আরেকটা বিষয় যেটা এসেছে যে একটা বিভিন্ন ভাবে খবর এসেছে খবরের পাতায় বা নানান মিডিয়াতে যে সেখানে আসলে আপনাদেরকে অ্যারেস্ট হতে হয়েছে এবং জেল হাজতে যেতে হয়েছে, এরকম কোনো কিছু কিছু কিংবা একেবারে পুলিশের কনসার্নে আপনাদেরকে তাদের নিয়ন্ত্রণে থাকতে হয়েছে?
আমি এত কিছু বলতে পারবো না, পুলিশ পাসপোর্ট আটকে রেখেছে এটা সত্যি, আমাদের সাথে অল টাইম পুলিশ ছিল এটাও সত্যি, কিন্তু জেল যে কথাটা আসছে এটা পুরো মিথ্যা কথা, জেল করতে হয়নি।
ওকে, এবং আরেকটা যে বিষয়টা, যখন আপনারা দেশে আসলে নিজ খরচে আপনাদের প্রত্যেকের আসতে হয়েছে, এটাও তো বোধহয় সত্যি একটি কথা।
সবার ক্ষেত্রে কিনা জানি না, বাট আমারটা এটা আসলে যতটুকু জানি, আমার আব্বু তো কন্ট্যাক্ট করতেছিল তাদের সাথে, তখন আর কি এই বিষয়ে কথা আসতেছিল, তখন আমার আব্বু খালি একটা কথা বলেছে, দরকার হয় আমি ওকে বিজনেস ক্লাসে আমি নিজের খরচে ওকে করবো, এতটুকু শুনেছি। আমি আসলে চলে আসবো যার কারণে ওইটা নিয়ে আর মাথায় কামাই না, আমি কি কার টাকা দিয়ে আসছি না কি দিয়ে আসছি এই জিনিসটা নিয়ে আমি আর করি নাই।
আচ্ছা, এবং যখন ফাইনালি আপনারা ধাপে ধাপে বিভিন্ন জন আসেন, আমি একটু এখনো সাউথ আফ্রিকাতেই থাকতে চাই, অনেকের অনেক প্রশ্নগুলো আছে, আমি একটু মাঝখানে নাম পড়ি কিছু, কারণ প্রিয় শ্রোতা আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর মাঝখানে আমি আছি, বিল্লা আছেন আমাদের সাথে, সবার নামগুলো হয়তো পড়া হচ্ছে না, যারা ছদ্মনামে জয়েন করেছেন ছদ্মনামটা আমি কোনোভাবেই পড়তে চাই না, আপনার সুন্দর নামটি লিখে পাঠান, ডেফিনেটলি পড়ে দেওয়া হবে। আলমগীর হোসাইন আছেন, আছেন আমাদের সাথে, হৃদয় রিমন জয়েন করেছেন, শিহাব জয়েন করেছেন আমাদের সাথে, অধরা শিমুল ইসলাম জয়েন করেছেন, রবিন আছেন আমাদের সাথে, সাইফুল রাইহান মুন্নি জয়েন করেছেন, জাহা চৌধুরী, আমিন হাসনাত, আব্দুল হান্নান, এন্ড আমিন হাসনাতের কথা বলেছি জয়েন করে আছেন আমাদের সাথে, মিনহাজ সাব্বির আহমেদের কথা বলেছি, এদিকে দেখতে পাচ্ছি লিমনকে দেখতে পাচ্ছি, এন্ড আকাশ জয়েন করেছেন, আরশাদ আলী সৈকত, রিঙ্কুকে দেখতে পাচ্ছি আমি, প্রিয় শ্রোতাদের নামগুলো অ্যাটলিস্ট যতগুলো সম্ভব পড়ার চেষ্টা করছি, কারণ সবগুলো নাম আসলে হয়তো আমার পক্ষে পড়া সম্ভব না, কাজী বিনয়ের সাথে একেবারেই আপনারা বিষয়টাকে অবশ্যই বুঝতে পারবেন। আবদুল্লাহ আল সোহান জয়েন করেছেন, আরো অনেক ফ্রেন্ড, আমি একটু টেক্সটের নামগুলো পড়তে চাই যারা এত রাত জেগে কষ্ট করে ঢাকা এফ এম 90.4 টিউন ইন করে আছেন, অন্ধকারের গল্প শুনছেন, তাদের জন্য মিলু উত্তরা থেকে জয়েন করেছেন, আরিফুল দিনাজপুর থেকে, সুমন উত্তরা থেকে জয়েন করেছেন, জুয়েল যশোর থেকে জয়েন করেছেন, পান্থ মোহাম্মদপুর থেকে, শামীম রানা জয়েন করেছেন, আছেন আমাদের সাথে, লালজান আহমেদ, অমৃতা বোন তোমার কথা এত মন দিয়ে শুনলাম তখন একদম দম বন্ধ হয়ে আসছিল, রাকিব হাসান তিনি তার কথা বলেছি আমরা, আলম মিরপুর থেকে জয়েন করেছেন, মাসুদ আমাদের সাথে, তমা আছেন আমাদের সাথে, মুখলেস জয়েন করেছেন, তনু জয়েন করেছেন, ইভা সাভার থেকে আছেন, হাকিম আছেন, হাফিজ আছেন আমাদের সাথে, অমৃতা নামে একজন জয়েন করেছেন, এদিকে জয়েন করেছেন বাসুদেব, ওকে আপনার টেক্সটটা পেয়েছি, ইমরান তাহির তিনি শেরপুর থেকে জয়েন করেছেন, মুখোশধারীদের মুখোশ খুলে দেওয়া উচিত, এন্ড রবিন আছেন আমাদের সাথে, রেজাউল জয়েন করেছেন, তৌহিদ জয়েন করেছেন, লাবিবা অন্তরা লাবিবা গোরান থেকে, এন্ড রামিম আছেন আমাদের সাথে, আচ্ছা শের খান জয়েন করেছেন, আরো অনেকে আছেন, ওকে এন্ড আছেন আমাদের সাথে, ফাহিম জয়েন করেছেন, রাজনকে দেখতে পাচ্ছি, আরো অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে, আয়েশাকে দেখতে পাচ্ছি, নারায়ণগঞ্জ থেকে রাসেল ঠাকুর জয়েন করেছেন, এন্ড জাহিদুল ইসলাম বিজয় আছেন, অমৃতামরিকে অনেক অনেক ধন্যবাদ অন্ধকারের গল্পে এমন সাহস নিয়ে কথা বলার জন্য, তোমার প্রতি সালাম আছেন আমাদের সাথে, মালিবাগ থেকে মুসা জয়েন করেছেন, আচ্ছা এনামুল হক আছেন, আরো অনেক ফ্রেন্ড, আসলে এরকম যদি নাম পড়তে থাকি হয়তো পুরো রাত পার হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না, আমি যাদের নামগুলো কোনোভাবে মিস করে গেলাম তারা আশা করছি কোনোভাবে কষ্ট পাবেন না, কারণ আপনাদের টেক্সটগুলোর মাঝখান থেকে আমি আছি, হয়তো নামটা পড়া হচ্ছে না, আপনারা এখনো টেক্সট করতে পারেন 16260 এই নাম্বারটিতে, চাইলে আপনারা খুব সহজেই কিন্তু ফেসবুকের ফ্যান পেজও আসতে পারেন। অমৃতা, আমরা যখন আপনি ফিরে আসছিলেন সে সময় আপনার সাথে আর কে কে ছিলেন?
আমার সাথে আমাদের ক্যামেরাম্যান ছিলেন, হৃদয় সরকার ছিলেন আমার সাথে, কারণ একাতে ফিরে আসা আসলে পসিবল না, যার কারণে একজনকে দিতে হয়েছে, তখন ওনাকে দিল, উনি আমার সাথে চলে আসেন।
আচ্ছা, এবং যখন ফিরছিলেন তখন নিশ্চয়ই একটা স্বস্তির নিঃশ্বাস, একটা অসম্ভব ভালো লাগা কাজ করছিল, সেই অনুভূতি
যখন দুবাইতে আসি তখন আমার তখন আমি একদম টেনশন ফ্রি হয়ে যাই, যে এখন একদম টেনশন ফ্রি যে আমি যাকে বাংলাদেশে পৌঁছাচ্ছি। এবার হয়তো আসলে আমি মা বাবার জন্যই বেশি টেনশন করতেছিলাম, কারণ সত্যি কথা আমি কি করলে আমার থেকে তাদের যে কি টেনশনটা হচ্ছে ওই দেশ থেকে তা আমি বুঝতে পারছি। ইভেন তারা মানে দুই তিন রাত না ঘুমিয়ে ফোন কাছে রেখে একটু পর পর ফোনে কন্ট্যাক্ট করতেছে কি হবে না হবে। তো তখন দুবাইতে যখন আসি তখন আমি তো টেনশন ফ্রি, তারপর বাংলাদেশে এয়ারপোর্টে যখন ল্যান্ড করি তখন সাথে সাথে আমার ফোনে
সবচেয়ে বেশি প্রিয় দেশ মনে হয়েছিল তখন, তাই তো?
হ্যাঁ, আসলে আমি আসলে সত্যি কথা যেটা আগে বুঝতাম না, দেশের বাইরে যাওয়াটা অনেক ভালো লাগতো, কিন্তু সত্যি কথা আসলে সেফ জায়গা বা নিজের দেশ বলতে কি এটা আমি যখন ব্যাক করলাম তখন আমি বুঝতে পারলাম যে নিজের জায়গা নিজে যত খারাপ হোক ভালো হোক ধুলা হোক আবর্জনা হোক, বাট নিজের জায়গা নিজেই, এখানে অ্যাটলিস্ট আমাকে কেউ মানে ক্ষতি করলে আমার এত ক্ষতি হবে না, বা এখানে আমার বাসা বাড়ি, তো এই জিনিসগুলো আসলে তখন আমি অনেক বেশি ফিল করেছি।
আচ্ছা, নিজের দেশকে অনেক বেশি ভালো লাগা সেই জায়গাটা গেছিল। আমরা ছোট একটা এই সময় ছোট একটা গান শুনবো এবং গানের পর আবার ফিরে আসবো সবার এস এম এস কমেন্ট গুলো নিয়ে অন্ধকারের গল্পের এই পর্বটিতে। অমৃতা খান চিত্রনায়িকা, তিনি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আর অনেকেই আছেন যারা টেক্সট করছেন আমাদেরকে। একটু বলতে চাই যে আপনারা টেক্সট করতে পারেন 1626 এর নাম্বারটিতে, পাশাপাশি লিখতে পারেন ফেসবুকের ফ্যান পেজে, একটি পোস্ট আমি দিয়েছি সেখানে অমৃতার ছবি আপনারা দেখতে পারেন, facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন। আর যারা স্পেশালি অন্ধকারের গল্পের পছন্দের মানুষ রয়েছে, মানে অনুষ্ঠানটি পছন্দ করেন, আপনারা অন্ধকারের গল্পের একটি ফেসবুক পেজ রয়েছে, facebook.com/OG90.4, আবারও বলছি facebook.com/OG90.4, এখানে লাইক করে রাখতে পারেন, তাহলে আমাদের সবগুলো আপডেট আপনারা পাবেন। এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই অন্ধকারের গল্পের প্রডিউসার সাদিক সামি, এবং পাশাপাশি যে টিমটি কাজ করছেন, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জান্নাতুল ফেরদৌস শিপন, মঈন, কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয়, এবং সবাইকে। আর ওকে, আমরা একটা ছোট বিরতিতে যাব। বিরতি মানে হচ্ছে অমৃতার কথা ধরে বলবো যে আসলে আমাদের দেশটা কতখানি প্রিয়, এবং অমৃতাকেও অবশ্যই সাধুবাদ জানাতে চাই যে যেটা হয় এটা একেবারে খুব অপ্রিয় একটি সত্য কথা। আমাদের যারা একটু লাইমলাইটে আসেন বা বিভিন্ন ভাবেই হোক, আমরা সার্বক্ষণিক ভাবে দেশের নিন্দা, দেশের বিরুদ্ধে কথা বলা, দেশের কেন যেন একটা কালচারে পরিণত হয়ে গেছে যে বাংলাদেশ এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে একজন চিত্রনায়িকা হিসেবে, বা যেহেতু তাকে অনেক মানুষ পছন্দ করেন, অনেকের প্রতিনিধিত্ব তিনি করছেন, নিজের দেশকে এভাবে প্রেজেন্ট করা, এভাবে ভালোবাসা, আমার তো দেশ ভাই যত খারাপ বা যা কিছুই থাকুক দেশটা তো আমার প্রিয় বাংলাদেশ। আমরা চিরকুটের ধনধান্যে পুষ্পে ভরা, তারা রিয়ারেঞ্জ করেছিল, এই নাম্বারটি শুনবো, তারপর আবারও ফিরে আসবো আপনার এস এম এস কমেন্ট নিয়ে, এবং একটানা কথা বলে হয়তো অনুষ্ঠানের শেষ সময়টুকু পার করব। এবং যে কথাটা এখন বলতে চাই যে সেই পুরো টিমটিকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই অন্ধকারের গল্পের এই টিমটিকে, পাশাপাশি আপনাদেরকেও চাইছি আরো অনেকটা সময়, আরো অনেক কথাই বাকি আছে, অনেক কিছুই আমরা জানবো। টিউন ইন করে থাকুন ঢাকা এফ এম 90.4, ইভান ফিরছি আপনার সাথে।
Is that it? পুষ্পে পুষ্পে ভরা সখি কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি কুঞ্জরিয়া আসে ওলি কুঞ্জে কুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলে
গল্প আপনারা শুনছেন যে স্টেশনটি আপনারা টিউন ইন করে আছেন, স্টেশনটির নাম হচ্ছে ঢাকা এফএম 90.4। আর এই স্টেশনটি বাংলাদেশের সবার আগের ফুল এইচডি এফএম স্টেশন। এবং আপনারা আছেন একদম সেই রাত 10:30 কিছুটা সময় পর থেকে আমাদের সাথে। এখন 1:17 একেবারেই মধ্যরাত। যারা এখনো না ঘুমিয়ে জেগে আছেন আমাদের সাথে, অনেক বেশি শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। যারা অন্ধকারের গল্পের আজকের পর্বটি শুনছেন, SMS করছেন এবং কমেন্ট করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ইভান আছি আপনার সাথে এবং আমাদের সাথে আজ অমৃতা খান, তিনি আছেন এবং তাকে নিয়ে আমরা আসলে মূলত কথা বলছিলাম। সম্প্রতি দেশের বাইরে মানে সাউথ আফ্রিকাতে গিয়ে যে বিড়ম্বনার শিকার তারা হয়েছেন, অনেক কথাই আমরা বলেছি, অনেক কথা বলা হয়তো এখনো বাকি। অনুষ্ঠানের একদম শেষ ভাগে আমরা চলে এসেছি, হয়তো আর বেশ কিছুক্ষণ কথা বলবো এবং মাঝখান থেকে আরো কিছু জানার চেষ্টা করব। আবারও শুরুতে একটু বলে নিই, অন্ধকারের গল্পের যে টিমটি কাজ করে তারা প্রত্যেকটা ঘটনার কাছাকাছি যাবার চেষ্টা করে, কোন পক্ষ বা বিপক্ষ নয়। আমরা সেই ঘটনাগুলোকে তুলে আনি আপনাদের সামনে, কোন ধরনের সিদ্ধান্তে পৌঁছানো বা কোন ধরনের সমাধানের দিকে আমরা যাই না। আমরা শুধুমাত্র আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে সেই অন্ধকার গলির ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি, আপনাদের কে খানিকটা হলো সচেতন করার জন্য, কিংবা তার মাধ্যমে খানিকটা হলো আপনারা যদি সজাগ হয়ে যান তাহলে হয়তো আপনি কিংবা আপনার পরিবারের কেউ কিংবা আপনার স্বজন, আপনার বন্ধু অথবা আপনার প্রিয় কোনো মানুষ অথবা কোনো মানুষ তিনি বেঁচে যাবেন অন্য কোনো একটি অন্যায়ের হাত থেকে। এটাই আমাদের উদ্দেশ্য। হয়তো এই অনুষ্ঠানে আমরা না জেনেই অনাকাঙ্ক্ষিতভাবে অনেকের মনে একেবারে অযৌক্তিক দুঃখ কষ্ট দিয়ে থাকি, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। তবে হ্যাঁ, বিন্দুমাত্র যৌক্তিকতার কারণেও যদি আপনি কষ্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই দায়ভার আপনার, এবং সেই সৎসাহসটা আমরা খুব প্রাউডলি বলি। আমরা আপনাকে সেভাবে আপনার মুখোশটা খুলে দিতে চাই যারা মুখোশধারী আছেন। এবং প্রিয় শ্রোতা যারা শুনছেন, আপনাদের চারপাশে ঘটে যাওয়া এরকম যেকোনো ঘটনার একেবারে উপযুক্ত প্রমাণ রাখুন, আমাদের সাথে যোগাযোগ করুন। কথা দিচ্ছি একেবারে নির্ভয়ে আপনাদের সামনে সেই সব ঘটনাকে তুলে আনব, যত বাধা বা যত বিপত্তি আসুক। যে তিনটা অন্ধকারের গল্পে কাজ করে একটু ধন্যবাদ জানিয়ে দিতে চাই তাদেরকে, প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জান্নাতুল ফেরদৌস শিবন, মঈন, কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয় এবং সঞ্চালকের ভূমিকায় বা রেডিওর ভাষায় যদি বলি আরজি হিসেবে রয়েছি আমি ইভান। অমৃতা, আপনার সাথে আরো বেশ কিছু কথা আমরা বলবো এবং কিছু এখনো ছোট ছোট ইম্পর্টেন্ট ইস্যু আমাদের রয়ে গেছে। যেমন আমাকে একজন জানতে চেয়েছেন যে আপনার কাজিনের কথা আপনি বলছিলেন যিনি সাউথ আফ্রিকায় থাকেন, তার একটা নিশ্চয়ই ভূমিকা ছিল, তার ভূমিকাটা আসলে কি ছিল আপনার এরকম একটা সিচুয়েশনে?
সে আসলে সবচেয়ে মানে উনি অনেক বড় একটা হেল্প করেছে, সেটা হচ্ছে আসলে আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারতাম না বাংলাদেশে, কারণ আমাদের কাছে কোনো আফ্রিকান সিম ছিল না বা যে মোবাইল ফোনটা ছিল ওটা আসলে কাজ করছিল না, কেন জানি আফ্রিকা সিমের সাথে করছিল না। তো উনি আমাদেরকে মানে সবাইকে একটা ছোট একটা মোবাইল দেন, নোকিয়া মোবাইল সবাইকে
কন্ট্যাক্ট
করতে পেরেছিল। তো ইভেন দেখা যায় যে মানে আমাদের মোবাইলটা দেয় তখন আমরা কন্ট্যাক্ট করতে পারি এবং মোবাইল আমাদের ব্যালেন্স সহ দিয়ে দেয়, আমাদেরকে অনেক হেল্প করেছে সবচেয়ে বড় কথা হলো। এবং বিষয় হচ্ছে উনি যেহেতু বিজনেস করেন ওখানে ফোনের বিজনেস, যার কারণে তার অনেক লস দিয়ে হলো এখানে আসতে হয়েছে যেহেতু আমি রয়েছি। এবং আমাদের সকালে ব্রেকফাস্টেরও কোনো ব্যবস্থা ছিল না, সেটা উনি নিজেই দিয়েছেন ব্রেকফাস্ট, মানে আমাদেরকে ব্রেকফাস্টের রেসপন্সিবিলিটি তখন সে নিজে নিয়েছিল।
আচ্ছা, এবং পরবর্তীকালে আপনি টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানের কথা বলছিলেন, তিনি এম্বাসির সাথে কন্ট্যাক্ট করেছিলেন, সেটাও তো সেই সূত্র ধরেই আসলে যোগাযোগটা করা, যে প্রথমে আপনি দেশে কন্ট্যাক্ট করতে পারলেন বা সেই ফোন থেকে ধীরে ধীরে সেই কন্ট্যাক্টটা।
হ্যাঁ, সেই ফোন দিয়ে কন্ট্যাক্ট করা হয়েছে।
আমি একটু জানতে চাই আপনাদের সাথে আরো যারা ছিলেন যাদেরকে খুব একটা আসলে আপনারা চিনতেন না, বা আমি আদমপাচারের সাথে রিলেটেড যে মানুষগুলো ছিলেন যাদেরকে আসলে সেখানে নেওয়া হয়েছিল, সেই মানুষগুলোর পরিণতি সম্পর্কে কোন ধরনের ধারণা বা কিছু জানা আছে আপনাদের?
ওখানে আমি দেখেছি যে মানে অনেকে থাকার প্ল্যানিং করে, অনেকে চলে আসার প্ল্যানিং করতেছে, আবার অনেকে জীবনের ভয়ে যাচ্ছে যে যেভাবে দেশে মানে ফিরে যেতে হবে। তো এইসব দেখছিলাম, আবার দেখলাম আরো শুনলাম যে একজন নাকি পালিয়ে গিয়েছিল, এরকম একটা ঘটনাও ঘটেছে।
আচ্ছা, বাট ওখানকার প্রশাসনের কাছ থেকে কোন ধরনের দুর্ব্যবহার কিংবা আপনাদের প্রতি একেবারে এরকম ব্যাপারগুলো ছিল কিনা?
না না না, ফার্স্টের দিকে আমরা যখন বললাম যে আমরা আর্টিস্ট থাকার, তখন তারা আমাদেরকে অনেক রেসপেক্ট করেছে দেশের পুলিশ অফিসার, ইমিগ্রেশন অফিসাররা। কিন্তু দেখা যাচ্ছে যখন মানে আমরা ব্যাক করবো বা চার দিনে যখন দেখা যাচ্ছে যে অনেক সময় বুঝাচ্ছে ওরা বা আমরা বুঝছি না এই ধরনের প্রবলেম, তখন একটু ওরা একটু ক্ষিপ্ত হয়েছিল যে এরকম, তবে ওরা চাচ্ছিল আমরা দেশে ফিরে যাই, যেটা আমি দেখেছি যে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো যে রোবেন যে পুলিশ অফিসার ছিলেন, আসলে উনি বেসিক্যালি অনেক হেল্প করেছে আর কি।
প্রত্যেকটা জায়গাতেই একটা করে ভালো মানুষ হিসেবে বের হয়ে যায়। আর একটা বিষয় একদম কমপ্লিটলি যে অভিযোগটা আছে যে সেখানে কমপ্লিটলি পাওয়া গেছে যে এটা পুরোপুরি একটি আদম চক্রের কাজ ছিল, বেশ অবৈধ কিছু অনুপ্রবেশকারীকে সিনেমা শুটিং এর নামে আসলে তাদেরকে সেখানে জেলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীকালে নানান ধরনের কথা হয়েছে যে অনেকে আপনাদের কথা আমরা জেনেছি, আপনার মুখ থেকে জানলাম যে আসলে জেলের কোন ঘটনা সেখানে ছিল না, বাট কমপ্লিটলি অভিযোগটা এটা ছিল যে আদম পাচারের একটি ঘটনা এখানে ঘটছে। হয়তো আমাদের দেশে আপনারা অনেক বেশি পরিচিত, সেখানেও হয়তো সবাই ওভাবে না জানলো, কিছু কিছু মানুষ জানে, পরিচয় দেওয়ার পরে হয়তো কিছু মানুষ জানতে শুরু করেছে, কিন্তু প্রথম দিকে আপনাদেরও কি ধরনের কোন সিচুয়েশন ফেস করতে হয়েছে কিনা যে এই পাচারকারী চক্রের সাথে আপনারা জড়িত, তারা এরকম ভাবে আপনাদেরকে কাউন্ট করছে?
মানে বুঝি না ঠিক
প্রশ্নটা হচ্ছে যে প্রথম দিকে যেহেতু আমাদের এখানকার কর্মকর্তা বা বলি যে প্রোডিউসার কেউ ছিলেন না, আপনারাই সবকিছু ফেস করেছেন, আপনারাই গিয়ে কথা বলেছেন, কারণ আপনাদের সেই আপনাদেরকে যে এটার সাথে আপনারাও রিলেটেড, আপনারা দায়ী কিনা এরকম কোন ট্রিটমেন্ট?
হ্যাঁ, আফ্রিকানরা আমাদেরকে এরকমই ভেবেছিল ফার্স্টের দিকে যে আমরা ওইভাবে রিলেটেড এই বিষয়ের সাথে, বা আমরাই বরং কোন হিরোইন না বা ইমন কোন হিরো না এই বিষয়গুলো। পরে যখন ইমন কথা বলছিল ইমিগ্রেশন অফিসারের সাথে, ও তখন ওর জায়গা থেকে ওর কাজ যেগুলো ছিল পরবাসিনী মুভিতে কাজ করেছে, তারপর ওর জায়গা থেকে বললো যে এর আগেও সে বেশ কয়েকটা দেশে মুভি করেছে, তো তখন ওরা ইমনকে অনেক মানে অ্যাপ্রিসিয়েট করলো এবং ওকে অনেক ই করলো, মানে স্যালুট দিল যে তাহলে তো মানে বুঝতে পারলো যে ও একটা হিরো, মানে এরকম একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। তারপর আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আস্তে আস্তে। তখন আমি পত্রিকা, আমার খালি আমার ফোনে জাস্ট একটা পিকচার ছিল নিউজ পেপারের, সেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারের একটা নিউজ, তখন আমি তাদেরকে দেখাই, তখন তারা যেহেতু তারা ইংলিশটাই বুঝবে, বাংলা তারা বুঝবে না, তো এই জন্য আমি ইংলিশ পত্রিকার নিউজ গুলো দেখাচ্ছিলাম ডেইলি স্টার ইন্ডিপেন্ডেন্ট, তখন তারা বুঝতে পারলো ঠিক আছে বুঝলাম তুমি হিরোইন। তারপর সিদ্দিক ভাই, ইরুবাল ভাই এইভাবে করে কনফার্ম হচ্ছিল, দেন আর্টিস্ট কে তারা তখন সেভ করার চিন্তা ভাবনা করতেছিল, কিন্তু যারা বেসিক্যালি যে বাকি যে ছেলেগুলো আসছিল আদম, ওদেরকে আসলে সেভ করার চিন্তা কি ওদেরকে বলছিল না হয় দেশে ফিরে যেতে, কিন্তু কোনোভাবে এখানে থাকে না, যদিও থাকতে হয় জেল হবে বা এরকম একটা বিষয় তখন চলে আসছিল কথাবার্তা।
আচ্ছা, আমরা একটু দেশে ফিরে আসি, যখন আপনারা ফাইনালি দেশে ফিরে আসলেন, দেশে ফিরে আসার পর এটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, অভিযোগ পাল্টাপাল্টি কথা হয়েছে, নানান ধরনের বক্তব্য আমরা পেয়েছি, সেই বিষয়টা খুব অনেক কথা আসলে হয়েছে, যেহেতু মাইক্রোফোনের সামনে আজকে আরেকবার আপনাকে পেলাম, অনেকের সেই জানতে চাওয়াটাও আছে, সেগুলো নিয়ে নানান ধরনের অভিযোগ আপনাদের প্রতি দেয়া হয়েছে, আবার আপনারাও পাল্টা অভিযোগ করেছেন, সে বিষয়টা নিয়ে কি বলবেন?
আসলে যখন আমি ওই দেশে গিয়ে আমি ফেসবুক চালানোর কোন ওয়ে পাইনি, ওয়াইফাই কিছুই কানেক্ট দিতে পারি নাই, আমি বাংলাদেশে আসার পর দেখে ফেসবুকে এসএমএস হলো 1000 এসএমএস, যেটা আমি পড়ি না আনরিড মানে এসএমএস, তারপরে নোটিফিকেশন দেখতেছি যে অনেক বেশি 500-600 উপর নোটিফিকেশন, তো আমি তখন চেক করার কোন নাই, মানে আমি জাস্ট দেশে ফিরছি, আমি মানে চার পাঁচ দিন এখানে ঘুমাচ্ছিলাম আর খাচ্ছিলাম, কারণ আমার আসলে ঘুম অনেক কম হয়েছে ওই দেশে, আমি একটুও ঘুমাতে পারি নাই, একটু পর টেনশন মাঝরাতে উঠে যাচ্ছিলাম কি করবো না করবো, মানে মানে যাই হোক ঘুম হয় নাই আমার। তো বাংলাদেশ আসার পরে আমি যখন নিউজ পেপারে একটা একটা অনলাইন নিউজ দেখলাম যে অভিযোগ করছে, এই করছে, ইভেন আমার মানে ফ্যামিলি থেকে অনেক বেশি কথা শুনতে হয়েছে, যেটা জন্য আমি আসলে মানুষ মানে ফেসবুকে ফ্যান বা ফ্রেন্ডরা কি বলছে এটা তখন আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট না, কারণ আমাকে অ্যাটলিস্ট আমার পরিবারে আমার ফ্যামিলি থেকে আমার কাছে ভালো থাকতে হবে। সো সেই জায়গা থেকে আসলে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে ভুল বুঝতে শুরু করছে, আমার মা বাবা না, লাইক আমার মানে ফ্যামিলি লাইক আমার কাজিনরা বা আমার চাচা চাচি ভুল বুঝতে, মানে তারা তাদের
বিষয়টা
যে মেয়ে না বুঝিয়ে করেছে যেটা করেছে, তো তারা আসলে আমাকে ওইভাবেই করছে না, তারা বললো কেন সাবধানে কাজ করি না, বা এটা সত্যি আসলে আমার অনেক মানে জিনিসগুলো ই করা উচিত ছিল,
যাচাই
করা উচিত ছিল, রাইট, যে আমার ভুল আমার আমি স্বীকার করছি যে আমার ভুল ছিল এই জায়গাটা। আসলে ফ্যামিলি থেকে একটু কথা শুনতে হয়েছে যে কাজ করছি, মানে এমনিতে আমি বললাম মুভি শুরুর আগে খুব একটা সাপোর্ট ছিল না, পরে সাপোর্টটা পাওয়া হয় মুভি রিলিজের পরে, রেসপন্স ভালো হওয়ার কারণে তখন ফ্যামিলি অর্জন করি, আবার এই আফ্রিকার ঘটনাতে আমি আবারও মানে
স্বাভাবিক ব্যাপার, বাবা মা জায়গা থেকে হয়তো সেটা যারা বাবা মা আছেন তাদেরই তারাই বুঝবেন। এবং আরো একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে সেই সময় আসলে অনেক ধরনের শঙ্কা তো নিশ্চয়ই কাজ করছিল যে আদৌ আমি দেশে ফিরতে পারবো কি পারবো না বা কি হবে না হবে, কি কি শঙ্কা কাজ করছিল?
তখন কাজ করছিল যে আমি দেশে ফিরতে পারবো কিনা, আবার ভয় কাজ ছিল, ভয় কাজ করছিল যে এই যে এত আদম নিয়ে এখানে ফেসে যায়, এটা যে এত বড় অভিযোগ, তো জেলও হতে পারতো, এটা অনেক খারাপ কিছু ঘটতে পারতো বা এখানে অনেক কিছুই হতে পারতো, সেটা হয়নি আল্লাহর মতো। আর একটা বিষয় যেটা বললাম, মানে ওখানে যেহেতু মানে আফ্রিকানদের সুবিধা না বা কোন ছেলে যাই হোক কাউকে সুবিধা লাগছে, আমাদের আর্টিস্টের কথা বলতেছি, আমি আর্টিস্টের বাইরে বলতেছি, তো সুবিধা লাগছিল না, যার কারণে আমার অনেক রকম ভয় কাজ করছিল।
আচ্ছা, সেটাই স্বাভাবিক। আর একটা, যখন আপনারা ফিরে আসলেন দেশে, আসার পরে সরাসরি কোন ধরনের কথা প্রযোজক কিংবা যারা পরিচালক ছিলেন তাদের সাথে হয়েছে কিনা?
আসলে আমরা যেহেতু, আমাকে যেহেতু রুবেল ভাই তারপর তানবীর অনেক মানে যেভাবে পার্সে যে আমাকে দেশে মানে ব্যাক করে দিল, তখন তাদের ওদের জন্য হয়তো টেনশন হচ্ছিল যে আমার জন্য তারা এত করলো, আমি তাদেরকে রেখে চলে আসি, যাই হোক তারা কেমন আছে, বা তাদের খবর যখন আমি নিতে যাই, আমি যখন আমি আমার মা থেকে জানতে পারি, আমার মা আর কি প্রডিউসারকে বলে যে ওরা কবে আসবে, মানে এটা সত্যি যে আমাদের রেসপন্সিবিলিটি নিয়েছিল হলো খোকন ভাই নিয়েছিলেন অ্যাম্বাসেডার আফ্রিকান, কিন্তু তারপরে প্রযোজকের কথাটা আমার পছন্দ হয়নি, তিনি বলেছেন যে এখন তো রেসপন্সিবিলিটি আমার না বা এটা আমার সাবজেক্ট না, এখন এটা আমার দেখার বিষয় না, এটা এখন অ্যাম্বাসেডর যে খোকন ভাই এই কথাটা বলছে, এই কথাটা আমার একদমই পছন্দ হয় না, কেন এভাবে কেন বলবে, একটা আর্টিস্ট গিয়ে বিপদে পড়ে গিয়েছে ওখানে, এভাবে তো বলতে পারে না একটা কথা।
এরপর যে পাল্টা পাল্টা অভিযোগ অনেক কিছু ছিল, সেটা নিশ্চয়ই এখন আপনার অনেকখানি কাটিয়ে উঠেছেন?
হ্যাঁ, ডেফিনেটলি অনেকটা কাটিয়ে উঠেছি, এখন আমি জানি না কে বিশ্বাস করে না, বাট আমার জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি অনেস্ট যে আমি এই জায়গায় কখনোই মানে এসবে জড়িত না, আর না এটা সবচেয়ে বড় কথা, আমি কখনো মানে কোন অন্যায়ের সাথে আমি জড়িত মানে ছিলাম না বা থাকবো না, আমার ইচ্ছাও না এসবে।
আমরা একেবারে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকের এটাও জানতে চাওয়া আছে, আপনি এই মুহূর্তের কাজ নিয়ে কিছু কথা এখন বলতে চাই। আমরা কখনোই চাই না একজন অমৃতা শুধু না, যারা এই কাজকে ভালোবেসে নিজের সততার সাথে সামনে এগিয়ে যাচ্ছেন, যাদের একেবারে মনের ভিতরে সেই সততার জায়গাটা আছে, কাজের প্রতি একাগ্রতা একনিষ্ঠতা আছে, তারা নিজেদেরকে ঠিক রেখে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে যাবেন, কারণ তাদের সাথে মানুষের দোয়া ভালোবাসা পরিবারের সমর্থন সবকিছুই থাকবে, সেটা মুভি হোক যে কোনো সেক্টরই হোক, সব জায়গায় ভালো মন্দ আছে, এক পাল্লায় সবাইকে মাপাটাও যেমন ঠিক না, তেমনি সবাইকে খুব সহজেই বিশ্বাস করে ফেলা কিংবা যে ঘটনাগুলো ঘটে গেছে যে সবকিছু অ্যারেঞ্জমেন্টটাই এমন মনে হয়েছে যে এখানে আসলে কোনো ধরনের খাদ নেই, কারণ অমৃতার কথা ধরে যদি বলি, অমৃতার চারপাশে সব পরিচিত মানুষজন যারা এর আগেও কাজ করে এসেছেন, পাশাপাশি একদম সব অ্যারেঞ্জমেন্টটাই এমন ছিল সেখানে কোনো ধরনের হয়তো আপনি আমি হলেও আমরাও কেউ বিন্দুমাত্র সন্দেহ করতাম না কাজটা হতে যাচ্ছে, তারপরও এরকম একটি ঘটনা ঘটে গেছে, সেখান থেকে তারা যেভাবেই হোক আল্লাহর শেষ মেহরবানিতে ফিরে এসেছেন, সেই ঘটনাটা নিশ্চয়ই একটি শিক্ষা হয়ে থাকবে, সামনের পথ চালাতে নিশ্চয়ই তারা সেখান থেকে বুঝে শুনে অবশ্যই সামনে পা ফেলবেন। পাশাপাশি আপনারা যারা শুনলেন, যারা শুনছেন, আমি জানি যে অনেকেই মিডিয়ার সাথে সরাসরি রিলেটেড আছেন, শুধুমাত্র মিডিয়া না, আপনারা বিভিন্ন সফরে দেশের বাইরে যাচ্ছেন, স্পেশালি এই আদম পাচার বিষয়টাতেই কথা বলতে চাই, নানানভাবে আপনারা এটার সাথে রিলেটেড হয়ে আছেন, হয়তো দেশে খানিকটা দারিদ্রতার সাথে আপনারা কাজ করছেন, ভাগ্য ফেরার অন্বেষণে আপনারা ভাগ্যকে একদম ঘুরিয়ে দিবেন, তাই ভিটে বাড়ি বিক্রি করে অনেক কষ্ট করে আপনারা দেশের বাইরে গিয়ে সেই স্বপ্ন দেখছেন, সেটা যদি ওয়েল প্রসিডিউরে হয়, একদম ঠিকঠাক পদ্ধতিতে হয়, সেই পদ্ধতিতে হলে খুবই ভালো, যদি সেটা না হয় তাহলে প্লিজ কোনো ধরনের প্রতারক চক্রের কাছে বা ফাঁদে পা দিবেন না, কারণ আপনার সাথে পুরোপুরি আপনার পরিবার, আপনার অনেকগুলো মানুষ জড়িত। আর পাশাপাশি রূপালী জগতের এই জায়গাটা দিয়ে বলবো যে একতরফা কারোর বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, তবে নৈতিকতার জায়গা কিংবা শিক্ষার জায়গায় হয়তো এই জায়গাটা অনেক বেশি ধসে গেছে, সেই অংশটাই হয়তো বড় হয়ে দাঁড়িয়েছে, যারা সত্যিকারভাবে তিনি পরিচালকই হন, প্রযোজকই হন, শিল্পী হন, একজন প্রোডাকশন বয় হন, যেই হোক না কেন, যার ভিতরে সত্যিকারভাবে শিল্পী সত্তাকে তিনি লালন করছেন, ক্রিয়েটিভিটিকে তিনি লালন করছেন, তারাও হয়তো সাহস হারিয়ে ফেলছেন, কিন্তু এভাবে সাহস হারিয়ে ফেললে হবে না, অমৃতার মতো সাহস করে এসে মানুষের সামনে সবকিছু বলতে হবে, আর আমরা যারা শুনছি আমাদের নৈতিকতার জায়গাটাও হয়তো অনেক বেশি চেঞ্জ করতে হবে, নিজেরা গা বাঁচিয়ে অন্যকে বাজেভাবে কথা বলা, গালাগালি করা কিংবা একতরফা ঢালাওভাবে সমালোচনা করে নিজেরা এড়িয়ে গেলাম, ভাই এটা কোনোভাবেই সমাধান না, এই ঘটনাটা আপনি কিংবা আপনার পরিবারের কারো সাথেও ঘটে যেতে পারে, আমরা সত্য সমৃদ্ধি এবং সুন্দরের দিকে যাব, এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের প্রেরণা, এবং আমরাও যে কোনো জায়গায় থেকেই দেখিয়ে দিব যে এই জায়গাটা হয়তো সুন্দর হতে পারে, আপনি নিজে ঠিক তো সবকিছুই ঠিক, নিজেকে সৎ রাখুন। ইনফ্যাক্ট এই কথাগুলো আমি আপনাকে কোনোভাবে জ্ঞান দিচ্ছি না, আমি নিজেও ইভান একদম বিলিভ করে বলছি, আমাদের পুরো অন্ধকারের টিম সেই কথাগুলো বিশ্বাস করেই বলছি। আর একটা বিষয় বলতে চাই, মিডিয়ার মানুষ যারা মিডিয়াতে কাজ করেন তাদের প্রতি সবার একটা আলাদা নজর থাকে, তারা পান থেকে চুন ফসলি এরকম একটি প্রবাদ রয়েছে, সেখানে আমরা অনেক বেশি মেতে উঠি, সেটা নিয়ে আসলে পড়ে থাকি, কিন্তু যে ঘটনাগুলো তাদের জীবনের সাথে ঘটে যাচ্ছে সেরকম অহরহ ঘটনা হয়তো আপনার বাড়ির পাশেই ঘটছে, বিভিন্ন ধরনের কর্পোরেট হাউসে ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে, আপনার ইউনিভার্সিটিতে ঘটছে, কলেজে ঘটছে, ব্যাংকে ঘটছে, কিংবা একেবারেই যারা আনএডুকেটেড পিপল রয়েছেন তাদের মাঝখানে অহরহ তার থেকে ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। আনফর্চুনেটলি সেদিকে আমাদের একেবারে মনোযোগটা থাকে না, বিধায় সেগুলোকে এড়িয়ে যাই, বারবার আঙুল তুলি এই মানুষগুলোর দিকে যেন গালি দিয়েই শান্তি, যেন তাদের প্রতি আমাদের হেয় প্রতিপন্নতা করেই শান্তি, কিন্তু এই মানুষগুলোই আমাদের পতাকাটা আমাদের ঝান্ডাটা দেশের বাইরে প্রেজেন্ট করেন, আমাদেরকে এন্টারটেইন করেন, আপনার সারাদিন পর ক্লান্ত শ্রান্ত দেহের কিংবা আপনার দুঃখজনক মনের মাঝখানে তারা আনন্দ নিয়ে আসেন, তাদের মাঝখান থেকে যারা সৎভাবে কাজ করতে চান তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, যারা অনেক বেশি ধনবান রয়েছেন যাদের অর্থেরও অভাব নেই তারাও অনেকে আজ হয়তো আমাদেরকে শুনছেন, একতরফা ঢালাও না করে আপনারা প্রযোজনায় আসুন, আপনাদের বিবেক বা সুন্দর সমৃদ্ধিতা দিয়ে আপনারাও দরকার হয় প্রযোজনায় এসে আপনারাও চিত্রটা বদলে ফেলুন, এরকম সবগুলো আপনাদের প্রতি অনুভূতি থাকবে। বলার জন্যই সবকিছু বলছি না, বিশ্বাস করি বলছি, এর মাঝখান থেকে যদি একটি ভালো ঘটনাও ঘটে সেটার জন্য আমরা অনেক বেশি গ্রেটফুল থাকবো। অমিতাভ, এই সময় কি কি কাজ করছেন, কি কি আসছে?
এই সময় আমি আমার যে কটা মুভি কাজ হয়েছে, লাইক গেম রিলিজ হয়ে গেল, নেক্সট রিলিজ হচ্ছে যেটা বললেন আপনি পাগলা দিওয়ানা গুন্ডা টেরোরিস্ট, আর এখন কাজ করছি যেটা টার্গেট মুভি শুটিং শুরু হচ্ছে পরশুদিন থেকেই, তো টার্গেট মুভি শুটিং করছি, আর অসম প্রেম যেটা রাজু আহমেদের পরিচালনায় এই মুভিতে কাজ শুরু হবে।
আপনার সবগুলো মুভির জন্য অনেক শুভকামনা। মুভির পাশাপাশি বা অভিনয়ের পাশাপাশি কি করছেন?
অভিনয়ের পাশাপাশি এখন আমার ক্লাস কয়েকদিন বেশ মানে মিস গিয়েছে, যেহেতু আফ্রিকা থেকে আসার পরে আমার আসলে যাওয়া হয়নি ক্লাসে, আর তো আমি ফেব্রুয়ারি মাস থেকে আবার ক্লাস শুরু করছি, তো আমার যেহেতু ও লেভেল এক্সাম মানে সামনে, এক্সাম ইজ নক ইন দ্য ডোর, তো আমার খুব তাড়াতাড়ি এখন এদিকে মানে নজর দিতে হচ্ছে পড়াশোনার দিকে।
ওকে, আর অনেক ধন্যবাদ এতটা সময় ধরে আমাদের সাথে থাকার জন্য। যাবার আগে একেবারে যদি কাউকে কিছু বলতে চান কিংবা এমন কোনো কথা যা কখনোই কাউকে বলেনি, আমরা এখন আর মন খারাপ করে থাকবো না, আমরা সবকিছু ওভারকাম করে এসেছি, আপনার সামনের পথ চলার জন্য শুভকামনা, নিশ্চয়ই একজন অমৃতা উদাহরণ হয়ে উঠবেন, সু অভিনয় এবং তার শিক্ষার জায়গা নৈতিকতার জায়গা থেকে একজন অমৃতা যেন আদর্শ হতে পারে সেই কামনা থাকবে। কিছু বলতে চান কিনা কাউকে?
যারা লিসনাররা এত রাত ধরে শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর ঢাকা এফএম কে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা শো করার জন্য, যে এটার থেকে আসলে আমি মনে করি যে সবার অনেক কিছু শেখার আছে, যারা আমরা যারা ভুল করেছি সত্যি কথা ভুল থেকেই মানুষ অনেক কিছু শিখে, সো আপনারা যারা শুনেছেন আমি আশা করি যে এরকম মানে এরকম ফাঁদে বা এরকম প্রতারণাতে আপনাদের সাথে যেন না হয় আর কি। আর একটা বিষয় হচ্ছে আসলে সাহস করে যে আমি কথাগুলো মানে সাহস করে না ঠিক সত্যি কথাগুলো আমি বলছি, এখন এটার সাথে আমার রেজাল্ট কি হবে মানে যাই হবে যেটা আমাকেই ফেস করতে হবে আপনাদেরকে না, তো যারা আর কি সমালোচনা করছেন বা তাদেরকে বলছি যে আপনারা তো যখন আমরা কাজ করি তখন বিনোদন নিচ্ছেন, এন্টারটেনমেন্ট করছি, আমরা এন্টারটেইন করছি, আবার দেখা যাচ্ছে আমাদেরকে নিয়ে সমালোচনা করছেন, তো সেই জায়গা থেকে আসলে আমি বলবো যে জিনিসগুলো আসলে চিন্তা করে নিজের জায়গা হলে কি করতেন, তো সেভাবে করেন। আর একটা বিষয় হচ্ছে হ্যাঁ সবাইকে বলবো যে আমরা যেহেতু কাজ করি অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা মুভিতে শুটিং করি, তো অবশ্যই আমাদের বাংলা মুভি হলে গিয়ে দেখবেন আর আমাদের বাংলা চ্যানেল দেখবেন, তো এটাই সবার কাছে চাওয়া।
মুভি নিয়ে প্ল্যান কি, ক্যারিয়ার প্ল্যান কি?
ক্যারিয়ার প্ল্যান হচ্ছে যেহেতু এখন কাজ চলছে আর দুইটা মুভি রিলিজের অপেক্ষায়, তো এখন অপেক্ষায় আছে ওই দুইটা মুভি রেসপন্স, আর খুব ভালো মুভি বা ভালো গল্প বা ডিরেক্টর হিরো না পেলে আমি এখন সাইন করছি না খুব ইজিলি, খুব বুঝে শুনেই পা ফেলছি এখন যেহেতু আমার একটা বড় ভুল হয়ে গিয়েছিল আর কি।
একেবারে শেষ করবো, আমরা আন্টি আপনার একদম পাশেই আছে, আমরা মাঝখানে আন্টির কথাও শুনেছিলাম, মাকে কিছু বলতে চান? মাকে উদ্দেশ্য করে হয়তো অনেক সময় অনেক কিছু হয়েছে মায়ের সাথে মতামত।
আমি হ্যাঁ আম্মুকে একটা কথা বলতে চাই যে আমি আসলে মানে তোমার কথা অনেক অবাধ্য হয়েছি, দেখা গিয়েছে যে আমি মানে অনেক কথা তুমি আমাকে না করা সত্ত্বেও আমি মানে কাজগুলো করেছি, আমি আসলে আর কখনো তোমার কথা অবাধ্য হব না, আর সত্যি কথা আলটিমেটলি যেই যাই হোক না কেন আমি যেটা দেখলাম মানে বয়ফ্রেন্ড বলি কোয়ালিটিস বলি বা আমরা যদি যার কথাই বলি না কেন, আলটিমেটলি বিপদের সময় মা বাবাই আমাদের সাথে থাকেন। আর মার উপরে, মা বাবা উপরে আসলে কেউ নাই। আমি যে এতগুলো বিপদে পড়ে যাই বা আমি এক একটা ঘটনা ঘটে যখন আম্মুকে বলি, আলটিমেটলি তখন কেউ থাকে না আমার পাশে, বলে যে এটা ভালো বুঝো, মানে এভাবে করে আমাকে ইজিলি মারানো। কিন্তু আসলে আমরা মানে এই ঘটনা না, মানে সত্যি কথা যেটা, মাই সবসময় সাথে থাকেন এবং আমি আম্মুকে সরি বলছি যে আমি আসলে মানে আমার অ্যাটলিস্ট কথাগুলো শোনা উচিত ছিল, আমার যাওয়াটা উচিত হয়নি। এনিওয়ে আমি আর কখনো বাধ্য হব না আর কি।
অনেক ধন্যবাদ অমৃতা, আর নিশ্চয়ই আমরা আবার আপনার সময় সুন্দরভাবে একদম এই কথাগুলো নিয়ে আবারও ফিরবো। যারা আমাদের সাথে ছিলেন, বলতে চাই অন্ধকারের গল্প আপনারা শুনছিলেন, আজকে একদম যাবার সময় হয়ে গেছে। তবে যাবার আগে অন্ধকারের গল্পের টিমকে একটা প্রাণঢালা অভিনন্দন কিংবা ধন্যবাদ যাই বলেন না কেন দিতে চাই। প্রডিউসার সাদিক সামি, ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ, জান্নাতুল ফেরদৌস শিপন, মঈন, কালচারাল জার্নালিস্ট বাবুল হৃদয় সবাই এবং ইভান ছিলাম অনেকটা সময় ধরে আপনাদের সাথে। ঠিক আগামী রোববার রাত 10:30 আবারও হাজির হয়ে যাব অন্ধকারের গল্প নিয়ে। আপনার প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 আমাদের সাথে সবসময় থাকবেন চাইছি। পাশাপাশি বলছি যে আমাদের পোস্ট বা যে কোনো আপডেট পেতে আপনি অবশ্যই আমাদের অন্ধকারের গল্পের পেজে থাকতে পারেন, facebook.com/og90.4 লিখে সার্চ করবেন। আবারও বলছি facebook.com/og90.4 লিখে সার্চ করবেন অ্যান্ড সেখানে একটি লাইক করে রাখবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট, হ্যাভ এ রিয়েলি রিয়েলি সুইট ড্রিম টু ইউ অ্যান্ড লাভ ইউ অল, টাটা।
This track was downloaded from FusionBD.com.